This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 এর বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920 তে। আপনারা শুনছেন কিবরিয়াকে এবং একটু পরই শুনবেন যিনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, তাকে, তার জীবনের গল্পকে। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প সেটা যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন, সেটা যাই হোক না কেন, আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, আমাদের লাখো শ্রোতার সাথে ভাগাভাগি করতে পারেন। আজকে এমন একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে যিনি তার জীবনের গল্প আমাদের সাথে ভাগাভাগি করবেন, এবং আপনিও যদি আপনার জীবনের গল্প আমাদের সাথে ভাগাভাগি করতে চান, লাখো মানুষকে শোনাতে চান এবং লাখো মানুষকে আপনার ভুল হোক কিংবা সাফল্য হোক, ভালোবাসার গল্প হোক, যেটাই হোক না কেন, যদি শেয়ার করতে চান, তাহলে নিয়মটা হচ্ছে আমাদের হ্যালো 8920 একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে, ফোন নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে, তারপর যে ঘটনাটি আপনি আমাদের এখানে এসে বলতে চান সেটা সংক্ষিপ্ত করে বলবেন এবং আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে বলবেন, তাহলেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, হ্যালো 8920 পেজ, ওখানে গিয়ে আপনি মেম্বার হতে পারেন। মেম্বার হয়ে ওখান থেকেও আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920। যেমনটি বলছিলাম যে আজকে যিনি এসছেন তার মুখ থেকেই আমরা তার নামটা শুনবো এবং একই সাথে তার জীবনের গল্পটা আমরা শুনবো। আচ্ছা, প্রথমে আপনি আপনার নামটা বলুন।
আমার নাম ডালিয়া আক্তার আফরোজা।
ডালিয়া আক্তার আফরোজা, ওকে। ডালিয়া, ডালিয়া আপনি তো আমাদের হ্যালো 8920 নিয়মিত শোনেন,
তাই?
হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আমাদের হ্যালো 8920 কিছু নিয়ম কানুন আছে, প্রথমে আমরা আমাদের শ্রোতাদের ধারণা দেবার জন্য কিছু বেসিক কোশ্চেন করে থাকি। যেমন, আপনি কোথায় থাকেন?
আমি শাহজাহানপুর থাকি,
ঢাকা শাহজাহানপুর। ওকে, আপনার বয়স সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে একটু ধারণা দেবেন, এক্স্যাক্ট না হলেও চলবে, মোটামুটি
22 বছর।
আমাদের সঙ্গে ডালিয়া আছে তার জীবনের গল্প বলার জন্য। ডালিয়ার বয়স হচ্ছে 22, সে ঢাকার শাহজাহানপুর এলাকায় থাকে। প্রথমেই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে এই হ্যালো 8920 তে আপনি আপনার জীবনের গল্পটা কেন বলতে আসলেন?
আমি এখানে আমার জীবনের গল্পটা এজন্য বলতে আসছি যে আমার কিছু ভুল হয়েছে এবং আমার চারপাশে যারা তাদেরও কিছু বোঝার ভুল হয়েছে, যে আমার মতো ভুল আর কেউ যেন না করে, তার জীবনটা আমার মতো না করে, এই জন্য আমি আসছি এখানে আমার গল্পটা বলতে।
বুঝতেই পারছেন যে ওর উদ্দেশ্য কতটা মহৎ, ও লাখো মানুষের উপকার করতে আসছে এবং সেটা কল্পকাহিনী না, সেটা কোন উপন্যাসের কাহিনী না, নিজের জীবনের গল্প বলে ও বলতে চাইছে যে আমার মতো ভুল যেন জীবনে আর কখনো কেউ না করে। চলুন, ভুল নাকি শুদ্ধ সেটা জাজমেন্ট অনেক পরে হবে, তবে তার আগে আমরা ওর জীবনের গল্পটা শুনি। ডালিয়া, আপনি কোন জায়গাটা থেকে শুরু করতে চান?
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে 2006 সাল থেকে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়েছে।
2006 সাল থেকে, তার আগে আমরা কি ছোটবেলা থেকে আসতে পারি? আপনি কি ধরনের পরিবারে বড় হয়েছেন?
আমি মাঝামাঝি ফ্যামিলি, আমার আব্বু নাই, তো ওনার সাথে আমার আম্মুর হয়েছে 2002 সালে,
তারপর
ব্রেকআপ। তো তারপর থেকে আমাদের মামাদের ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের মামাদের ফ্যামিলি ভালো।
আপনি ব্রেকআপের ব্যাপারে আমাদের একটু বলবেন, মানে কেন ব্রেকআপ হলো, আপনি কি দেখলেন আপনার চোখে যতটুকু ভাসে?
ব্রেকআপটা হচ্ছে যে আমার আব্বু আরেকটা বিয়ে করছে, এই জন্য সে ওদিকে চলে গেছে, পরে আর আমার আম্মু ওদিকে যায়নি, আমার মামারা তাকে নিয়ে আসছে।
কয় ভাই বোন ছিলেন আপনারা তখন?
আমরা তখন 3 ভাই বোন, আমার বয়স 10, বোনের বয়সটা 5 বছর, তখন আমার ভাইটা জন্ম নেয়।
এই সময় আপনার বাবা আরেকটা বিয়ে করেন এবং আপনাদেরকে ছেড়ে চলে যান?
চলে যায়।
আপনার মা কোনো আইনি ব্যবস্থা নেয়নি?
আইনি ব্যবস্থা নিতে চাইছিল, পরে আমার মামা যিনি বলছে যে এগুলো করার দরকার নেই, আমাদের ফ্যামিলিতে এসব ঝামেলা নেই, তারপর আর আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই। মামা বলে যে তোমাদেরকে ক্যাটেগরি করার জন্য আমি নিজে আছি। তো উনি 2002 সালে দেশের বাইরে যায়, আজ পর্যন্ত তার কোনো খবর নেই, আর আমার মা আইনি কোনো ব্যবস্থা নেয় নাই।
মানে 2002 সালে যাওয়ার পরে আজ পর্যন্ত আপনি জানেন না যে কোথায় আছে, কি অবস্থায়
আছে? কোথায় আছে কি অবস্থায় জানি না, শুধু একবার আমাদের সাথে কথা হয়েছিল, প্লাস সে একবার আমাদের জন্য টাকা পাঠিয়েছিল।
আর তাহলে আপনাদের এই পরিবার চলেছে কিভাবে?
আমার আম্মা গার্মেন্টসে চাকরি করত আর পাশাপাশি শাড়ির ব্যবসা করত।
এটা দিয়ে আপনাদের পরিবার চালাতো?
আমাদের পরিবার চালাতো, আর নানা বাড়ির অবস্থা ভালো, তো আমার আম্মা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে নেই।
ওকে, ঠিক আছে। আপনি বলছিলেন যে আপনার জীবনে 2006 সাল হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, ঠিক আছে, আমরা 2006 সাল থেকে শুরু করতে পারি। 2006 সালে আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স 13 বছর এরকম হবে, আমি ক্লাস 6 এ পড়ি তখন।
ওকে, চলুন।
তো যখন আমি ক্লাস সিক্স এ পড়ি, গ্রামের স্কুলে পড়ি, আমার আম্মা আমাকে ঢাকা থেকে নিয়ে যায় দু বছর পর। আমার আম্মা 27 ডিসেম্বর যায় বলতেছে যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি ঢাকায় চলো। আমি বললাম যে আম্মা কেন আমি ঢাকায় যাব।
গ্রামে আপনি কোথায় পড়তেন?
আমি গ্রামে আমাদের বিকেনগর হাই স্কুলে
পড়তাম।
নানা বাড়ি থাকতাম, নানাদের ঘর সংসার দেখাশোনা করতাম, কাজকর্ম করতাম, আর সাথে পড়াশোনা।
আর আপনার মা ঢাকাতে থাকতো?
হ্যাঁ, আমার মা ঢাকাতে থাকতো, আমার নানিও ঢাকাতে থাকতো, আমার ছোট ভাই বন্ধুটাকে দেখার জন্য।
তার মানে কি আপনার নানি এক জায়গায় থাকতো, আপনার নানা আরেক জায়গায় থাকতো?
হ্যাঁ, নানি বৃদ্ধ হয়ে গেছে, এখন ভাই বন্ধুটাকে দেখা লাগবে, জন্য নানি ঢাকাতেই থাকতো বেশিরভাগ টাইম।
ওকে, তারপর?
তারপর আমাকে নানার সংসার দেখতে হতো পুরাটা। আর তাদের অনেক বড় গৃহস্থ, ওই কাজ করতাম আর পড়াশোনা করতাম। 2005-এর 27 ডিসেম্বর আমার ফাইনাল পরীক্ষা, মা যে বললো যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি ঢাকায় চলো। বললাম যে মা কেন, আমি যে পড়াশোনা করতেছি আর তোমার এখানে এক টাকা খরচও লাগতেছে না। আমার খরচ আমি সংসার থেকে বের করে নিতেছি, নানাকে অনেকভাবে হেল্প করতেছি, আর স্কুল থেকে কোনো প্রেশার আসতেছে না, কারণ ভালো পড়াশোনা করতাম। তো সমস্যাটা কি? পরে বললো যে আমার পক্ষে সম্ভব না তোমাকে পড়ানো, আমি যে টাকা বেতন পাই এই টাকায় তোমাদের তিনজনকে মানুষ করতে পারবো না, তুমি কষ্ট করো তোমার ভাই বন্ধুটাকে মানুষ করতে দাও। তখন আমি অনেক কান্নাকাটি করছি, আমার ছোট মামাটা জুড়ে নিয়ে কাঠমিস্ত্রির কাজ করতো, মামাটার সাথে যোগাযোগ করতে পারিনি। আমার মা আমাকে ঢাকায় নিয়ে এসে গার্মেন্টসে ভর্তি করা দেয়। তো গার্মেন্টসে আমি কাজ যখন করি তখন অন্য মানুষ কো থাকতাম, কাজ করতে পারতাম না।
পারতেন না? তখন বয়স কত গার্মেন্টসে যখন?
তখন 13 বছর।
13 বছর বয়সে আপনাকে গার্মেন্টসে নিল?
হ্যাঁ।
ওকে।
দুই মাস চাকরি করার পর আমি অসুস্থ হয়ে যাই। আমার চাচাতো মামা যে বিদেশে থাকে, আমার সেজো মামা, শোনার পর আম্মুকে রাগ করে বললো যে ওকে আপনি এখনই বাড়ি নিয়ে স্কুলে দিয়ে দিবেন। আমার আম্মু আমাকে বাড়ি তো ঠিকই নেয়, কিন্তু আমাদের বাসার নিচের তলায় একটা ফ্যামিলি ভাড়া আসে, ওনাদের ছেলে আমাকে পছন্দ করে বিয়ের জন্য। আমার আম্মা নানুর সাথে ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো ওই ছেলেটাকে আমার ভালো লাগতো না।
কেন ভালো?
কারণ ভালো লাগতো না, উনি একটা ভাদেমে কোয়ালিটির, আমার এটা মনে হইতো।
ভাদাইম্মা কোয়ালিটির? ওকে,
আমি তাকে দেখতাম কখন কাজকর্ম করতো না, সারাদিন ঘুরে বেড়াইতো। ওনার যে বড় বোন আছে, ছোট বোন আছে, তাদের উপর উনি ডিপেন্ড করতো, নিজের থেকে কিছু করার চেষ্টা করতো না, এই ছিল তার অভ্যাস। তারপর ওকে দেখে আর কি আমার আম্মা পছন্দ করে, দেখতেও সুন্দর। তো আমার তখন মানে ছেলে মানুষকে আমি কাজ শেষে সবসময় খেলাধুলা করতাম, আমাদের বাসায় পিচি আছে, ওর সাথে সবসময় খেলতাম। তো যখন আম্মা আমাকে বাড়ি নিয়ে যায়, একটু একটু শুনতে পাই যে ওর সাথে আমার বিয়ে ঠিক, তখন আমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। তো আমি যে বাসায় জন্ম আমার, ওই বাসাটা আজও আছি, আমি সেই নানুর সাথে যা বলি যে নানু দেখো আমি তোমাদের কাছে বড় হয়েছি, এরকম করতেছি আমি কিভাবে বাঁচবো। পরে আমার ওই নানু এটার প্রতিবাদ করে, ওর ফুপু আমাকে দেখতে আসে, দেখতে আসলে আমি সেদিন আমার নানুর কাছে যে বসে থাকি আর দেখা হয় না, তো চলে যায়। তো চলে গেলে আমার আম্মা আমাকে দেশে নিয়ে যায়, ওকে সহকারে বললো যে ডালিয়া আমি তো অসুস্থ, তোকে ছাড়া আমি যাইতে পারবো না, আর তুই ছাড়া অন্য কারোর সাথে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, এটা তুই ভালো করে জানিস। আমি বললাম মা আমি যাইতে পারবো না, আমার ভালো লাগে না বাড়ি যেয়ে আসতে। তো মা বললো যে না তোকেই যেতে হবে। না মা আমি যাবো না।
কোথায় ছিল আপনাদের দেশের বাড়ি?
আমাদের দেশের বাড়ি শরীয়তপুর, পদ্মা সেতু হচ্ছে এখানে।
ওকে ওকে।
আমাকে মামারা বললো যে দেখ আমার বোনের যদি কিছু হয় তুই যা। আমার মার ফুফতো ভাই যে ছিল ফারুক মামু, উনি এখন দেশের বাহিরে আছে, তো ও বলছে যে মা যা, তুই যা। পরে ও বললো যে না আমি যাবো না। আমাকে বললো দেখ শাশুড়ি না ভালো তুই যা। তাই বললাম যে যাওয়া লাগবে, হ্যাঁ যা। তো আমি আবার শুনতে পাইছি ওই ছেলেটা আমাদের বাড়ি যাবে। তো সকালবেলা ভোরবেলা আমি উঠে হাঁটি, এটা আমার অভ্যাস হয়েছে। তো আমার খালামুনি মানে আমার ফ্রেন্ডলি, তো ওকে নিয়ে হাঁটতে বেরোয়েছি, দেখে যে আমাদের রোডের মতো ছেলেটা দাঁড়ায় রয়েছে। তারপরে তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এও আমাদের বাড়ি যাবে। তো গেল, একই লঞ্চে উঠে গেছি, কিভাবে যাইনি। আমি মাকে বললাম মা তুমি বসো আমি উপর থেকে ঝালমুড়ি খেয়ে আসি। লঞ্চের দোতলায় যাই, দেখে আমার মামার ওই ছেলে দাঁড়ায় রয়েছে। তারপরে আমি মাকে বললাম তুমি লঞ্চের থেকে নামো আমি তোমার খুন করবো।
না এর এই ওয়েতে কথা আসলে অনেকেই বলে থাকেন, আসলে বাচ্চা ছেলেমেয়েরা আসলে মার সাথে হয়তো আদর করে অনেক সময় ধরনের কথাবার্তা বলে থাকেন, রাগ হয়ে গেলে। হ্যাঁ, তারপর?
তারপর নামলাম, বললাম ও যেন আমাদের এই গাড়িতে না ওঠে, ও আলাদা গাড়িতে যাবে, আমাদের মানে ভ্যান গাড়ি। তো বাড়ি পর্যন্ত গেল, বাড়ি পর্যন্ত যাওয়ার পর আমি আর আমার নানার নয়টা বাড়ি, তো আমি আমার মেজো নানার বাড়ি যাবো শুনেছি, যে বাড়িতে আমি কখনো যাই না। সবাই আমাকে খুঁজে ওখান থেকে নিচ্ছে, নেওয়ার পর মানে আমাকে বিয়েতে রাজি করাতে সবাই ফেল হয়েছে। লাস্ট টাইম আমার একটা মামার কথা খুব শুনি, তো বললো যে দেখো আমার মামার নাম হচ্ছে জাহাঙ্গীর, খুবই আদর করে। তো বললো যে মা দেখ তুই বিয়েতে রাজি হয়ে যা। কেন মামা, আপনি তো জানেন এখানে যদি আমার বিয়ে দেন আমার লাইফটা যে নষ্ট হবে। মা দেখ, তুই যদি এখানে বিয়ে না বসিস, তোর মা আর তোর নানি দুজন আত্মহত্যা করবে, ঘরের দরজাটাকে বসে রয়েছে, গলায় রশি দিবে এবং ধানের ওষুধ খাবে, এরকম মোমেন্ট করে তারা বসে রয়েছে।
দুজনে মিলে একসাথে আত্মহত্যা?
হ্যাঁ, দুজনে একই সাথে আত্মহত্যা করবে। তারা কান্নাকাটি করে একাকার হয়ে গেছে, বাড়ির সবাই এক জায়গায়। তো অনেক জোর জবরদস্তি করে আমি পরে বললাম যে মামা, আমাকে তো আপনারা বিয়ে দিতেছেন না, মনে করেন জীবিত কবর দিতেছেন। তারপর জোর করে বিয়ে হলো।
13 বছর বয়সে?
হ্যাঁ, ফেব্রুয়ারির 17 তারিখে আমার বিয়ে হয়।
ও মাই গড, 13 বছর বয়সে। আপনার কাজী কি রেজিস্ট্রেশন করেছিল আপনাকে?
কাজীর সামনে আমাকে নেয়নি, প্লাস কাজী আমার সম্পর্কে নানা লাগে। তো ওইখানে 2006 সালের 17 ফেব্রুয়ারি আমার বিয়ে হয়। বিয়ে হলে প্রচন্ড কান্নাকাটি করে বাসার সবাই, কেন দিছে যে আজকে মনে হয় ডালিয়াকে বিয়ে দিলাম না, ওকে আমরা সত্যি জীবিত কবর দিলাম। কান্নাকাটি ঘন্টাখানিক করার পর ছেলে মানসিকতা, তো ঘর থেকে বেরোয় আমি আবার খেলতে চলে গেছি যে ওদের সাথে আমার কথা বলবো না। তো খেলতে গেছি, তখন দুপুর 1টা বাজে, আমাকে খুঁজে নিয়ে আসতে ছেলেটা আমার নানার ঘরে বসে রয়েছে। আমাকে বললো যে ডালিয়া, তুমি কান্না করতেছো কেন? কান্না তো করবো আমি, তোমার বিয়ে দিচ্ছে পুরো ফ্যামিলি, আর আমি তো একা একা বিয়ে করছি। তাই বলছি, বিয়ে করতে আসছেন না? বলে যে হ্যাঁ, বিয়ে করছেন না? বলে হ্যাঁ। একা করেন আর ফ্যামিলি ছাড়া করেন, আপনি বিয়ে করা শেষ, এবার আপনি চলে যান, যেই রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়ে চলে যান, আমার সাথে দ্বিতীয়বার কথা বলার চেষ্টা করবেন না। পরে উনি অনেক কান্নাকাটি করছে, আমার নানিরা জোর জোর বসে রাখছে, রাখার পর উনি আর যায়নি। তো আমিও বসে রয়েছি বোর হইয়া। তো রাত্রে যখন আমার নানি আমাদেরকে দিল এক রুমে, তো আমি তাকে বললাম, তোকে এখানে দিছি, তুই এখানেই থাকবি, আমার পিছে পিছে আসবি না, চুপচাপ থাকবি, এখানে লড়বিও না। তো আমি ওখান থেকে চলে আমার খালার কাছে চলে যাই, খালার কাছে চলে যাই, তারপর আবার আমার নানি নিয়ে আসে। তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর আমার মা মানে হাত পা ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছে।
কেন?
তা যাই না, খুব উইক হয়ে তার দাঁত লাগে, উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। তখন তাকে নিয়ে টানাটানি সারা রাত। তো পরের দিন বললাম যে মা দেখছো, আমার সাথে যে অন্যায় করছো, তুমি নিজেও সুখী না, এটা আমার খালারা বলছে। এখন বলতেছে যে ডালিয়াকে ঢাকায় নিবো না, ওইখানে থেকে পড়াশোনা করবে।
আমি একটু জানতে চাই যে ছেলেটা কিছু করে না, এরকম একটা ছেলে তার পরিবার ছাড়া আপনাকে বিয়ে করলো, এবং আপনার মা সেখানে বিয়েটা কেন দিল?
তার পরিবার ছিল, তো তার পরিবার যে বাসাটা ছিলাম তারা এখানে একটু সমস্যা ঘটাইছে যে এখানে বিয়ে করো না, সমস্যা হবে। পাশের বাসার বাড়িওয়ালার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, যেখান থেকে যৌতুক পাবে এবং তাদের কাছে থাকতে পারবে। তো পরে ওখানে বিয়ে করে না দেখে তারা উল্টা পাল্টা কথা বলছে, যে নোংরা মন্তব্য করছে, যার জন্য আর ফ্যামিলি সরে গেছে। তারপরে আবার ওর ফ্যামিলি বলে দিছে যে দেখ, ওকে যদি ঘনঘটা করে বিয়ে করিস তাহলে এই বিয়ে হবে না, কারণ ওরাই সমস্যা করবে, তুই যা ওদের গ্রাম থেকে বিয়ে করে নিয়ে, আমরা তো সাথে আছি। ওর ফ্যামিলি ওর সাথে ছিল, কিন্তু ফেস হয়নি সবার সামনে।
ওকে, আর আপনার মা কেন দিল এরকম একটা ছেলের সাথে বিয়ে?
আমার আম্মার ছেলেটাকে অসম্ভব ভালোবাসত, মানে আমার চাইতো, আমার আম্মুক অনেক ভালোবাসত, আমার নানিও অনেক ভালোবাসত। যেমন আমি অফিস করে আইসা ঘরে শান্তিতে বসতে পারতাম না, ওর জন্য সবসময় ঘরে আড্ডা দিত।
অফিস মানে আপনি গার্মেন্টস থেকে কাজ করেন?
গার্মেন্টস থেকে কাজ করে আসি, 8-9টা বাজে আসিয়া দেখতাম ঘরের ভিতরে আড্ডা দিতেছে, তখন আমার খুব অস্থির লাগতাম। পাশের রুমে আমার খালার কাছে যা বসে থাকতাম, মানে আমার মার বান্ধবী হয় তার কাছে যা বসে থাকতাম, এরকম ভাবে অনেক অসুস্থ বোধ করতাম। পরে বিয়ে হয়ে গেলে স্কুলে ভর্তি করতে বলে, তো আমি বললাম যে না, আমি আর পড়বো না।
আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে আবারও আসতে চাই। আমি একটু মানে ইলাবোরেটলি জানতে চাচ্ছি এই কারণে যে যে ছেলেটার সাথে বিয়ে দিল, ওর সাথে আপনার বয়সের পার্থক্য কতদিনে ছিল, মানে কত বছরের ছিল?
ওর তখন 27-26 হবে বয়স,
আর আপনার মাত্র 13
বছর বয়স।
ও কিছু করে না?
ও কিছু করে না,
পড়াশোনা করেছে?
ও বলছিল যে ইন্টারমিডিয়েট পাশ করছে, কিন্তু আন্ডার মেট্রিক, এটা আমি পরবর্তীতে
জানতে পারছি। ওকে, আর এমনিতে পড়াশোনা যে করে না, কিছু যে করে না, এটা নিয়ে মা কিছু বলতো না?
আমার মা জানতে পারছে ওই শাহজালাল ইসলাম ব্যাংকে চাকরি করে।
মিথ্যা কথা বলেছে?
মিথ্যা কথা বলছে।
ওকে, চাই আমরা তাহলে সামনের দিকে যাই। আপনি যেটা বলছিলেন যে ওই জায়গাটা ছিলেন বাসর রাতের পরে আপনার মা ফেইন্ট হয়ে গেল, হ্যাঁ, সেইখান থেকে আমরা আবারও শুনতে চাই।
তো ওইখান থেকে মা পরের দিন সুস্থ হলো, ঢাকায় চলে আসবে। আমাকে বললো যে ওকে স্কুলে ভর্তি করে দে, ওকে ঢাকায় নেবো না। তো আমি তখন বললাম যে এখানে থাকবো না, ঢাকায় চলে যাবো। আমি ভাবলাম যে ঢাকায় গেলে আমার জন্য ভালো হবে, আমি যদি এখানে থাকি ও আসবে আর আমার নানা নানা জোর করে ওর কাছে পাঠাই দিবে, আমি ঢাকায় যাই গার্মেন্টসে চাকরি করব। তো আমি যেই গার্মেন্টসে চাকরি করতাম, মিরপুরের তো খুব ভালো একটা গার্মেন্টস, যেখানে ডিউটি খুব কম হয় এবং স্যালারিও ভালো, পরিবেশটাও ভালো, এবং আমি ছোট দেখতে আমাকে সবাই অনেক আদর করে। তো তারপরে আমি ওই জায়গায় চাকরিটা ছেড়ে দিছি, আমি ওখানে হেল্পার ছিলাম, অপারেটর হয়ে গেছি। পরে চাকরি নিছি ওই মালিকের আরেকটা গার্মেন্টসে চাকরি নিছি, যে ওটা ছিল শার্টের ফ্যাক্টরি, এখন এসে প্যান্টের, যে তখন তো প্যান্টের ফ্যাক্টরিতে নাইডো হইতো এবং প্রচন্ড ডিউটি হইতো, যে আমি যদি এরকম একটা চাকরি নিই তো ওর ফেস আমার হতে হবে না, আর ওরা ওই বাসা ছেড়ে দিচ্ছে, বাসায় ওরা যেতে পারবে না, এটা মনে করে আমি ওই গার্মেন্টসে চাকরি নিই। তো ওই গার্মেন্টসে যখন চাকরি নিই, রাত 12টা বাজলো, বাসায় আসলে দেখতাম বসে রয়েছে। তারপর এরকম করে আমাদের পাশের রুমের আন্টি, মানে বাড়িওয়ালার মেয়ে, অনেক অপমান করে পাঠিয়ে দিচ্ছে। তো বিভিন্ন উসিলা দিয়ে আমাদের বাসায় আসতো, তোর সাথে আমার কথা হইতো না, এরকম করতো। এক পর্যায়ে আমার মা আমার উপরে খুব অত্যাচার করা শুরু করে দিয়েছে, তুমি ওর কাছে যাও। আমি বলছি না আমি ওর কাছে যাবো না। তো যখন আমি ওর কাছে গেলাম, মা জোর করে পাঠাইলো, তখন মিরপুর 6 নম্বরে বাসা ভাড়া নিল, ওর আম্মা ছিল, বোন ছিল, ওর বোন আবার আমার বান্ধবীও ছিল বিয়ের আগে। তো বাসা নেওয়ার পর যে বাসার করুণ অবস্থা, ওরা আমাকে এটা মনে করছে যে মামার বাড়ি এত বড় লোক, ওরা ঘরে ইনকামও ভালো, খুব স্বাচ্ছন্দ্যে আছে, তো বিয়ে করলে মোটা অঙ্কে কিছু পাবে, মামারাও কিছু দিবে, এটা মনে করে বিয়ে করছে। আর শুনছে যে আমার জন্য কিছু টাকা ডিপোজিট করে রাখছে, আসলে কিছু না, ছোট একটা অ্যাকাউন্ট আমার মা করত, মাসিক রাখত। পরে ওরা এটা মনে করে বিয়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি তো চাকরি করি, তো তখন আমার উপরে প্রেশার দেয়, তুমি এটা করো। তখন আমি চাকরি করতে পারতাম না, তবে ওর মা আমাকে অনেক আদর করত, অসম্ভব আদর করত, যেমনি আমাকে সবসময় কোলে বসে আর নিজের হাত তুলে রাখা হয়তো, কিন্তু এটা আসলে দেখাইতো কিনা আমি জানি না, তো আমি জানি সে আমাকে আদর করতো, আজও আদর করে, আজও ভালোবাসে। তো ও সারাদিন কোথায় থাকতো জানতাম না, রাত্রেও বাসায় ফিরতো না। আমার সাথে রিলেশন হওয়ার আগে ওর আবার একটা অ্যাফেয়ার ছিল আরেকজনের সাথে 5 বছর, এটা আমি জানতে পারি বিয়ের পরের দিনই। বিয়ের পরের দিন জানার পর আমি বললাম, আপনি যে মেয়েটাকে ঠকে আমার কাছে আসছেন, আপনি কি সুখী হবেন? কখনোই হবেন না, দেখেন মেয়েটা কিভাবে কান্না করতেছে। তো আমার সাথে বিয়ের পর ওই মেয়েটার সাথে রিলেশন ছিল, এটা ওর বোন আমার আগে বুঝতে পারছে, ওর ছোট বোন শিমু, শিমু এখন কোথায় আছে আমি জানি না, ও যদি আমাকে শুনতে পায় আমি ওকে অনেক মিস করি, শিমু আমাকে অনেক হেল্প করছে ওর ভাইয়ের এই বিষয়ে। আমি মিরপুর 6 থেকে দেখতাম ঘরে বাজার টাজার ঠিক মতো করতো না, মানে একটা অভাব অনটনে রাখতো, নুনান্তে পান্তা ফুরে অবস্থার, ও তো বাসায় আসতো না, মন চাইলে আসতো না, মন চাইলে নাই, কখনোই বাসায় আসতো না, সবসময় বাহিরে থাকতো। তো আমার ছোট দেবর জনি, জনিও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ভাবি বলতো না, ও আমাকে মেজো আপা বলতো
সবসময়।
ওর বয়স তখন 20 হবে। তো ওর খরচটা দিয়ে সংসার চলতো, আর আমার যে দাদা শ্বশুর ছিল আর চাচা শ্বশুর ছিল, ওরা আবার আমার শাশুড়িকে খরচ দিত। তারপর এভাবে চলতে থাকে। পরে আমি যখন চরম অসুস্থ হয়ে যাই, তখন আমার শাশুড়ি বললো যে এখান থেকে তুই অসুস্থ হয়ে যাবি, তুই গ্রামে যাই কিছুদিন থাকে। তো আমি গ্রামে যাই থাকে, তখন দেখতাম ঘরে খুব অনটন চলতেছে। পরে আমার নানু বাড়ি যাই, 15 দিন থাকি, থাকার পর ওখানে চিকিৎসা করে, কবিরে যে চিকিৎসা, ডাক্তারের চিকিৎসা এখান থেকে করে 15 দিন পর
চিকিৎসা করে। আপনার কি সমস্যা হয়েছিল সেই সময়?
আমার ওরা বলছিল যে বান মারছে,
যে কারণে স্বামীরে ভালো লাগে না, নাকি
স্বামীরে ভালো লাগে না, এটাও আছে। তারপর আমি অসুস্থ হয়ে যেতাম,
অনেক অসুস্থ হতেন, আপনি
অসুস্থ হয়ে যেতাম, খাইতে পারতাম না, তারপর দিন দিন সুখ হয়ে যাইতাম, সবার সাথে খারাপ ব্যবহার করতাম, পাগলামো করতাম, এগুলো।
এটা কেন করতেন, মানে এই যে পাগলামো করার ব্যাপারটা, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া,
খিটখিটে মেজাজে থাকতো, কেন করতাম জানি না।
ওকে, আমি এখানে সবারকে একটা ক্লু দিতে চাই, যারা শ্রোতা আছেন তারা একটু মাথায় রাখবেন যে বয়সন্ধিকাল অনেক বড় একটা ব্যাপার হতে পারে। এই খিটখিটে মেজাজের পেছনের কারণ বয়সন্ধিকাল হতে পারে, এরকম যে সে যেহেতু যে মানুষটাকে পছন্দ করত না, সেই মানুষের সাথে তার 24 ঘন্টা ওঠা বসা, এবং সেই মানুষের সাথে ঘর সংসার, যে কোনো কিছুই হতে পারে। তো সেটার চিকিৎসা হচ্ছে কবিরাজি চিকিৎসা, তাই তো? তারপর
তো আমাদের গ্রামে নিয়ে আমাকে ধারানি দেয়, মানে বিভিন্ন জায়গায় সাত গঙ্গের সাত পানি এগুলো দিয়ে ধারানি দেয়, এক নতুন কাপড় পরে গোসল করায়।
কি করে আমাকে একটু বলবেন, প্রসেসটা কি ছিল? ধারানি আমি নতুন শুনছি।
প্রসেসটা ছিল যে আমি যখন গ্রামে নেয়, আমাকে কবিরাজ যিনি দেখলো, আমার সম্পর্কে এক মামার লাগে গ্রামেরই, উনি বললো যে সাত গঙ্গের পানি, ফুল, তারপর একটা মুরগি আর একটা নতুন গামছা, এগুলো দিয়ে আমার কবরের মাটি এগুলো দিয়ে গোসল করাতে হবে, কি কি গাছের কাটা লাগবে।
মুরগি দিয়ে কিভাবে গোসল করাবে?
মুরগিটা তো ছাইড়া দিবে আমার গোসলের পর।
আচ্ছা, আপনি একটু প্রসেসটা বলেন, কিভাবে কিভাবে হচ্ছে?
যাই হোক, এগুলো লাগবে, পরে এগুলো মামা পরে দিছে, পরে দেওয়ার পর আমার নানি এগুলো গরম করে দিচ্ছে। এটা ছিল সন্ধ্যায়, মাগরিবের আজানটা দিবে। তো আমি গোসল করছি, গোসল করে কাপড় চোপড় খুইলা, যেটা পরনে ছিল ওইটা ফেলাই দেয়া, পিছনে না থাকে সোজা ঘরে ঢুকে গেছি। এটা ছিল প্রথম দিন। পরের দিন মুরগিটা ছেড়ে দিচ্ছে। তারপর যখন পেট ব্যথা করতো, খাইতে পারতাম না, আরেকটা কবিরাজের কাছে নিয়ে আমার পেট নাভিটা খুলছে, সেটা ছিল একটা গ্লাসের ভিতর একটু পানি নিয়া গ্লাসটা আমার পেটে বসাই দিছে, একটা দোয়া পড়া। সবারটা 10-5 মিনিটই খুলছে, আমারটা খুলতে 1.5 ঘন্টা লাগছে। 1.5 ঘন্টা পর ওটা খুলা দেখে যে আমার হাতের নখ, আমার মনে আছে আমি সবসময় মেহেন্দি ব্যবহার করতাম আমার এই বুড়ি আঙ্গুলটায়, সেই নখটা সুন্দরভাবে কাটা, আমার মাথার চুল, মেয়েদের যে সমস্যাটা হয় সেই জিনিসটা। তারপর এই আরজিনা বলে সবাই চিনবে কিনা জানি না, যেটাকে দেখলে গ্রামের সাধারণত ওই মেয়ে ছেলে নাভিটাকে গুলের মতো দেখতে, কিন্তু এটা চিকন।
কি জিনিস এটা?
এটাকে আরজিনা বলে আমাদের দেশে।
কোন প্রাণী?
হ্যাঁ, এটা একটা প্রাণী, এটা ছোট গুল সাপ, যদি কেউ দেখে গুল সাপেরই মতো, কিন্তু এটা চিকন। এটা
আরজিনা নাম।
হ্যাঁ, আরজিনা বলি।
আচ্ছা, ঠিক আছে।
ওটা দেখলে সবাই নাভি ডাকে, ওটা
মেয়েরা নাভি ডাকে, ওটা
সবাই ডাকে, ছেলে মেয়ের সবাই।
দেখো, আমি জীবনে
এটা আমরা ছোটবেলা করতাম আর কি, আমাদের খুব মজা লাগে।
মানে কারণ কি, উনি এসে কি ওদিক দিয়ে ঢুকে যায় পেটের ভিতরে?
ওটা যদি তাকে থুতু ছিটে তো তাহলে নাকি হাতে ঘা হয়, পচা যায় এটা।
ওকে, গ্রামে এই ধরনের অনেক কুসংস্কার আছে, দেখো আমি শুনছি ভালো লাগছে।
আরজিনার গোস খাওয়াইছে যে আমি সুখাতে সুখাতে আরজিনার মতো হয়ে যাবো।
মজা পেয়েছিলেন, মানে টেস্টি ছিল?
ওটা তো চালান করে খাইছে।
ওকে, আমরা বুঝতেও দেখিনি কাহিনী কি হয়েছে। ওকে, যাই হোক, তারপর
আর তারপর
কিছু খাওয়া নেই তো?
সাপ খাওয়া নেই, আর চিল, চিলটা তো সবাই চিনে, চিলের মাংস খাওয়াইছে।
এই জন্য তো বাংলাদেশে চিল খুঁজে পাওয়া যায় না,
চিলের মতো এক এক জায়গায় উড়ে উড়ে চলে যাবো, এটা ছিল। আর আরেকটা খাওয়াইছে, ওটা মনমুনির গোটা বলে কবিরাজি ভাষায়, সেটা তেলাপোকার ডিম যদি কেউ দেখে থাকে।
দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না, ভবিষ্যতে আরো কি কি খাবো আমরা বা খাচ্ছে মানুষ আপনি একটু জেনে নিন। তারপর
তেলাপোকার ডিমের মতো কিন্তু আকৃতিটা আরেকটু ছোট এবং দুইটা মাথায়, যে ধানের যেমন হুঁক থাকে মাথায় ওরকম হুঁক, ওইটা একটা খাওয়ালে পাগল হয়ে যায়, দুইটা খাওয়ালে মারা যায়।
আপনাকে কয়টা খাওয়াচ্ছে?
আমাকে দুইটা খাওয়াইছে।
মেরে খেতে চেয়েছিল?
মেরে খেতে চেয়েছিল।
মানে ওগুলো সব আপনার গ্লাসের মধ্যে সবকিছু
ভেসে আসছে, চলে আসছে?
এগুলো আপনি নিজে চোখে দেখেছেন?
এগুলো পরে আমার ওড়নাটার উপরে উনি ঢেলে ফেলেছে।
না 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 না, আপনি কি দেখলেন যে আপনার নাভের ভিতর থেকে এগুলো বের হচ্ছে?
না না, এগুলো আমি দেখব।
তেলাপোকা একটা, তারপরে কিসের মাংস, কিসের কি,
এগুলো আমি দেখবো কিভাবে। আমার পশমের ঘরে শিশির করতেছিল, তো ওগুলো উঠানোর পর আমার উনি ঢালছে, আমি পরে দেখছি আরো কি কি যেন ছিল, ওগুলো পচে টচে গেছে।
মানে আপনি তো দেখেননি আপনার শরীর থেকে এগুলো বের হচ্ছে, কিন্তু আপনি দেখলেন যে
ক্লাসে?
ওকে, ঠিক আছে, যাই হোক, বিশ্বাস অবিশ্বাস সবই আপনাদের উপরে, আমরা শুধু সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি।
তারপর আমাকে কবিরাজ কিছু ওষুধ দিল, বললো যে পেটের ভিতর ঘা হয়ে গেছে, তো ওই ওষুধ গুলো খাইতে বলছে, খাইছি, তো কিছুটা সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর আবার মাসখানিক পর আমার সে একই অবস্থা, তখন আরো করুণ অবস্থা।
এবার আপনাকে হাতি মেরে খাওয়াবে। ওকে, যান, তারপর
যাই হোক, পরে তখনও গার্মেন্টসে চাকরি করি, তখন আমি আমার সে আগের পুরনো গার্মেন্টসে গেছি। তো যাওয়ার পর কাজ করতেছি খুব ভালো, মাসখানিক পর কাজ করতেছি, একসময় আমার যে সিনিয়র ছিল তাকে বললাম যে আপু আমার কাজ করতে ভালো লাগতেছে না, আপনি একটু কাজ করেন, আমি একটু ঘুরে আসি। আমার একটু স্বাধীনতা ছিল ওইখানে, তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে যখন বসছি ওইখানে গুলোকে আবার পড়ে গেছি, পড়ে গেছে, হাত পেয়ে গেছে। তো আমার মা ওকে বললো যে কাসুর আলম তুমি আসো, ডালিয়া তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। তো ডাক্তার আবার বলছে কবিরাজের কাছে নিতে হবে। এখন কবিরাজ,
ডাক্তার বলছে কবিরাজের কাছে নিতে হবে, মানে যে ডাক্তার কাছে নিয়ে গেছে সে ডাক্তার বলছে
কবিরাজের কাছে নিতে হবে?
তো আপনি কোন দুঃখে ডাক্তার হয়েছেন, এটা তো মানে জীবনে প্রথম শুনলাম, কত কিছু শুনবো হ্যালো 820 তে। ওকে, যাই হোক, তারপর কি?
পরে মিরপুর লালমাটিয়া একটা কবিরাজ, ওখানে গেছি, যাওয়ার পর আমার ও বললো যে দাঁড়ান দাঁড়ান, আপনার মেয়ে মরে গেলে মরে যাক, আমাকে ছাড়া ডাক্তারের কাছে নিতে পারবেন না, আবার না জানি আবার আপনারা আমাকেই বান মারেন কিনা।
কে বলছে এটা?
এটা আমার হাজবেন্ড বলছে।
ওকে,
তো আসতে আধা ঘন্টা লেট করছে, তারপরে আমার মা ওকে সহকারে নিয়ে গেছে কবিরাজ। আবার ওই ছেলেটা আমাকে কোরআন শরীফ পড়া ঝাড়ে টেরা দেওয়ার পর বললো ও যদি এখন বাসায় গেলে ঘুমায় যায় আপনারা ওকে ডাকবেন না, এবং সেই আগের ট্রিটমেন্ট আবার করলো। ছেলেটাও আমার বয়সী, মানে তখনও আমার বয়সী ছিল, 22 বছরের ছিল, তো বললো যে আমার কাজ তো আমি করে দিচ্ছি, কিন্তু এর ডাক্তারি চিকিৎসা লাগবে, ডাক্তারি যে চিকিৎসাটা আছে আপনি এটা করে ফেলেন। তারপর ডাক্তার দেখাইলো আমার মা, ওই ছেলে আবার কালো জিরা আমাকে দিচ্ছে খাইতে।
কোন ছেলে? কবিরাজ।
হ্যাঁ, কালো জিরা খাইতে বলছে, আমি আবার কালো জিরা খাইতে পারি না, অস্বস্তি লাগে আমার, এটা মনে বলে খুব মজা লাগে যে কালো জিরার বড়ি। আমার মাকে বলছিলাম আমি এটা খাইতে পারি না, তুমি জানো আমাকে বড়ি বানিয়ে দাও, বলে যে তোরে নিয়ে যে আমি কি করবো জানি না। পরে আমার মা বড়ি বানিয়ে দিচ্ছে, আমি সকালে ওইটা বেসিং এ যা খাইতেছি, আমার গলার এখানে আটকে গেছে, মানে এদিকে আসতেছে না ওদিকে আসতেছে না। তখন ভোর 5:30 বাজে, কি করি? পরে খুব জোরে একটা চিৎকার মারছি, মা বললা, তো বাসার সবাই চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, আমি বলতে পারতেছি না, গলার এই পাশে আটকে গেছে। তো ওইটা ভিতরে যাওয়ার পর সবাই খুব হাসাহাসি করছে, তারপর আমারও খুব মজা লাগছে যে আজকে যদি একটা খেলা দেখালি বাসার সবাই উঠে গেছে, তারপর থেকে আর ওষুধ খেতে পারি না। তখন ওদের ফ্যামিলি থেকে আমার বাসায় চলে আসবো, তো 15 দিন পর আমাকে যখন আনতে যায় আমার দেবরকে সহকারে, তো আমাকে বলতেছে যে ডালিয়া গাড়ি ভাড়ার টাকা নেই, টাকা লাগবে, টাকা দাও।
আপনার হাজবেন্ড বলছে আপনাকে? ওকে,
আমি বললাম তুমি ঢাকায় চাকরি করো, দিন রাত কোথায় থাকো আমি জানি না, আমার চিকিৎসার খরচটা আমার মা চালাইছে, তো এখান থেকে গাড়ি ভাড়া লাগে একজন মানুষের 100 টাকা।
জি,
তো তোমার কাছে যদি 100 টাকা না থাকে তুমি ওকে নিতে আসছো কেন? আমার মারাই বলতো যে আপনার মেয়েটাকে প্যাকেট করে নিয়েছেন, আমার প্যাকেট করে দিয়ে যান।
সেটাই,
পরে এটা আমার দেবর জানে না, ও কিছুটা বুঝতে পারছে। এ কথাটা আবার বলছে আমাকে রাস্তায় এসে। তার আগে আরেকটা ঘটনা ঘটছে, যে ওর কাছে যে টাকাটা ছিল ওটা আমার নানির কাছে, ও আমার নানির কাছেও রাখেনি, আমার নানি ওকে অনেক ভালোবাসে, ও আমার চাচাতো খালার কাছে রাখছে। এটা রাখার পর আমি ভাবতেছি যে আমার এই খালাটা তো থাকে নানা বাড়ি, তো এই খালা কারোর সাথেই কথা বলে না, আর ও বারবার খালার কাছেই বা কেন যাচ্ছে? এটা পরবর্তীতে আমি জানতে পারছি যে খালার কাছেও টাকা রাখছে, এই জন্য গেছে। তো বাজারে যখন আসি গাড়িতে উঠবো, তখন আমাকে বলে যে টাকা লাগবে, টাকা দাও। আমি বললাম যে এটা কি বলো, পরে আমাকে জনি বললো যে কি হয়েছে মেজ বাপা এদিকে আসেন ভাইয়া কি বলছে না কিছু বলে নাই নিশ্চয়ই টাকা চাইছে আমি বললাম যে টাকা চাইছে না এরকম কিছু না হ্যাঁ টাকা চাইছে আপনি না বললে কি হবে তারপর দুই ভাই মিলে গ্যাঞ্জাম করলো গ্যাঞ্জাম করার পর বললো যে ঠিক আছে চলো যাই রওনা হলো লঞ্চে আসি লঞ্চে আমি বসে থাকতে নামাজ সেটা দাঁড়ায় থাকতে ভাল লাগে তো
সবারই বোধহয় ভাল লাগে
আমি ওইখানে দাঁড়াই রয়েছি নদীর দেখতেছি তো হঠাৎ করে একটা ফোন নিয়ে পিছন সেটে চলে গেল আর জনি আরেক সাইডে তো বলতেছে নাও টাকা আসছে আমার এক অফিস কলিগের সাথে দেখা হয়েছে তো উনি আমাকে এখন টাকা দিচ্ছে টাকা দিয়ে যাওয়া যাবে তারপর সেদিন বাসায় আসলাম চারটার দিকে বাসায় এসে পৌঁছেছি বাসায় এসে দেখি বিশাল অবস্থা মানে যে নুনন্তে পান্তা ফুরায় আমার শাশুড়ি সেই জিনিসটার নাই মনে হয় যেন এখন সে অনেক ই হয়ে গেছে বাসায় খাওয়া দাওয়া মানে একটার পর একটা মানে কোনটা থেকে কোনটা খাবে কোনটা থেকে কি করবে এই অবস্থা
মানে হঠাৎ করে এরকম চেঞ্জ কেন
এটা আমি যাওয়ার পর হয়েছে আমাকে পাশের বরের ভাবি বলছে যে ভাবি আপনি থাকতে এই অবস্থা আর আপনি যাওয়ার পর তো আপনার সংসারের অবস্থা খুবই ভালো তারা চলতেছে আমার শাশুড়ি সবসময় টাকাটা লুকিয়ে রাখতে পরে জানতে পারি আমাকে ওই ভাবি বলছে কথাটা যে আপনি যাওয়ার পর তারা খুব ভালো চলছে খুব ভালোভাবে ই করছে কিন্তু আপনি আসলে অভাবটা কেন দেখায়
মানে আপনি ওখানে গেলে অভাবটা দেখো তো এই কারণে যাতে আপনি বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসেন
বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি বা চাকরি বাকরি কিছু করি কিন্তু আমি তখন চাকরি করতে পারতাম না তবে হাতে সেলাই কাজ করতাম আমি কখনোই বেকার থাকতাম না টুকটাক একটা কাজ আমি করতাম
আপনি হাতের কাজ পারেন মানে কি ধরনের হাতের কাজ করেন
টেইলারিং এর কাজ সেলাই পারি এখন কাটাও পারি তারপর আগে যে সুই সুতায় মেয়েদের জামার কাপড় ছেলেদের পাঞ্জাবি ফতুয়া বাচ্চাদের কাপড়ে পুঁতি চুমকি বসানো এই সব টুকটাক কাজ আমি করতাম সবসময়
এখন আপনি এটা পারেন
এখনো করি তারপর ব্যাগ ট্যাগ বানানো এগুলো আমি সবসময় করি কারণ আমি যে বাসায় জন্ম নিছি ওই আন্টি টেইলারিং থেকে শুরু করে ব্লক বাটি পাঞ্জাবির হাতের কাজ সব কাজ জানে তো আমি স্কুল থেকে আসলে আন্টি আমাকে খেলার ফাঁকে ফাঁকে ওনার মেয়ের মতো করেই ই করছে কাজটা শিখেছে আমি ওই করতাম আমার একটা আগ্রহ ছিল মানে কালো কাজের উপরে কিছু শেখার
যাই হোক ডালিয়ার একটা অসাধারণ যোগ্যতা আমরা জানলাম ওকে তো আপনি এসে দেখলেন যে অবস্থা খুবই ভালো এবং খুব ভালো চলতেছে হ্যাঁ তারপর
তারপর জালাল ভাই এগুলো সবসময় ফলো করত যে আমার শাশুড়ি দুই চোখ করতেছে
জালাল মানে কোন জালাল
আমার ননাসের জামাই
ওকে
উনি দেখতো যে দুই চোখ করে পরে বলতো যে মা এটা কিন্তু ঠিক না এটাও আপনার মেয়ে ওইটাও আপনার মেয়ে কিন্তু আমার বাড়ি গেছে আমার মা যদি এরকম করে তখন কষ্ট আপনার মেয়ে হবে আর আমি তো নিজের চোখেই দেখতেছি তারপর শাশুড়ি বাসাটা ছেড়ে দিচ্ছে আমি যে মাসে গেছি ওই মাসেই বাসা ছাড়ছে তখন মাসের ছিল 22 তারিখ বাসা ছেড়ে নিছে ওনারা প্ল্যান করছে যে আমার হাজবেন্ড যে ও থাকবে ব্যাচেলার আর আমি আমার মার কাছে যাবো তা আমি তো জানি যে আমার হাজবেন্ড ব্যাচেলার কখনোই থাকবে না সে যেখানেই থাক না কেন রাতে তো কখনোই বাসায় থাকে না দিনের বেলা কোথায় থাকে জানি না শুধু খাওয়ার টাইমে আসে আমার মার কাছে এসে যাবে এর আগেও সে এই কাজটাই করছে আমার আম্মার কাছে মাসখানিক ছিল কোনো খরচ দিত না আর আমি চাকরি করতাম তারপর এটা আমি বুঝতে পারছি পরে বললাম যে না এটা হবে না ও তো আমার মার কাছে যা থাকবে ব্যাচেলার থাকতে পারবে না হয়তো আপনারা আমাকে সাথে নিয়ে যান আর না তো আপনার ছেলে আমার মার বাসায় কখনো যেতে পারবে না তা আমি আমার মায়ের বলছি যে দেখো একবার আমাকে তোমরা পাঠাইছো নেক্সটে কিন্তু আবার বলতে পারবা না যে ওই বাসায় এসে থাকে তুমি কিছু বলিস না কেন কারণ ওকে আমি দেখতে পারি না কোনোদিন দেখতে পারবো না
আচ্ছা আমি একটু গল্পের প্রয়োজনে আমার কিউরিওসিটির কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি নাথিং ইজ ইম্পসিবল ইন এনি কাইন্ড অফ রিলেশনশিপ আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডের বয়স ছিল 27 থেকে 28-এর মতো আপনার মায়ের বয়স কত ছিল আনুমানিক
আমার আম্মুর বয়স এখন 35 বছর
ওকে আপনার হাজবেন্ডের সমবয়সী ছিল সে নাকি আপনার হাজবেন্ডের
অনেক বড়
কত বছরের বড়
তো 7-8 হবে
ওকে লেটস গো তারপরে কি হলো
তারপর বললাম যে তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না যদি বাসায় যায় রাখবা কি রাখবা না তোমার ব্যাপার আর আমার সাথে কোন জোর জবরদস্তি বা কোন রকম মানসিক প্রেশার দিতে পারবে না ও কেমন আমি বিয়ের আগেও বলছি এখনো বলতেছি তোমরা বুঝে দেখো পরে বললো আচ্ছা ঠিক আছে আমরা আনবো না তখন মা বলছি যে আপনি বাসা নেন না কেন আমি তোমার মার কাছে যাবো না এই বাসাতে আছি এই বাসাতে থাকবো পরে বলছে হ্যাঁ বাসা নিতেছি বাসা দেখতেছি আর আমার শাশুড়ি মাসের 27 তারিখ বাসা ছাইরা সব কিছু নিয়ে গেছে তো দুলাভাই শুধু এগুলো বসে বসে দেখতেছে পরে বলো যে আম্মা আপনি এগুলো প্যাকেট করতেছেন কেন কেন বাড়ি নিয়ে যাবো আপনি যে বাড়ি নিয়ে যাবেন আপনার ছেলের বউ কি খাবে কোথায় থাকবে ওদের এগুলো লাগবে না কেন ডালিয়া তো ওর মার কাছে যাবে আর আলম তো ব্যাচেলার যাবে পরে দেখে যে ওনারা ওই দিন সন্ধ্যায় গাড়ি তুলবে সব গোছানো শেষ ঘরে 1 কেজি চাল ছিল আর সবজি টবজি আছে সব শেষ করে ফেলছে পরে বললো ওরা তো এখন আরো 2 দিন থাকবে না কয় হ্যাঁ এই 2 দিন ওরা কি খাবে আপনি সব নিলেন পরে দুলাভাই নিজের হাতে ওই চালটা বেডিং পত্রটা আর ঘরে যে ফ্যানটা ছিল আর একটা পাতিলা আর একটা হাঁড়ি রেখেছে ছোট ছোট আর একটা প্লেট রেখে দিয়েছে আর বড়িটা রেখে দিয়েছে এগুলো রেখে যান আমি আর শিল্পী দিদি আজকে এখানে থাকবো, এখানেই খাবো। পরে আমার শাশুড়ি উনাদের জন্য রেখে যায়, পরে আমি উনাদের জন্য রান্না করে রাখছি, খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমি তখন একা একা কান্না করতেছি, এ শিমু চলে যাবে, শিমুকে নিয়ে আমি আমার বসে অনেক মজা করছি।
শিমু মানে হচ্ছে আপনার বান্ধবী?
ননদ, হ্যাঁ বান্ধবী। এই দুই নম্বর স্টেডিয়ামের সাথে আমাদের বাসায়, আমাদের দেওয়ালটা পারাইলে স্টেডিয়ামের ফলটা চুরি করা যায়।
করেছেন কখনো?
আমি ভীষণ আকারের চোর।
ওকে, আমাদের স্টুডিওতে এমন কিছু নাই যেটা আপনি সি, আপনাকে যাওয়ার সময় আমরা চেক করবো।
আমি শিমুকে বলতাম, শিমু চল গাছে উঠে পেয়ারা পারি। এর আগেও একাধিকবার আমরা 11 নম্বর থেকে একবার কলার মুচি চুরি করে নিয়ে আসছি, এটা বাজি ধরে নিয়ে আসছি। তখন বিকাল হলেই ওই দলের পুইঠা লবণ মরিচ মিক্স করা পেয়ারা চুরি করে খেতাম, আর অনেক মজা করতাম।
সকল চোরই চোর নয় বন্ধু, চোরেরা কেউ ভাবে স্বীকার করে না। ওকে আসলে ধরে দিয়ে কোনো লাভ নেই, ওকে যদি সামনে থেকে আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে ও আসলে, আমি তো বলবো যে মেয়ে আসলে হওয়ার জন্য আরো বয়স দরকার হয় আমার মনে হয়, যেটা যে 21-22 বছর কিছুরই বলতে পারি, আমরা যুবতী বলতে পারি। ওর জীবনের ঘটনাগুলো যেভাবে ঘটে গেছে আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন স্টোরিটা শোনার জন্য। আর একটা কথা বারবারই বলি, জীবনের গল্পে কখনোই কোনোভাবেই অনুমান করা যায় না যে আসলে কি ঘটতে যাচ্ছে এরপরে, কারণ জীবনের গতিটা আসলে একেবারেই অপরিচিত, সবসময় থাকে এটা। আপনারা শুনছেন হ্যালো 8920, আমাদের ফেসবুকে ডালিয়াকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন ডালিয়াকে নিয়ে। ডালিয়ার গল্প শুনে আপনার যেসব ধরনের কোয়েশ্চেন মনের মধ্যে আসবে, কমেন্টস আসবে, আপনারা সেখানে ওটা করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ডালিয়া যে জায়গাটিতে আমরা ছিলাম, তারপর
এর আগে আবার শিমুকে নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, যে পেয়ারা চুরি করতাম, বৃষ্টি আসলে দৌড়াদৌড়ি করতাম, এলাকাটা খোলামেলা ছিল।
আপনার একই বয়সে ছিল?
আমার একটু সিনিয়র, 3 বছরের সিনিয়র,
প্রায় সমবয়সী বলা যায়।
তো এরকম চুরি করতাম আর দুষ্টামি ফেজলামি করতাম। তো আমাদের পাশের ঘরে আন্টি আমাকে ডেকে বলো, মা তুমি এবারের বউ না? হ্যাঁ, তুমি বাচ্চার মেয়ে তো করো কেন? আমার শাশুড়ি বলতো যে এটা আমার মেয়ে, এটা আমার বউ না, ও যা খুশি তাই করো, আপনারা কেউ কিছু বলবেন না, এটা বলতো। তো একদিন বৃষ্টি হয়েছে, তো খুব ইচ্ছে করতেছে চটপটি খাবো এবং বৃষ্টিতে ভিজবো। তো এখন কি করে, আমাদের এলাকায় আবার পানি উঠে গেছে হাঁটুর উপরে। তো শিমুকে বললাম চল যাই, আমাদের মিরপুর বেড়িবাঁধ খুবই ভালো লাগতো। তো রিক্সা নিয়ে চলে গেলাম, তখন বললাম যে শিমু তোর ডার্লিং রে নিয়ে চল, মানে আমার ছোট ভাই ফয়সাল, ওর বয়স তখন 5 বছর হবে। আচ্ছা ঠিক আছে, তো ফয়সাল রে বললাম যে মিলবিটার মোড়ে আস, আমরা অমুক জায়গায় যাইতেছি। সত্যি আপু? হ্যাঁ। তো শিমুর ফোনটা প্যাকেট করে রিক্সায় করে যাইতেছি, যে বেড়িবাঁধে বৃষ্টিতে ভিজা অনেক মজা করলাম, সেখানে যে নদী ছিল সেখানে গোসলও করছে আমি শিমু ফয়সাল। 6 নম্বর আদর্শ স্কুলের এখানে চটপটি খেয়ে বাসায় বিড়া দেখে যে হাঁটু পানি, তো কি হাঁটু পানি সময় বাসায় পানি উঠে গেছে, এগুলো পরিষ্কার করলাম। তারপর যেখানে ছিলাম যে শাশুড়ি চলে গেল, তারপর বাসাও আর নেওয়া হলো না। এখন বাসায় কিচ্ছু নাই, খাওয়ার মতো কিছুই নাই, ও বাসায় আসে না, কোথায় যায় কে জানে। আমার যে টুকটাক হাতের কাজের টাকাটা ছিল, এটা আবার আমি যখন ব্যাগ চেক করি যে দেখি টাকাটা নিয়ে চলে গেছে, এখন আমার কাছে মাত্র 2-3 টাকা আছে। আর আমি কারোর কাছে যাওয়া চাইও খাবো না, আর আম্মুর বাসা 2 কদম সামনেই, মিরপুর 6-7, আম্মুর কাছে আমি যাবো না, কষ্ট করবো আম্মুর কাছে যাবো না। এখন আমার অনেক ক্ষুধা লাগছে, 3 দিন হয়ে গেছে আমি কিছু খাই না, এখন আমি কি করি? পরে ভাবলাম ও হয়তো আসবে, তো আসলে আমি বলবো কিছু নিয়ে আসো। তো বাসায় সামনে সাগলা আসছে, সাগলার কাছ থেকে আমি 1 ফোঁটা কলমি শাক কিনছি। কলমি শাক কিনা কুইটা ধুইয়া সেদ্ধ করে রাখছি লবণ দিয়া, যে ও তো আসলে সব আনবে বা আমি আনতে বলবো, তো আর আসে না। পরে ক্ষুধা চড়ে আমি ওই সেদ্ধ করা কলমি শাক গুলো খাইছি খাইছি। তখন আমার অনেক কান্না আসতেছিল যে আজকে আমি এখানে পড়ে রয়েছি, আমার মা আমাকে একটা বার দেখতে আসে না, আমি কিভাবে আছি, তারা শুধু তাদের এটাই দেখে। তারপরও আমি আমার আম্মারে বলছি যে মা লাগলে আমার লাশ যাবে এখান থেকে, আমি তোমার বাসায় যাবো না, তুমি ওকে এই চান্সটা দিবা না যে তোমার বাসায় ওঠার জন্য, তোমার কষ্ট হোক আর দরকার নাই। তো আমার মা কেউ পটায় ফেলছে, হাইসা বলতেছে ডালিয়া আজকে তো 1 তারিখ বাসা নিছি, চলো। বাসা নিছেন কোথায়? কয় মিরপুরে নিছি। হ্যাঁ, আপনি করেই বলতাম ওরে আমি। তো আমাকে প্রশ্ন করতো তুমি আমার তুমি বলো না কেন, আমি স্যার আপনাকে কোনোদিনও তুমি বলবো না, কারণ আপনাকে আমার ভালো লাগে না, লাগবেও না, আপনার কিছু নেচার এগুলো আমার ভালো লাগে না। তো 1 তারিখে বাসার তো আর তেমন কিছু না, একটা রিক্সা নিয়ে আমার মার বাসার সামনে যা থামছে, আমার মা বাসায় রিসিভ করলো। রিসিভ করার পর আমি বললাম যে মা তুমি এটা করছো, এটার ভুল তুমি শুধরাবা, আমি না। তারপর ওইখানে 10 দিন পরে আমি আবার গার্মেন্টসে চাকরি নিচ্ছি, যে আমার মার উপর যে একটা প্রেশার না আসুক, আমাকে যেন কারো কথা শুনতে না হয়। তো মার ওখানে চাকরি নিচ্ছি, চাকরি করতেছি, 1 মাস ও 2 দিন আবার বাহিরেই ছিল, মানে আমাকে দেখানোর জন্য যে আমি বাহিরেই আছি। 5 দিনের মাথায় আমার মার বাসায় ওইটা উঠছে। তো আমার মামা তো খুব রাগ, যে ও এখানে কেন আসবে, ওর মা এটা বলছে না। তা আমি ওকে রাগ করছি, আপনি এখানে কেন আসছেন? তো বলছে আসছি, এমনি আসছি। আর আমার নানি ওকে সবসময় আঁচলের তলে ঢেকে রাখতো, এত আদর করতো। ও আমার নানির কাছ থেকে বিভিন্ন ভাবে খরচ নিত, আম্মুর কাছ থেকে নিত, এগুলো আমি বুঝতাম না, যার জন্য আম্মু আমাকে সবসময় রাগ করতো। তো এরপর আমার ননদ যে ছোট শিমু, ওর শারীরিক অবস্থা খারাপ, ওর ফুপুদের কাছে যাবে না, চাচাদের কাছেও যাবে না, আমার কাছে আসছে। তখন আমি কি করবো, ওকে তো ফালাইতেও আমি পারবো না। প্রথমত ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো, আমার বান্ধবী, তোকে আমি আমার পাশেই রাখছি যে শিমু ঠিক আছে থাক, আমার সাথে থাক। ওর কিছু জিনিস আম্মুর খারাপ লাগতো, আমার সাথে খিটখিট করতো। এক পর্যায়ে চরম অসুস্থ হয়ে গেলে ওর বোন ওকে হাসপাতালে নিয়ে যায়। তো এখন ওর পাশে যে হাসপাতালে থাকার লোক আছে অনেক, কিন্তু কেউ থাকবে না। তখন আমিও নিজে অনেক অসুস্থ। তো সেই অবস্থায় দুই রাত দুই দিন আমি হাসপাতালে ওর সাথে আমি ছিলাম, শিমুর সাথে। তো শিমুর যে অবস্থা দেখে আমি নিজে আরো অসুস্থ হয়ে গেছি, যে আমি দুইটা দিন হাসপাতাল পড়ে রয়েছি একটা রোগীর সাথে, আমারও ওরা কোনো খবর নেয়, আমি ওখানে কিভাবে আছি কি করতেছি। তারপর বাসায় চলে আসছি, আবার ওকে নিয়ে, ওকে ওদের বাসায় নিয়ে গেছে, আমি আমার বাসায় চলে আসছি। আমার আম্মুর কাছে শিমু ছিল তখন এক মাস অসুস্থ অবস্থায়। এটা জনি জানতে পারার পর জনি অনেক রাগারাগি করে, তারপরে আবার আমার মা আমাকে বাসা নিয়ে দিচ্ছে। বাসা নিয়ে দিলাম, বললাম এটাই লাস্ট, এরপরে আমি আর কোনোদিন যাব না। বাসা নিয়ে দিচ্ছে আমার আম্মুর সামনেই। তখন আমার স্যালারি বেশি না, 2,500 বেতন পাই আমি, ঘর ভাড়াটা হয়তো 1,200। তো আমাকে বলছে যে আমি চাকরি করি, চাকরি করতেছি, সমস্যা হবে না, আসো। তো ঠিক আছে, বাসা ভাড়া নিলাম, যে বাসাটা ভাড়া নিচ্ছি ওখানে আমার মাকে বোন রাখছে, খালাও আছে, তো ভালোই চলতেছিলাম। ওই বাসাটা যখন ছিলাম ভালোই চাকরি করতেছি, খাইতেছি ভালো। কিন্তু ওর মতো, ও সকালে ভোরবেলা আসে, আবার সন্ধ্যাবেলা চলে যায়। আমি সবসময় বাসায় আসতাম 7টায় আর দুপুর 1টায়।
জিজ্ঞেস করতে না তুমি কই যাও?
ও বলতো আমার নাইট ডিউটি, নাইট ডিউটি দিনের বেলা ও কাজ থাকে।
কখনো টাকা পয়সা কিছু দিত না? তারপরে
টাকা পয়সা কখনো দিত না, মাস গেলে 800-700 এগুলো আমাকে দেখাইতো, এগুলো বলতো। আর বেসিক কারণ পরে জানতে পারছি, আমরা যে আগে যে বাসাটা ছিলাম, একটা বাসা ছিল, ওই বাসার বাড়িওয়ালার মেয়ের জামাই হিরণ টিরণ এসব খাইতো, ও কখনো আবিজেবি খেত না, ওদের সাথে মিশে আবার এসব খাওয়া শুরু করছে, ধূমপান করা শুরু করছে, আর উপরি খাবারটা বেশি খেত। তো বাসায় এসে দেখতাম যে এরকম করতো, মাঝে মাঝে বাজার টাচার করে রান্না করেও রাখতো, আমি খেয়ে দিয়ে চলে যেতাম, বাসায় থাকতাম। তারপর দেখি যে একা আয়ে সংসার চালানো আমার পক্ষে খুব কষ্ট হয়ে যেতেছে, ও ঠিক মতো টাকা দেয় না, আবার ওর বাসা থেকেও আমাকে চাপ দিতেছে যে আমাদের খরচ কেন দাও না। তখন এটা আমি আমার যেটা ননাস ওনাকে বলি, দুলাভাইকেও বলি, যে এরকম করলে আমি আপনাদের কোথা থেকে দেবো? আমি যা পাই তাদের তো একজনেরই হয় না, 2,500 বেতন পাই, 1,200 ঘর ভাড়া, দুজন মানুষের খাওয়া আমি কিভাবে চালাবো? এক পর্যায়ে ও করে কি, আমাদের বাসার পাশে একটা মুদি দোকান, ওই দোকানে বাকি খায়। তাই বলে না, বাকি খাওয়া আমার পছন্দ না, আমার মা কখনো এটা করে নাই, আমার আম্মা যা পারছে তাই খিচ্ছে, কিন্তু বাকি কখনো আমার মা পছন্দ করে না, এটা আমি করব না, কারণ আমার অত অভাব পড়ে নাই, আর আমি অহরহ খরচ আমার হচ্ছে না, আমার বাকি খেতেই হবে। তো লাস্টে বললাম ঠিক আছে বাকি খাও, কিন্তু প্রয়োজনীয় জিনিস আর অপ্রয়োজনীয় না। মাস শেষে যখন দোকানে আমি টাকা দিতে যেতাম, দেখতাম যে অনেক টাকা বিল হয়ে গেছে আমার বাজেটের বাহিরে। তো আমি বলতাম যে ভাইয়া এগুলো কি কি আমাকে একটু লিস্ট দেখাইতে হবে। তো লিস্ট গুলো যখন দেখতাম যে শুধু সিগারেট চকলেট, সিগারেট চকলেট, তাছাড়া আর কিছুই না, আমার সংসারের প্রয়োজনীয় জিনিস না, তো আমাকে ভাউচার দিত এগুলো, এগুলো আমি খাইছি, কারণ আমি তো দেখতাম না। এই অবস্থা, ওইখানে ছিলাম 3 মাস, ওই বাসাটায় থাকা অবস্থায় আমি চরম আকার অসুস্থ হয়ে যাই, বমি টমিগুলো অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই বমি টমিগুলো ও নিজেই পরিষ্কার করছে, ওই যখন আমি ঘরের ভিতরে বমি করি খাটের নিচে, ও নিজের হাত দা তুইলে ওই বমিগুলো ফেলাইছে, পরিষ্কার করছে। তারপর আমার জেদ উঠলে যে দেখেছে চুলায় ভাত বসেছি, সেটা নাকি আমি হাত দা একদম বাড়িতে ফালাইয়াও দিতাম, তো আমাকে খালা রাগ করতো, তুই এগুলো কেন করিস? তখন ও বলতো যে খালা, ও তো ছোট মানুষ, ও তো বোঝে না, আর ওর তো শরীরও ভালো না, খিটখিটে মেজাজ থাকে, থাক ওরে আপনারা কেউ রাগ করেন না, দেখেন না আমি তো রাগ করি না, এ কথাগুলো বলতো। তারপর আমি ওকে দেখতে পারতাম না। তারপরে ও একদিন আমার জোর জবস্ত ফিজিক্যাল রিলেশন করতে চাই, ফার্স্ট ওই দিন। তারপর
হাজবেন্ড বিয়ের কতদিন পর?
তখন 2006-07।
মানে বিয়ের 1 বছর পরে ফিজিক্যাল রিলেশন?
কারণ এর আগে ও বাইরে বাইরে থাকতো,
চেষ্টাও করেনি কখনো,
চেষ্টাও করছিল, করেনি,
আমি
সুযোগ দিইনি।
This track was downloaded from FusionBD.com.
আমার থেকে দুই হাত দূরে যদি বসে থাকতো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতো, ওকে দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো।
খুব বাজে ব্যবহার করতেন?
ব্যবহার খারাপ করতাম না, কিন্তু আমার সাথে কথা বলতাম না, আমি সরে যেতাম। তারপর আমার সাথে
জোরপূর্বক যে আচরণটা আপনার সাথে করেছিল এটা আমরা জানবো, এটা আমরা জানবো। তবে তার আগে আমাদের সংবাদের 2 মিনিটের একটা বিরতি আছে ডালিয়া, আমরা বিরতির পরপরই আমরা ঠিক এই জায়গাটা থেকে আবার শুরু করব। আমরা শ্রোতাদেরকে বলে নিই, আপনারা শুনছেন হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ বুধবারের রাতে ঠিক রাত 11:20 শুরু হয় এই অনুষ্ঠানটি। আজকে আমরা হ্যালো 8920-র 32তম পর্ব পার করছি এবং এই 32তম পর্বের হট সিটে বা মঞ্চে আমরা যেটাই বলি না কেন আছে ডালিয়া। ডালিয়া তার জীবনের গল্প বলে যাচ্ছে। আমরা এ পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছি, যেটি আমরা একটু আগে বলছিলাম। আর এই মুহূর্তে যারা আমাদের ডালিয়ার সাথে যোগাযোগ করতে চান তারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন এবং এই পেজটি থেকে আমাদের পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য হ্যালো 8920-র আপনি পেতে পারেন। আর আমাদের ফোন নম্বরটি জানাই আছে আপনার, ফোন নম্বরে আপনি ফোন করে আপনার কথা বলতে পারেন এবং একই সাথে আপনি যাবতীয় মন্তব্য থেকে শুরু করে আপনার জীবনের গল্প থেকে শুরু করে সবকিছু আমাদেরকে জানাতে পারেন। নিয়মটি হচ্ছে প্রথমে আপনার নামটি বলতে হবে, তারপর যে নম্বরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করলে পাব সেই সেল নম্বরটি বলতে হবে এবং তারপর আপনার জীবনের গল্পে আপনি যা বলতে চান সেটা বলবেন, তবে অবশ্যই 2-3 মিনিটের মধ্যে, কারণ ফোনটি এখানে রেকর্ড করা হয়। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। সংবাদের পরপরই আমরা ফিরে আসছি। আবারও মনে করিয়ে দিচ্ছি ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ডালিয়াকে নিয়ে, ওখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন। সাথেই থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। কিবরিয়াকে আপনারা শুনছেন এবং একই সাথে কিবরিয়ার সাথে আজকে রয়েছে ডালিয়া এবিসি রেডিও এফএম 90.2-এ। লাখো শ্রোতাকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। এই অনুষ্ঠানটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আজকে আমরা 32তম পর্ব পার করছি এবং এই 32তম পর্বটি পার হয়েছে 32 জন কিংবা তারও অধিক মানুষের জীবনের গল্প নিয়ে। জীবনের গল্পগুলো যারা শুনে থাকেন তারা আসলে তাদের মতো করেই নেন। এখানে আমরা কোন উপদেশ দিই না, কোন জ্ঞানগর্ভ বক্তৃতা রাখি না। আমরা বিশ্বাস করি ভালো মন্দ বোঝার ক্ষমতা সবারই তার নিজ নিজ জায়গা থেকে আছে এবং ডালিয়ার জীবনের গল্পটা শোনার পর যদি আপনি আপনার জীবনে কোন শিক্ষা নিতে পারেন সেটাই হবে হ্যালো 8920-র সার্থকতা। আমি আরো একবার ফোন নম্বর বলে দিচ্ছি এবং এই ফোনে ফোন করে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে আসতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 একসাথে লিখবেন, মাঝখানে কোন স্পেস দেবেন না। এখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন আর এখান থেকে হ্যালো 8920-র যাবতীয় তথ্যাবলী, অতিথির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে যাবতীয় রকমের তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন এবং পুরনো অনুষ্ঠানগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডালিয়া, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে আপনি বলছিলেন যে অনেকদিন পর, বিয়ের অনেক অনেক দিন পর আপনার সাথে একটা শারীরিক সম্পর্ক হওয়ার গল্প আপনি বলছিলেন, ঠিক সেই জায়গাটা থেকে আমরা শুরু করতে চাই।
তারপর যখন জোর করল আমি ওর সাথে, পরে খুব মিসবিহেভ করছি, আমার গায়ে একটা থাপড় দিছে। থাপড় দেওয়ার পর আমি জেদের মাথা, ওইটা আমার যে কাপড় রাখার আলমা ওইখানে একটা কাট ছিল, ওই কাটটা ধরে আমি 2-3টা বাড়ি দিছি।
ওকে,
বাড়ি দিছি যদি আমার গায়ে হাত তুললি কেন? তো বাড়ি দেওয়ার পর ও কিছু বলে নাই, চুপচাপ বসে রয়েছে। তো বলছে যে আপনার নাতি আমাকে মারে, আমার নানিকে বলছে। এগুলো বলার পর ও এরকমই করতো, বাসায় আসতো না, ঠিক মতো খরচ দিত না, বাইরে থাকতো। আর আমি যে বাসাটা ছিলাম ওই আন্টি আমাকে বললো যে তোমার হাজবেন্ড বাসায় থাকে না, তুমি আসার 10 মিনিট আগে এসে ঘুমিয়ে পড়ে।
এই যে বললেন শারীরিক সম্পর্কের জন্য আপনার এত অত্যাচার করলো ফার্স্ট টাইম, আপনাদের কি এটা হয়েছিল সেই সময়টাতে?
হ্যাঁ, তারপর 2-3 বার হয়েছে। পরে নেক্সটের যে বাসাটা, যখন আমি একটু স্বাভাবিক হইতেছি যে না দেখি আস্তে আস্তে ঠিক করতে পারি কিনা, দেখি না, তখন ও আস্তে আস্তে ওর যে পুরনো যে গার্লফ্রেন্ড ওর প্রতি জড়াই গেছে আর আমাকে বলতো যে তোমাকে বিয়ে করে ভুল করছি, ওকে বিয়ে করলে আমার ভালো হইতো। তো ওই গার্লফ্রেন্ডকে আমি আবার শিমু খুঁজতে গেছি, পাইনি, যে সত্যি যদি তোরা বিয়ে করিস তাহলে বিয়ে কর, আমাদের কোনো আপত্তি নেই। এটা আমি আর শিমু চাইছি, তোরা যদি সত্যি চাই বিয়ে করে একসাথে হইতে তাহলে হোক, আমার কোনো সমস্যা নেই, আমি তোর লাগে থাকবো না। আর ওরা নাকি একবার বিয়ে করতে চাইছিল, তখন আমার নুনাস দেখে ফেলছে, ওকে এখান থেকে নিয়ে আসছে। এটা ওর নিজের মুখেরই কথা এবং আমার নুনাস বলছে। আগে যে বাজার করে রান্না করতেই করতো, কিছুই করতো,
মানে শারীরিক সম্পর্কে অবস্থা হওয়ার পর থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেল।
এখন ফুড চেঞ্জ হয়ে গেছে, এখন প্রায় সময় ও আমাকে টাকার জন্য চাপ দেয়, যে তোমার মামাকে বললো আমাকে কিছু টাকা দিতে, আমি ড্রাইভিং শিখি, আমি একটা কিছু করি। আমি কখনোই বলবো না, আমি এখানে লাশ হলেও আমার মামাকে বলবো না। এগুলো করতো, আমার মামা খুব কষ্ট পাইতো আমার দেখে, যার জন্য আমার মামা আমার সামনেও আসতো না। আমার মামাটা আমাকে আজও প্রশ্ন করে নাই যে ডালিয়া তুই বিয়ে করলি কেন, সবাই যে বলছে যে কারো কথা বিশ্বাস করে নেই, ও আমাকে কেন বললো না। আর আমারও আমার মামার প্রতি অভিযোগ যে আমার মামা জানে যে আজকে আমার বিয়ে, আমার মামা কেন বাড়িতে না এসে তার ফুপুর বাড়িতে ছিল।
যাই হোক, অনেকগুলো কেমিস্ট্রিগত অনেকগুলো ভুল এখানে আছে। যাই হোক, তারপরে কি হলো আপনার হাজবেন্ডের সাথে?
তারপর থেকে আমার মামা আমাকে ভালো করে দেখেন, আরো আমার সাথে টাকার জন্য অত্যাচার করে, অনেক ই করে। তো আমি তালাক শব্দটা তখন উচ্চারণ করি যে লাগলে আমি ছেড়ে যাবো, মরে যাবো, তাও তোকে টাকা দেবো না, আর মামাদের কখনো বলবোই না। তারপর একদিন ও আমাকে শারীরিক ভাবে চর্চা করে টাকার জন্য,
টর্চার করে,
হ্যাঁ টাকার জন্য ঘরের থেকে টাইনা নিয়ে আসে। তখন আমার মা শুনছে একজনের মাধ্যমে, আমার মামার এক বন্ধু ছিল, উনি আবার বাসায় খবর পাঠাইছে আমার মা আমাকে দেখতে আসেনি। তখন আমার খালা ঢাকায় ছিল, আমার খালা নানিকে পাঠাইছে, আমার নানি এসে আমাকে নিয়ে যায়। তখন আমার শরীরে প্রচন্ড আকারে জ্বর, বাসায় কেউ ছিল না, আমাকে এক গ্লাস পানি দিচ্ছে বাড়িওয়ালার ছোট্ট একটা মেয়ে, 7 বছর বয়স। ও তো বাসায় গেলে আমার আম্মা কথা বলেন না, আমি কান্না করে দিলে আমার মামা মামার বুকে জ্বরে ধরে মাতি কান্দুস কান, তোর কি হয়েছে তুই আমার কাছে ক।
কি ধরনের অত্যাচার করেছিল আপনার সাথে?
আমাকে মারধর করছে, হাত ধরে খাটের থেকে টাইনে নামাইয়া গেট পর্যন্ত নিয়ে গেছে। এরকম করার পর অসুস্থ খুব কষ্ট লাগছে, পরে মামার বলছি কয় যে ঠিক আছে তুই ওর কাছে জানিনা, মামা একটা বকা দিছে। তারপর ও আমাকে মারতো সব সময়, এমন ভাবে মারতো যেন আমার শরীরে কোথাও স্পট না পড়ে আর বোঝা না যায়। গলাটা চাইপা ধরতো, কিন্তু গলার ঢোরটা চাইপা ধরতো, মুখ চেপে গলার ঢোরটা চাইপা ধরতো, হাত পা একদম চাপাই ফুলতো, আমি লড়তে না পারি। তারপর এরকম আরেকদিন করতেছিল ও আমাকে, সেদিন অফিস ছুটি আমার, অফ ডে, বাসায় রিসি, কোথায় যেন গেছে, জ্বর শুয়ে রিসি, ও আবার সে টাকার জন্য আমাকে মারতেছে মারতেছে। এখন আমি কিছু করতে পারতেছি না, আমি যখন উঠে চলে যেতে পারছি তখন ও বাসায় তো কেউ নেই, আমাকে হাত পা বাইধা একদম এক চিপাই নিয়া খাটের উপর ফেলে ঘোলার ঢোরটা চিপা ধরছে। এর ভিতরে আমার নানি চলে আসছে, আমার নানি চলে আসছে। পরে আমার নানি বলছে যে আমার নাতিনে তোর কাছে দিছে এই জন্য দেয়নি। তারপরে আমি বলছি যে আমি তোকে তালাক দিলাম, আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক নাই, তুই আর কখনো আমার লাইকে আসবি না। তারপর বলে ঠিক আছে যা। পরে ওর ভাই বলছে যে তুই যে কাজটা করছিস, ওর বোনও বলছে তোকে আমার ভাই বলতে ঘৃণা করতেছে। ওইখানেই সম্পর্ক শেষ করে আমি আলাদা হয়ে মার কাছে চলে যাই। তারপর থেকে মার কাছে থেকে চাকরি বাকরি করি। তারপর থেকে ও প্রায় সময় বাসার সামনে আসতে এরকম করতো, এক পর্যায়ে ফ্যামিলি নিয়েও আসে। আসার পর আমি বলছি যে আমি যে আপনার ছেলের কাছে যাবো, আমার লাইফে কোনো সিকিউরিটি নেই, আপনি দিবেন আজবাদে কালকে আপনি চলে যাবেন, আমি কোন ভরসায় যাব, যার হাজবেন্ড নাই তার কেউ নেই। তারপর আর আমাকে জোর জবরদস্তি কেউ করেনি। তারপর না করে দেওয়ার পর চলে গেল, প্রায় সময় বাসার সামনে এসে ঘুরঘুর করতো, কান্নাকাটি করতো, আমি ওদিক ফিরেও তাকাইতাম না, ও এক রাস্তে আসলে আমি আরেক রাস্তে আসতাম। তো একদিন ও আমার হাত ধরে টান দিছে, তারপর ওকে ড্রাক করার পর আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর থেকে আমি ওর সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করিনি। মাঝখানে একবার আমাদের বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর ও আমাকে বলতেছে তুমি চাকরি করবো, আমিও চাকরি করবো, দুজনে সংসার চলবো। আর আমার নানারা বলছে যে না, আমার নাতি চাকরি করবো না, তুমি যদি পুরোপুরি ওকে ভারবন করতে পারো তাহলে নিয়ে যাও, তা না হলে নাই, যদি এটা পারো কালকের মধ্যে আসবে, আর কালকের মধ্যে যদি না আসো আর আমাদের সাথে যোগাযোগ করবো না। পরে সে ওই বাড়ি থেকে চলে আসে, চলে আসলে আর দুদিন পর যোগাযোগ করে না। আমাকে প্রতি সাহসটা যে বলো তুমি চাকরি করবা তাহলে আমি তোমাকে নিয়ে আসি। তা আমি তাকে বলছি যে আমি তো আপনার কাছে কোনোদিনও যাবো না, এই কথাটা বলে আপনি সাহস পেলেন কোথেকে? তারপর ওর সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ না করার পর আমি গার্মেন্টস আবার সুন্দর মতো চাকরি করতেছি। তো দেখলাম যে গার্মেন্টস এর কাজকর্ম আমি তো ভালোই পারি, আমি যদি পড়াশোনা করি এখানে আরো ভালো কিছু করতে পারবো। তারপর ইচ্ছা শক্তি জাগলো যে আমি পড়াশোনাটা করব। তারপর আমার মাকে বলে আমি স্কুলে ভর্তি হই, পড়াশোনাটাও চালায়া যায়।
কোন ক্লাসে?
এই উন্মুক্ত থেকে এসএস দেওয়ার জন্য।
ওকে ওকে,
চাকরি পাশাপাশি। তারপর যেখানে চাকরি করি ওখানে বৃহস্পতিবার ছুটি, শুক্রবার ছুটি না, তাদেরকে আমি বলি, তারাও আমার এটাও মাইনা নেয়, ঠিক আছে যে তোমার শুক্রবার ছুটি, বৃহস্পতিবার দিন হাফ বেলা খোলা থাকলে কইরো। তারপর আমাকে যে মার্কেটিংটা অফার দেয়, তো আমি ভাবলাম ভালোই তো হয়, সবাই আমাকে বুঝাইতো তুমি কিছু পুঁজি করো সব উড়াই ফেলতাম, আমি একটু ভাদাইম কোয়ালিটির টাকা খরচ করে ফেলতাম বেশি। আমার বান্ধবীদের নিয়ে বের হলে দেখা গেছে যেদিন স্যালারি পেয়েছি অর্ধেক টাকা দুই বান্ধবী খাইতে খেতে শেষ করে ফেলছে, ওরটাও আমারটাও দুজনের শেষ করে ফেলছি। তো সবাই আমাদের বুঝাইতো। তারপর আমার ওটা ভালো লাগছে, মার্কেটিং প্ল্যানটা ভালো লাগার পর আমি ওখানে যোগ দিই। তারপর পাশাপাশি কাজ করতে করতে একসময় আমি চিন্তা করলাম যে ফুল টাইম কাজ করবো। ফুল টাইম কাজ করতে গেলে আমার কিছু পুঁজি লাগবে, যে জায়গায় চাকরি করবো ওইখান থেকে চাকরি আরেক জায়গায় চাকরি নিলাম তার ডাবল স্যালারিতে। ওটাও গার্মেন্টস ছিল। তো কিছু টাকা পুঁজি করে আমি চাকরি ছেড়ে দিয়া ফুল টাইম এটা করতে থাকি। এটা করতে করতে যে আগের গার্মেন্টস আমার যে বান্ধবী ছিল একটা, ওদের ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশন, ওর আমি আমার বর্তমান লাইফে চলে আসছি, ওদের সাথে ভালো রিলেশন, ওর ভাই আবার মিডিয়ায় কাজ করে।
আমি একটু জানতে চাই, বর্তমান লাইফে আসার আগে আপনার হাজবেন্ড কি আপনি এভাবেই রেখে দিলেন, তালাক দিয়ে?
তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম।
ডিভোর্সটা কি আপনি হাতে কলমে দিলেন?
মৌখিকভাবে দিয়ে দিচ্ছি।
শুধু মৌখিকভাবে দিলেন?
মৌখিকভাবে দিল, সে প্রায় চার বছর আমার কোন খবর নেয় না।
ওকে, যাই হোক, আমরা প্রসঙ্গে পরে যাচ্ছি, মানে মৌখিকভাবে আপনি ডিভোর্সটা দিলেন, এবার আপনি বর্তমান লাইফে আসছেন। ওকে, বলেন।
আমার বান্ধবীর ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক, ওর যে ভাই মিডিয়ায় কাজ করে, কাজ করার পর বলে যে তুই একটু ওনার সাথে কথা বল, আমি তো ওনার শুটিং সেরে চলে আসছি, তো আমার লজ্জা লাগতেছে, তুই কিছু বলে দে। তো আমি মাসুম আঙ্কেলকে কথা বলি,
মাসুম আঙ্কেলটাকে,
ওই প্রযোজক, ও জানের কাজ করতো মিউজিক ভিডিও। তো মাসুম আঙ্কেল খুব ভালো কথা বলতো, মাঝখানে তিন মাস কথা বলার পর ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন, পর ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে, তারপর মাসুম আঙ্কেলের সাথে যোগাযোগ করে প্রথম ওনার সাথে আমার অফিসের নিচে দেখা হয় মালিবাগ। উনি আমাকে প্রশ্ন করে, তুমি কি মিডিয়ার সাথে জড়িত বা কাজ করতে চাও? বললাম যে না, ভালো লাগে ইচ্ছে করে কি না, ভালো লাগে না ইচ্ছে করে না, ভালো মিডিয়াটা ভালো না, যেটা করতেছো এটা করো।
উনি মিডিয়াতে কাজ করলেন এবং বলছেন যে মিডিয়াটা ভালো না,
মেয়েদের জন্য ভালো না, এটা উনি আমাকে বলছে।
আচ্ছা,
উনি আমার মেয়ের দৃষ্টিকে দেখতো। তো তার আবার চার মাস পর আমার বাসার পাশেই ওরা শুটিং করতেছিল, আঙ্কেল বলতেছে যে ডালিয়া আমি তোমাদের বাসার পাশে চলে আসছি শুটিং এ, তোমার আসো দেখে যাও শুটিং কিরকম, দেখে যাও ভালো লাগবে। তো সেদিন আমার হাতে একটু সময় ছিল, আমি ঠিক আছে আঙ্কেল আমি আসতেছি। তাই আমি অফিসে যে অবস্থায় আসছি ওই অবস্থায় চলে গেলাম, আঙ্কেল আমাকে রিসিভ করলো, রিসিভ করার পর ভিতরে নিয়ে চা খাওয়ার পর বলো যে ওই রুমে যা বসো, কারোর সাথে বেশি কথা বলা দরকার নেই, আমি ডাকলে তুমি আমার সাথে কথা বলো, কারোর যাওয়া দরকার নেই। তো যাওয়ার পর মেকআপ আমার ভয় ভয় লাগতেছিল যে কোথায় আসলাম কি, তা কাউকে তো চিনি না একমাত্র আঙ্কেলটা ছাড়া। পরে আমি মেকআপ রুমে গেলাম, যিনি ছিল মেকআপ ম্যান ওনাকে আবার আমি চিনে ফেলছি। চিনে ফেলছি যে আমি যখন আমার একজন কলিগের সাথে কাজ করতেছিলাম সাবারে, তো আমার ওইখানে এক ভাইয়া হয় অনেক সিনিয়র, উনি আবার একটা ফিলার করছিল এতিম বাচ্চাদের নিয়ে, এস এ বিএস সম্পর্কে দুইটা নিয়ে।
ফিলার মানে ফিল্ম
না, ছোটখাটো একটা কাহিনী বলে যেটা, এস এ বিএস নিয়ে আর এতিম বাচ্চাদেরকে নিয়ে। তো তখন আমি আবার ওই মেকআপ ম্যানকে দেখছি, তখন
ওটাকে ফিলার বলে।
হ্যাঁ, ফিলার বলে।
ওকে, আমি আই এম নট ইউজড টু উইথ দ্যাট কাইন্ড অফ ওয়ার্ড।
প্রচার করার জন্য বাইরের দেশে দিবে, তখন আমি আবার ওই মেকআপ ম্যানকে দেখছি, দেখার পর কথা বলছি, উনি আমাকে মেয়ে ডাকছে, তাকে দেখার পর ভিতরে একটু সাহস আসলো যে না একজন পরিচিত আছে। তো ওইখানেই বসে রইলাম, মাসুম আঙ্কেল ওনাদের যে নাটকে যে মহরত করবে তখন আমাকে ডাকছে, সবাই গেছে নিচে, সবার সাথে সবার পরিচয় করাই দিল, নাটকটা শুরু করার আগে আমাকে ডাকছে, ডালিয়া বাহিরে আসো তো একটু ফ্রেশ হয়ে আসো, মাথাটা আশ্রয় আসো আর তোমার ব্যাগটা নিয়েই আসো। তো আমি বললাম ঠিক আছে আসতেছি। আসার পর বলল যে আসলে তোমাকে ডাকছি একটা শট নিব, দেখবো যে তোমার ক্যামেরায় কেমন আসে, আর এটা আমাদের নাটকের প্রথম শট। তো আমাকে বলে দিল যে কি করতে হবে, ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেছো, মার্কেটে যেতে খুব তাড়ায় আসো, আর একজন লোক বাসা দেখতে আসছে, তার দৃষ্টিটা তোমার উপর পড়বো, তুমি বিরক্ত করে একটা ভাব করবা। এই বললো, ঠিক আছে গেলাম, নিচে গেলাম, যাওয়ার পর আমাকে আঙ্কেল বা এখানে দাঁড়াও, তারপর যে ক্যামেরাটা নিয়ে যায় উনি যাচ্ছে, হঠাৎ করে একটা লোক আসলো সামনে, আইসা আমাকে দিকে তাকিয়ে বলতেছে যে তুমি কখনো প্রেম করছো? প্রেম করলে মনে করো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেছো, সময় শর্ট, গাড়ি পেতেছ না, খুব তাড়ায় আসছো, আর পাশের থেকে কিছু লোক আসতেছে বাসা দেখতে, এখন তারা বাসা থেকে তোমার দিকে তাকাইছে, তুমি বিরক্ত করে একটা ভাব নিয়ে রিক্সা নিয়ে চলে যাবা। আমি বললাম ঠিক আছে, এটা করতে হবে। পরে আমি ওটাই করলাম, বোর লাগতেছিল, তখন আমাদের গ্রামের এক আন্টি আর এক আমার বয়সী একটা মেয়ের সাথে পরিচয় হলো, ভালো লাগলো, তাদের সাথে গল্প করতেছি, মজা করতেছি, হঠাৎ করে মাঝখানে আন্টি অসুস্থ হয়ে গেছে, তো তখন ব্যথাটাকে কি ধরতে পারতেছিলাম না। পরে বললাম যে মেয়েটার নাম ছিল প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তোমার আম্মুর একটা গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে তাকে খাইতে দাও, আর তাকে এখন কিছু খাওয়াও। তারপরে তুমি কি করে বুঝলাম? হ্যাঁ, তার গ্যাস্ট্রিকের ব্যথা, তাকে ট্যাবলেট খাওয়াও। পরে তাকে কিছু খাওয়া, ট্যাবলেটটা খাওয়াইলো, বেশ কিছুক্ষণ আন্টির পাশে বসেছিলাম, খুব ভালোই লাগলো আন্টির সাথে, খুব ফ্রি হয়ে দিলাম। তো সারা বিকাল কেটে গেল, একসাথে খাওয়া দাওয়া হইলো। তা আমি বলি আঙ্কেল এখন তার থাকা যাবে না, আমাকে তো এবার যেতেই হবে। এর ভিতরে আরেকটা ছেলে ছিল ওদের প্যানেলেরই, আমাকে ডাইকে জিজ্ঞাসা করছে কি করো, কোথায় থাকো, নাম কি, হালকা উপরে বলে চলে আসছে। আঙ্কেল বলছে যে কারোর সাথে কথা বলো না মা, এখানে কেউ ভালো না, তুমি ভিতরে যাও, আমি যখন ডাকবো তুমি তখনই আইসো, যাদের সাথে ভিতরে বসেছিল তাদের পাশেই যাও। গল্প করতে করতে পাঁচটা বাজে গেছে, ছাদে গেলাম শুটিং এর জন্য, ওনাদের শুটিং চলতেছে, আমিও ছাদে গেছি সবার সাথে। পাঁচটা বাজে আঙ্কেল এবার চলে যেতে হবে, আর থাকা যাবে না। চলো যাবো মা? হ্যাঁ যেতে পারবো? হ্যাঁ আমি যেতে পারবো। পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে যাও যাও বললো। পরে ওই ওনাদের যে নাটকের মূল যে প্রডিউসার ওইখানে বসা, তো আমি যখন যাইতেছি তখন বললো যে মাসুম সাহেব ও চলে যাচ্ছে কেন, ওর অ্যাড্রেসটা লিখে রাখেন। পরে বলছে না ওর অ্যাড্রেস লিখতে হবে না, ও আমার মেয়ে, ওকে আমার ঘরের লোক লাগবে না। না তারপরও লিখে নেন, সবসময় তো মাথায় থাকে না, অ্যাড্রেসটা যদি থাকে তাহলে কাজে লাগবে। পরে আমার ঠিকানাটা আমার নামটা রাখলো। তো যখন ফর্ম ফিল আপ করতেছে তখনই আর কি পরিচয় হয়ে গেল যে আমার দেশে এই প্রিয়াঙ্কার কে বললো, তো প্রিয়াঙ্কা তোমাদের সাথে তো যাইতে পারে, একই জায়গায় বাসা, আলাদা যাওয়ার কি দরকার, তোমার যাওয়া দরকার নেই, দুইটা মিনিট বসো আমরা একসাথে যাই। 20 মিনিট পরে গাড়ি নিয়ে বের হলো। বের হওয়ার পর রাস্তায় অনেক কথা হলো, প্রিয়াঙ্কার আমার সামনে সিটে ছিল, আমরা দুজন দুই পাশে, আর উনি ছিল মানে প্রিয়াঙ্কার যে ভাইয়ের বন্ধু উনি মাঝখানে ছিল। তো চলে যাওয়ার পথে প্রিয়াঙ্কার আম্মা আবার রাস্তায় অসুস্থ, এখন তারা ডাক্তারের কাছে যাবে। যাওয়ার পর যেখানে যাবে সেটা তারা চিনে না, তো লোকেশন বলে আমি সেটা চিনে ফেলছি। বললাম ঠিক আছে আমি চিনি চলেন। নিয়ে গেলাম সেখানে, ও রাত্র হয়ে গেছে 10টা। বাসায় তো টেনশন করতেছে। আমি ডাক্তারের কাছে যাওয়ার পর বললাম যে আচ্ছা আমি এখন না হয় চলে যাই, আমার তো দেরি হয়ে যায়, বাসা পাশেই আছে। বললো যে না এত রাতে তুমি একা যাও না, আমরা তোমাকে দিয়ে আসবো। দিয়ে আসার পর উনি আমার ডিটেলস জানলো, ওই প্রিয়াঙ্কার ভাইয়ের বন্ধু। হঠাৎ করে আমাকে 10টার দিকে ফোন আসে। ফোন আসার পর বলতেছে কি হ্যালো কেমন আছো? আমি ই হয়ে গেছি যে কে আপনি? তোমার হাত তোমার স্বামী? আপনি আমার কোন স্বামী? বলল তোমার কয়টা স্বামী? আমি বললাম যে আমার তো 9টা স্বামী ভাই, আপনার কয় নম্বর স্বামী সেটা বলেন। তোমার 9টা স্বামী মানে একটা মানুষ কয়টা স্বামী থেকে? আমি তো জানি ছোটবেলা থেকে আমার 9টা স্বামী, আর 9টা স্বামীর তো 2টা স্বামী কথা বলতে পারে না, আর একটা মারা গেছে, 2টা মারা গেছে, আপনি কয় নম্বর সেটা বলেন, আর কোন স্বামী নামও বলেন। উনি ঘুম ঘুম চোখে আমার সাথে দুষ্টামি করতেছে দুষ্টামি করতেছে। তো দেওয়ার পর এরকম আমি হাসতেছি তো হাসতেছি যে উনি আমার স্বামী, অথচ কয় নম্বর স্বামী বলতে পারতেছে না। আমি
বারান্দায়
হাসতেছি, আমার নানি পাশে, তুই কার সাথে কথা বলিস? কিছুক্ষণের ভিতরে ওনার আরেকটা ফোন আসছে। আমি বললাম আমার অফিসের ফোন। আমি আপনার ফোনটা রাখেন, আমার ফোন আসছে। এখন অফিসের ফোন মনে করে রিসিভ করে দিই যে ওনাদের প্যানেলে যে কথা বলছিল যে লোক, উনি আমাকে কথা বলতেছে, বলতেছে কেমন আছো ভালো। তো উনি আমাকে প্রপোজ করলো।
প্যানেলে কথা বলেছিল কোন লোক, সেটা কোনটা?
ওনাদেরই ই হবে, সহকারী হবে, আমি তো অত ভাবে চিনি না। যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, মিডিয়ায় কাজ করার ইচ্ছা আছে?
আরো একটা ফোন এবং সে সরাসরি প্রপোজ করে
বলতেছে যে
মিডিয়া। আমি একটু পরিষ্কার করি আমাদের শ্রোতাদের জন্য, ওরা কনফিউজ হয়ে যাবে কারণ এত বেশি লোকজন ক্যারেক্টার এই গল্পের মধ্যে আছে। মানে আপনি যে প্যানেলে একটু আগে কাজ করে এসছেন একদিন আগে, সে প্যানেলের একজনের সাথেই কথা বলছিলেন আপনি, আমরা ধরে নিচ্ছি, কে ছিল সেটা আমরা একটু পরে পরিষ্কার করবো। আরেকটা ফোন যেটা আপনি মানে স্ট্যান্ড বাই রিসিভ করলেন, সেটা ওই প্যানেলেরই আরেকজন যে আপনাকে ফোন দিয়ে সরাসরি প্রপোজ করে বসছে।
প্রপোজটা এরকম করছে যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, যদি কাজ করতে চাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো, উপর উঠে দেবো, আর বিনিময় তুমি আমাকে কি দেখবা কি দিবা? আমি আশ্চর্য কোয়ালিটির মানুষ, তো আপনি আমার কাছে জানতে চাইছেন যে আমার ইচ্ছা আছে কিনা। আপনি আমাকে প্রপোজ করলেন, বলে যে কেন তোমার কাজ করে ইচ্ছে? জি না, আমি মিডিয়ায় কাজ করে ইচ্ছে না, আমি কাজ করতে ওইখানে যাইনি। ঠিক আছে এবার ফোনটা রেখে দেন। পরে লাইনটা কেটে দিচ্ছে, আবার সেই ফোন আসছে, আবার রিসিভ করলাম। আমি তো হাসতেছি যে উনি আমার সাথে ফান করতেছে। এবার আমি তার টোনটা ধরে ফেলছি, তার যে ঘুম ঘুম ভাব ছিল ওটা কেটে গেছে, ধরছি। তাই বললাম আপনি কি অমুক ভাই? বলে যে অমুকটা কে? এটা আবার কয় নম্বর স্বামী? আগে ফান ছেড়ে দেন, আপনি কি অমুক হলে কথা বলেন না, তারপর ফোন দেন না, আমি ফোনটা রাখলাম। তারপরে লাইন কেটে দিয়ে উনি আবার গ্রামীণ থেকে ফোন দিচ্ছে ওনার, যেটা আমি চিনি। এখন বলতেছে তুমি কার সাথে কথা বলতেছো হ্যান ত্যান? তো বললো যে কে ফোন দিছে? তো বললাম যে আপনাদের প্যানেলের একজন আমাকে এরকম ফোন দিছে। কি বলে তুমি কনফারেন্স করে দাও? আমি সেটা তো আমি পারি না, এইভাবে করো। তো করলাম, করলো ওই লোকটা বুঝা যায়। তো বুঝে যাওয়ার পর আর কথা হয় না ওইখানে ব্রেক আপ। পরে আমাকে 12টার দিকে বলে যে ডালিয়া, প্রিয়াঙ্কার আম্মুকে কিছু চেক আপ করাতে হবে, তুমি যদি একটু কাইন্ডলি নিয়ে যাইতা, আমি তো এখানে কাজে ব্যস্ত হয়ে পড়ছি, ওর ভাইও নাই, ওরা তো চিনে না। এখন আমি বললাম যে ভাইয়া বিকেলে আমার 5টার দিকে প্রোগ্রাম আছে, এখন ওইখানে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি কিভাবে কি করবো? তো বললো যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওদেরকে যে জায়গায় ট্রিটমেন্ট করতে হবে ওই জায়গাটায় নিয়ে ছেড়ে দিয়ে আসবা। পরে 3টার দিকে চলে গেলাম। যাওয়ার পর ওইখানে ওদের সবকিছু কমপ্লিট করে দিলাম। তা এখন ওদের যে টাকাটা লাগবে বলতেছে যে ডালিয়া, মানে উনি প্রিয়াঙ্কাকে ফোন না দিয়ে আমাকেই ফোন দিতেছে। ডালিয়া ওদের
যে ছেলেটা ফোন দিচ্ছে ওর নামটা একটু বলবেন?
হৃদয়। টাকা আছে কত আর ওখানে কত টাকা লাগবে? তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দিতেছি। তো সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি বললাম আন্টি এবার আপনারা থাকেন আমি যাই, আমার তো কাজ আছে। তো আন্টিও আমাকে আসতে দিচ্ছে না, প্রিয়াঙ্কাও আসতে দিতেছে না। তো প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে অনেক ফ্রি হয়ে গেছি, প্রিয়াঙ্কার লাইফের কথা আমাকে বললো, শুনলাম ওর একটা অ্যাক্সিডেন্টের কথা বলছে, তারপর ওর কথাও বলছে যে ওকে হৃদয় ভাই ওকে পছন্দ করে কিন্তু প্রিয়াঙ্কা ওকে পছন্দ করে না, কিন্তু এখন দুজনে এমনি ফ্রেন্ডের মধ্যে হালকা পাতলা কথা বলে। তো পাঁচটা বেজে যায়, আবার আমি ফোন দিয়ে ভাই আমি চলে যাই, বলে যে না আর একটু বসো আমি আসতেছি। হৃদয় ভাই আমার অনুষ্ঠান সমস্যা হয়ে যাবে, আর অনুষ্ঠানটা যদি মিস করি আমার সমস্যা হবে, অফিসের অনেক সমস্যা হয়ে যাবে। বলে না একটু বসো একটু বসো। তো আমি জানি 6টা বাজে অনুষ্ঠান আবার শুরু করতেই হবে, 5টায় টাইম দেওয়া। তো উনি আসতে আসতে রাত 9টা বাজে ফেলছে, সেদিন আর আমি অনুষ্ঠানে যাইতে পারিনি, আমার অনুষ্ঠানটা সমস্যা হয়েছে। তো আমার যে সহকারী ছিল উনি সেদিন অনুষ্ঠানটা চালাইয়া নিচ্ছে। তো সেদিন প্রিয়াঙ্কারা চলে যায়, তারপরে নিয়মিত এরকম কথা বলতে থাকি প্রায় সপ্তাহখানিক। ওবার হঠাৎ একদিন ফোন করা, সে আমাকে তখন আমরা বন্ধু ফ্রেন্ড হয়ে গেছি, কান্না করতেছে প্রচন্ড আকারে, কান্না করতেছে
হৃদয়,
হ্যাঁ কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি কান্না করতেছি আমার খুব কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে সেটা তো ফোনে বলা যাবে না, সেটা সরাসরি শুনতে হবে। আমি সরাসরি শুনতে হলে তো আমি এখন আসতে পারবো না, আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। অনেক কান্না করতেছে, তারপরে বললো আচ্ছা ঠিক আছে পরে শুনবো না। পর সেদিন আমার মালিবাগে কাজ থাকে, তা আমি বললো যে তা রামপুরে আসো, আমি কিন্তু রামপুরে চিনি না, রামপুরে কিভাবে যেতে হয়। তো বললো তোমার অফিসটা কোথায়, আমি বললাম মালিবাগ, তুমি ওইখানেই আসো। মালিবাগ আসলে আমি ও আমাকে বলে যে রিক্সা নাও, রিক্সা নিয়ে রামপুরে আসো। রামপুরে যে নামলাম, আমাকে কিন্তু রিসিভ করে বাসায় নিয়ে গেল। বাসায় ওর বিয়াই ছিল, টিপু হয়েছিল আর ও ছিল, ঘর দোর অগুছালো আর ওর চোখ মুখ ফুলা হৃদয়ের।
টিপুটাকে
টিপুট ওর বিয়াই বিয়াই ফ্রেন্ড দুইটাই। তো ঘরে বসে অনেক কান্না করলো, প্রায় আধা ঘন্টার মতো কান্না করলো
ওদের সামনে।
টিপু ভাই পাশের রুমে ছিল, অফিস টু বাসা তো ওদের। তো
আপনি এরকম অপরিচিত একজনের বাসায় চলে গেলেন,
তখন ওর সাথে আমার বন্ধুত্বটা খুব ভালো
হয়েছে,
এই জন্য এরকম বিশ্বাসও চলে আসছে। আমার প্রতি ওর বন্ধুত্ব করার একটাই কারণ ছিল যে প্রিয়াঙ্কাদের প্রতি যে আমার একটা ই ছিল, এই জন্য হয়তো আমার সাথে বন্ধুত্ব করছে। তারপর গেলাম, যাওয়ার পর কথাগুলো শুনলাম, ও কাঁদতেছে কাঁদতেছে। এক পর্যায়ে প্রশ্ন করি কান্না হইতেছে কেন, এতদিন ধরে বন্ধুত্ব চলতেছে কখনো বলেন না, আজকে হঠাৎ কান্না করতেছেন। পরে বললো যে ওর গার্লফ্রেন্ড ওয়াইফ, ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে।
বিবাহিত ছিল,
হ্যাঁ বিবাহিত ছিল, যে ও লাইফ থেকে চলে গেছে, ওকে এভাবে বিয়ে করছে, এখন ও আরেকজনের সাথে সম্পর্কে জড়ে আমাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। ডিভোর্সের কাগজ আমি কখনো দেখিনি, সেটা কি যে বলছে শুনছে। তো কি হয়েছে আপনি দিচ্ছেন, বলে যে না আমি তো দিই না, ও তোমাকে ডিভোর্স দিছে, তো এখন আছে কোথায়, ও আছে কোথায় তাও আমি জানি না। এগুলো বলে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করার পর আমাকে জড়াইয়া ধরে বসে রয়েছে, আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে।
আপনি খুব ফোর্সফুলি এবং খুব দ্রুত যাচ্ছেন, একজন বন্ধুকে ফিমেল ফ্রেন্ডকে এভাবে জড়ায় ধরে আপনার কোলে মাথা রাখতেছে, ফ্রেন্ডশিপের লেভেলটা আসলে কি ছিল? আমি বলতেছি না যে আপনারা এটা করেন না, আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডশিপের লেভেলটা কি ছিল। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ও কি বিবাহিত ছিল সেটা আপনি জানতেন, আগে জানতেন না?
আমি সেদিনই জানলাম,
সেদিনই ফার্স্ট জানলেন। আপনাকে জড়িয়ে ধরার ব্যাপারটা কি সেদিনই ফার্স্ট ঘটেছে না তার আগেও?
সেদিনই ফার্স্ট, ও আমি খাটে বসা, ও চেয়ারে বসা, তো চেয়ারের উপর থেকে আমার পাড়ের উপরে মাথা রেখে আমার কোমরটা ধরে ও কান্না করত।
আপনি সেটা প্রশ্রয় দিলেন?
অনেক কান্না করতেছে,
আপনার কিছু করার ছিল না এরকম ব্যাপার?
অনেক কান্না করতেছে, হ্যাঁ।
আচ্ছা,
তো তারপর সব কথা বললো, বলার পর শুনলাম, পরে আমি তাকে সান্ত্বনা দিলাম যে সমস্যা নেই, আপনি যদি ডিভোর্স দেন নাই তার ভুল বুঝতে পারলে সে চলে আসবে। তো বললো যে ডিভোর্স তো দিয়ে দিছে, ও তার আসবে না, ওর তো আমার সাথে যোগাযোগ করে না, ও কোথায় আছে আমি জানি না, আর আমি এখন ওর জন্য কোনো কাজকর্ম করতে পারি না, কিছুই করতে পারি না, আমি স্বাভাবিক না অস্বাভাবিক। তাছাড়া এখন কি করার, এখন এটা আপনার মাইনে নিতে হবে।
আমি একটু আরেকটু পরিষ্কার করতে চাই আমাদের শ্রোতাদের, কারণ এখান থেকে স্টোরিটা অনেকটাই খটকা লাগবে সবার কাছে। আপনি আসলে যেভাবে বলছেন সেটা আপনার বলার স্টাইল। একজন মানুষ বন্ধু হলেও অপরিচিত, মানে এই জায়গাটাই তো অপরিচিত, কারণ একটা ছেলে একটা মেয়ের শরীর ছোঁয়াটা অনেক বড় একটা ব্যাপার আমাদের দেশের কালচারে। তো আপনাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল সেখানে এই ধরনের বন্ধন ছিল কিনা, যে আপনি ও হঠাৎ করে করলো এবং আপনি অপ্রস্তুত হয়ে গেলেন, যে আপনার যেভাবে বলছেন যেভাবে আপনাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং ওর বাসার মতো ওর বাসাতে নিয়ে গিয়ে, সেখানে তো আপনার এক ধরনের প্রথম গেলেন আপনি, একটা সন্দেহ হতে পারত, এক ধরনের আশঙ্কাও হতে পারত। আবার যে অবস্থাতে কান্নাকাটি করছে সেটা খুব আপনজন, বন্ধুত্ব তো ঠিক আছে মানে খুব বেশি আপনজন না হলে ওই ধরনের সিচুয়েশনে ফেস করাটা যায় না। তো আপনি কি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলেন সেই অবস্থাটার জন্য, নাকি ওরকম করাতে আপনি ঘাবড়ে গিয়েছিলেন?
প্রথম অবস্থায় ঘাবড়ে গেছি,
আচ্ছা, কিন্তু আপনি বাধা দেননি?
না, ও চেয়ারের উপর বসে আমার পা উপরে মাথা রেখে
আপনি বাধা দেননি?
বাধা দেননি, কান্না করতেছে,
কেন দেননি?
অনেক কান্না করতেছে, অনেক মানে চেয়ার থেকে ভাঙিয়ে পড়ে গেছে গা, এই অবস্থা। শোনার পর আমি রুম থেকে বের হলাম। বের হওয়ার পর টিপু ভাই আবার আমাকে বলল যে আসলে ডালিয়া ও না এরকম হয়ে গেছে, কিন্তু কি করা যায় বলো।
কতদিন পরে আপনি পাশে গিয়েছিলেন এই সম্পর্কের?
15 দিন।
15 দিনের মাথায় এত দ্রুত আপনার কোলে মাথা রাখলো, ব্যাপারটা কেমন হয়ে গেল? জীবনের গল্পে আসলে কোনো কিছুই আমরা ইকুয়েশনে বাঁধতে চাই না। আমরা মনে করি না যে আসলে 15 মাস দরকার একটা সম্পর্ক, 15 বছরের জন্য। আপনার ক্ষেত্রে যেটা 15 দিনে হয়েছে আমরা সেটাই বিশ্বাস করবো।
ওইভাবে সম্পর্ক গড়ে ফেলছে। তারপরে আমি সেদিন ও আমার কোলে মাথা রেখে অনেকক্ষণ শুয়েছিল, ওকে সান্ত্বনা দিয়ে আমি চলে আসি। চলে আসার পর তারপর থেকে একটু একটু কথা হয়, ও স্বাভাবিকভাবে কাজ করতে থাকে, আমার সাথে কথা বলতে থাকে, হাসতে থাকি, মজা করতে থাকি। এরকম করতে করতে আরেকদিন বাসায় গেলাম, না সেদিন বাসায় যাইনি, আরেকদিন আমি আমার অফিসে যাচ্ছি, ওদের যে নাটক ওটার এডিটিং হবে। তা বলতেছে তুমি কোথায়? বললাম আমার অফিসে। বলে চলো আমার নাটকে এডিটিং হবে। বললাম না আমি যেতে পারবো না, আমার তো কাজ আছে। তোমার যাইতেই হবে, না হলে আমি এডিটিং এ যাবো না। আমি যাবো না। মাসুম আঙ্কেলকে ফোন করে বললো যে না ওর আসা দরকার নেই। বললাম যে না আমি যাবো না। পরে আমার অফিসের সামনে থেকে অফিসে এসে আমাকে নিয়ে যায়, এডিটিং এর ওখানে নিয়ে যায়। নিয়ে গেলে দেখি ওদের এটা, দেখার পর ওখানে ছিলাম সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। থাকার পর আঙ্কেলরা বলতেছে আঙ্কেল 22 তারিখে তো শুটিং আছে মিউজিক ভিডিও, ওখানে কিন্তু ডালিয়াকে নিয়ে যাইতেই হবে, আর ডালিয়া যদি না যায় আমি কিন্তু এটা ক্যান্সেল করে দেবো। তুমি কি পাগল হয়েছো নাকি যে আমি ওকে এখানে নিয়ে যাবো? ক্যান্সেল হবে কেন? পাগলে আমি ছেড়ে দাও। আমি আবার এই কথাটাই বলছি। বলার পর যে না ওকে তো যাইতেই হবে, ওনা গেলে তো এটা হবেই না।
ও আপনাকে আসলে এতটা বেশি ফিল কেন করতো, কোন দিক থেকে করতো
সেটা তো আমি
তখনও বুঝিনি।
আমি জানতাম ও আমার খুব ভালো ফ্রেন্ড এবং ওর কষ্টগুলো আমার সাথে শেয়ার করে,
এবং আপনিও আপনার কষ্টগুলো তার সাথে শেয়ার করতে
পারেন। তখন কোন কষ্ট নেই, আমি তো খুব হ্যাপি।
আপনি আপনার পাস্ট লাইফও তখনও বলেননি তাকে?
আমার পাস্ট লাইফটা আমি তখন ভুলে গেছি,
মানে আপনি এটা মনেই করতে চান না?
মনেই করতে চাই না, কারণ কি যে ওই পাস্ট লাইফ থেকে আসার পর আমার ফ্যামিলি অত্যন্ত ভালোবাসত আর আমাকে সবসময় স্বাভাবিক রাখতো। মাঝে মাঝে একটু চর্চা করতো আমার মা আন্নানি, যখন করতো তখনই কষ্ট হইতো। যখন আমি মার্কেটিং এ জড়াই গেছি 24 ঘন্টা আমার মার্কেটিং নিয়ে কাজ আর পরিকল্পনা নিয়ে কাজ, কিভাবে করা যায়। তারপর এডিটিং এ গেলাম, 22 তারিখে শুটিংটাও ক্যান্সেল করে 19 তারিখে হওয়ার কথা। পরে লাস্টে আঙ্কেল বলে ঠিক আছে ডালিয়া তুমি চলো। আমি বললাম আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বলে তুমি বাসায় ফিরে যাবা, কোথাও আমাদের নাইট করতে হবে না, তুমি চলো। পরে ঠিক আছে আঙ্কেল যাব। গেলাম, প্রথম দিন শুটিং হল আমাদের রাজবাড়িতে, এটা ইসের মামি সিং নাকি বলে ওই রাজবাড়িতে, জমিদার বাড়ি, রাজবাড়ি না, ওই বাড়িতে শুটিং হল। শুটিং হওয়ার পর আমার মামা আমাকে ফোন দিচ্ছে ওই শুটিং স্পট থেকে, বললো যে তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় আসো। এর ভিতর আবার ওই হৃদয়ের ব্যাপারটা নিয়ে আমার বাসায় একটু নাড়াচাড়া পড়ছে। নাড়াচাড়া পড়ছে কি, আমি একটু বেশি দুষ্টামি করতাম। আমাকে কেউ প্রপোজ করলে আমি বলতাম যে আমার হাজবেন্ড আছে তো বাহিরে এই সেই, আর আমার পাশের রুমে সিনিয়র আপু ছিল আর আমার দুটো বোন ছিল, আমরা চারজন মানে সিনিয়র জুনিয়র বুঝতাম না, খুব মজা করতাম যে আমাদের চারজনের বিয়েটা হবে এক বাড়িতে, একদম চার ভাই এক ফ্যামিলির হবে এই এই। তো তখন আমি শিলি আপার সাথে মজা করতাম, আমার আপুর সাথে মজা করতাম, করতে করতে আমি শুট কি তুমি বিশ্বাস করো না কেন, এই যে আমার বয়ফ্রেন্ড, এই দেখো, এরকম বিভিন্ন দিন বিভিন্ন মানুষের ছবি দেখে বলতাম, কারণ আমার তো কাছে অনেক মানুষের ছবি থাকতো একসাথে, একগাদা ছবি ফিকে দিয়ে বলতাম এই দেখো এখানে আমার বয়ফ্রেন্ড আছে আর ওরা চার ভাই আছে, যেটা তোমার পছন্দ হয় বলো। তো এরকম দুষ্টামি করতে করতে আমার মা সন্দেহ করার কারণ হয়েছে যে আমার এক মামাতো ভাই আমাকে পছন্দ করে, বিয়েও করতে চায়, সেটা আমার প্রথম অ্যাক্সিডেন্টের আগেই। তার সাথে একবার আমার ঝগড়া হয় হালকা পাতলা কথা কাটাকাটি, সে বলছিল যে ঢাকায় যারা থাকে তারা খারাপ। আমি তাহলে আমার মা ঢাকায় থাকে, আমার মা খারাপ, আর আমার মা খারাপ মানে আমরাও খারাপ, আপনার কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করবেন না, এটুকু বলে সংক্ষেপ করে দিই দিলে। তো আমার মা তারপর পক্ষের ইচ্ছা যে ওর সাথে আমার বিয়ে দেবে, ওর সাথে আমার বিয়ে দেবে, আর আমি ইচ্ছা আমি কোনোদিনও বিয়ে করব না, মানে ওকে আমার ভালো লাগে না, ওকে আমি সবসময় আমার বড় ভাই হিসেবে দেখছি, আর আমি গ্রামে থাকা অবস্থায় আমার পড়াশোনায় অনেক ডিস্টার্ব করছে।
ঠিক আছে, হৃদয়ের ব্যাপারটা কিভাবে জানলো?
ওইটাই আমার মা পরে ওই যে মামাতো ভাইটা আবার আমাদের সাথে মার্কেটিং এ জড়ায় যায়, গেলে আমাদের সিনিয়র ছিল, সিনিয়রদের সাথে এটা শেয়ার করে যে আমি ওকে বিয়ে করবো, যদি বিয়ে করে আমি ঠিক মতো কাজ করবো তা নাহলে আমি করবো না। তখন আমার সিনিয়ররাও আমাকে চাপ দেয়, আমার মাকে বিভিন্ন ভাবে বুঝায় যে ওর সাথে কারো অ্যাফেয়ার আছে, আসলেই কিন্তু কিছু না। আমি যতটুকু সময় পেলাম কাজ দেখতাম, নাহলে বাসায় বসে বসে টিভি দেখতাম, মানে আমার মার্কেটিং এর যে সিনিয়র আছে উনি আমার মাকে ফোন করে বললো যে আন্টি আন্টি আজকে মনে ডালিয়ার বয়ফ্রেন্ড আসবে, ডালিয়া তো এখন অফিসে আসেনি। ফোন তখন আমি কন্টিনিউ চালাই না, আমি যদি অফিসে যেতে লেট করি ফোনটা আম্মুকে দিয়ে দিই, না তুমি যাও, যদি কেউ ফোন করে কথা বললো। সেই ফোন নম্বরে আমার সিনিয়র করছে কি যে পাশের রুমে যাইয়া এক আঙ্কেলের নাম্বার দেন, আমার বাবার বয়সী যে আমাকে মেয়ের মতো জানে, তার ফোন দিয়ে ফোন করে আন্টি আমার আম্মুর সাথে উল্টাপাল্টা কথা বলছে। আমার মতো হ্যাঁ বয়ফ্রেন্ড সেজে, আমার মা তো পুরোপুরি সামনে যে এক ঘন্টা মানে সিনেমা হলের সামনে যে এক ঘন্টা দাঁড়ায়
সিনেমা হল,
হ্যাঁ দাঁড়ায় থাকার পর কই আমার বয়ফ্রেন্ড তো কেন কেউই আসে না, তো আবার অফিসে যায় কান্টি আসছে বলে যে না বাবা আসেনি, বাসায় যা তো আমার মা আমাকে অনেক রাগ করছে। আমি হাসতেছি বোকার মতো, শুধু হাসতেছি, মা তোমার মাথা ঠিক আছে, মা তোমার মাথা ঠিক আছে, আমার যদি কোনো গেস্ট আসে আমি কি বাসায় বসে বসে ঘুমাবো, আমি কি টিভি দেখবো, বলো আমাদের সামনে পরীক্ষা আমার পড়া আছে কিন্তু আমি ঘুমাইতেছি, আমার গেস্ট আসছে আমার চিন্তা নাই, তুই মিথ্যা কথা বলতেছ, এই নাম্বার এই যে। পরে আমি দেখলাম দেখার পর ফোন দিছি, ফোন দেওয়ার পর ওই পাশ থেকে কোনো কথা আসে না, আমি এই পাশ থেকে কিছু কথা বলছি করা করা কণ্ঠে। পরে দিন অফিসে যাওয়ার পর আঙ্কেল আমাদের ফিরাও থাকে না, কান্না কান্না ভাব।
কোন আঙ্কেল এটা? সিনিয়র?
হ্যাঁ সিনিয়র আঙ্কেল, যার নাম্বারটা দিয়ে আমার আম্মুকে এভাবে হরানিটা করা হয়েছে। তো আঙ্কেল
এটা সে কেন করলো? আপনার সিনিয়র
এটা আমাকে করছে আম্মুর কাছে আমাকে ছোট করার জন্য, এবং আমার মামাতো ভাইয়ের সাথে যেন আমি বিয়েতে রাজি হয়ে যাই চাপ সৃষ্টি করলে।
ওর সাথে মামতো ভাই কি সম্পর্ক ছিল ওই সিনিয়রের সাথে?
একই সাথে কাজ করতাম।
আপনি এই গল্পগুলো এইভাবে না ভুলে গেলে আমাদের স্ক্যাটারলি যেটা হচ্ছে আমাদের সুতরাং ব্যাপারগুলো বুঝতে পারবেন, অনেক জটিল মনে হবে, ধামধুম করে একটা ক্যারেক্টার ঢুকে যাচ্ছে, একটু গুছিয়ে বলতে হবে। হ্যাঁ ওকে, যেদিন আমাকে প্রশ্ন বেশি করতে হচ্ছে, ঠিক আছে। তো হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো কিভাবে? এটা আমি এখনো পরিষ্কার হয়নি আমার কাছে।
হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো যে আমার মামাতো ভাইকে আমি কেন বিয়ে করতে চাই না, আর আমি কি শুধুই ফান করি না কি সত্যি?
হৃদয়ের ব্যাপারটা কি আগে জানতো আপনার পরিবার?
কেউ জানতো না।
ওকে ঠিক আছে,
শুধু এতটুকু জানে যে আমি যে ইসে গেছিলাম মাসুম আঙ্কেল ওনার প্যানেল থেকে যে ইস ছিল উনি আমাকে বাসে পৌঁছে দিয়ে গেছে।
ধরে নিয়েছে যে ওই ছেলেটার সাথে আপনার কোন সম্পর্ক
হয়ে গেছে?
ওকে, সেই ছেলেটি ছিল হৃদয়, রাইট?
সেই ছেলেটি ছিল হৃদয়।
এবার জান ময়মনসিংহের ঘটনা পেলেন, ওখানে কি হলো?
তো ময়মনসিংহে ফোন করছে মামা যে তুমি এখনই বাসায় চলে আসো। মামা এক দেড় ঘন্টার আগে লাগবে না, তুমি সিএনজি নাও, এক ঘন্টা লাগবে না, আধা ঘন্টায় তুমি চলে আসো। বললো মামা আসা সম্ভব না, আমি দূরে চলে আসি, কাজ নিয়ে ব্যস্ত মেজো মামা। এই বললাম ফার্স্ট মিথ্যা কথা। আমি সবার কাছে যদি মিথ্যা কথা বললাম আম্মুর সাথে মিথ্যা কথা বলতাম না, আর অন্যায় করে পরে আম্মুর কাছে বলতাম আমি আজকে অন্যটা করে ফেলছি। তারপর আর আসি না সেদিন বাসে, আসতে বাইজা যায় রাত্র এগারোটা। এই হলো, আর আমি এমনি তো বাসে এগারোটার আগে ফিরতে পারি না
আপনার কাজের জন্য।
কাজের জন্য একা ফিরি না, আমার সাথে যে কলিগ আছে বেশ কিছু চার পাঁচটা মেয়ে আছে সিনিয়র জুনিয়র আমার পাশাপাশি থাকি আর কি, এজন্য আমরা একটু লেট করে ফিরি, যেহেতু তখন আমি একটু সিনিয়র লেভেলে চলে গেছি, মার্কেটিং একটু সিনিয়র লেভেলে চলে গেছি। সেদিন আম্মা একটু সন্দেহই করছে যে আজকে নিশ্চয়ই অফিসে যায়নি, আজকে ওইখানেই গেছে, এই কথাগুলো স্যার থেকে বলা হয়েছে। সেদিন আমি অফিসের কাজেও গেছি, অফিসের কাজ তাকে শেষ করে ফেলছি, তারপর এখানে গেছি, বাসে আসছি। আসার পর আমার মা আমার দিকে খুব মানে রাগ রাগ চোখে তাকানো, নানিও ঘরে।
আপনি পরদিন আসলেন নাকি?
না সেদিনই চলে আসছি, সেদিন এগারোটা বাজে বাসায় চলে আসছি প্রতিদিনের টাইমে। তো টাইমে চলে আসলে বা আমি ফ্রেশ হয়ে ঘরে যাই, প্রচন্ড ক্ষুধা লাগছে, নানি ভাত দিলে আমার মা ভাতের প্লেটটা নিয়ে যায়, আমাকে তখন আর ভাতটা খাইতে দেয় না, বলে যে ওকে আমার ঘরে ভাত দেওয়া হবে না, ও আমার কথা শুনে না, ও যখন ওর মতো করে চলে ওকে ওর মতো থাকতে দাও। তখন আমার প্রচন্ড কান্না আসছে যে মা মানুষের কথা শুনে না, আমার প্লেটটা নিয়ে গেল। আমি বললাম ঠিক আছে নানি তুমি ভাতটা রেখে দাও আমি খাবো না। তারপর আমি শুয়ে পড়লাম, ফ্লোরেই শুয়ে পড়লাম, গরমের দিন, আমার মা খাটে শুয়ে পড়ে, পাশের রুমে আমার মামাতো ভাই মানে যেই মামাতো ভাই সাথে আমার বিয়ে হওয়ার কথা ওরই ছোট ভাই আসছে সেদিন। আসার পর আমি অচেতন অবস্থায় শুয়ে রয়েছি মাটিতে, রাত্রে তখন হঠাৎ করে আমার মা উঠছে ঘুম থেকে, উঠার পর বটি নিচ্ছে যে আমাকে আজকে কোবাইয়া মেরে ফেলবে। তো ঘরের লাইটটা জ্বলানো ছিল, দরজাটা একটু খোলা ছিল, তারই ওই মুহূর্তে আমার ওই মামাতো ভাই উঠছে, আমি আর আমার নানি কোনাকুনি হয়ে এসেছিলাম। তো উঠছে যে দেখে ফেলছে, ফুফু ফুফু আপনি এটা কি করতেছেন? কেন ওর আজকে আমি মাইরাই ফেলবো, ও কেন এরকম করতেছে,
মানে কেন তার কথা আপনি বিয়ে করতেছেন?
তার কথা বিয়ে করতেছি না, মানে ঘুম চোখে তো মার দিকে তাকায় রয়েছে যে মা কি করতেছে এগুলা, আমি কিছু বলতে পারতেছি না, নানিও কিছু বলে না, বুটিটা নিয়ে সরাই দিছে, পরে মা শুয়ে পড়ছে। পরের দিন সকালে তো আবার সে প্রতিদিন আমার ছটার ভিতরে অফিসে যাইতে হয়, তা নাহলে তো আবার আইসা সবাই ফিরা যাবে। আমি সকালে অফিসে যাবো, মা সকালে সাড়ে পাঁচটা একটা বাসায় নেই, আমি বলছি মায়ের মধ্যে একটা হাত তুলতে গেছে কোথাও বা কারোর কাছে টাকা পাবে, যেহেতু কাপড়ের ব্যবসা করে সবাই গার্মেন্টসে চাকরিজীবী, সকালে ছাড়া পাওয়া যায় না। নানি জিজ্ঞেস, নানি মাকো রাতে যে কিছু হয়েছে? আমি ওইটা ই করিনি। বলছি মা রাগের মতো শাসন করছে, করতেই পারে, সে তো পুরো বিষয়টা আমার কাছে এখনো শুনে নেই। তো নানি বলে তোর মায়ের কোথাও টাকা আনতে গেছে। পাঁচটা দিন নানি একদম অফিসে গেলাম, তা অফিসের উদ্দেশ্যে আমি গেলাম। অফিস শেষ করে আমাকে আবার সেদিনও শুটিং আছে, তো সেদিন বলছে এফডিসির সামনে আসতে হবে। তো হ্যাঁ, হৃদয় বলছে
আপনি কেন ও যা বলতেছে আপনি সেটাই শুনতেছেন কেন?
ওই মাসুম আঙ্কেলও বলছে যে তখন তো আমরা সম্পর্ক অনেকটা ফ্রি হয়ে গেছি। যাওয়ার পর সেদিন গেলাম পুবাইলে আমরা শুটিং এ, যাওয়ার পর সেদিন ওরা পুরো শুটিংটাই কমপ্লিট করে ফেলায়।
This track was downloaded from fusionbd.com.
আমাকে একটু ক্লিয়ার করেন মানে ডালিয়া, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কি এমন ছিল যে আপনারা দুজন দুজনকে চব্বিশটা ঘন্টা ফিল করতেন?
হ্যাঁ
সেটাই বলতেছি, চব্বিশ ঘন্টা ফিল করতেন। এটা ছিল না লাভিং কোন রিলেশনশিপ সেই মুহূর্তে, কিন্তু দুজন দুজনকে অনেক অনেক বেশি ফিল করতেন, অনেক কিছু শেয়ার করতেন, সবসময় দুজন দুজনের কাছাকাছি থাকতেন, এবং যে কারণে হৃদয় আপনাকে ফিল করতো এবং আপনি ওর কাজে পাশাপাশি থাকতেন, তাই তো ব্যাপারটা?
হ্যাঁ ব্যাপারটা এরকম।
ওকে, টু বি অনেস্ট, এই যে আপনাদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক, জানেন না জানেন আগে আপনার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, সো আপনি ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত এবং একইভাবে সেও কিন্তু তার জায়গাটা থেকে ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত, বিকজ তার ওয়াইফ ছিল, সে বলেছে। আপনাদের এই ধরনের রিলেশনের মধ্যে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, যেহেতু আপনি তার বাসায় গিয়েছেন, কোন ধরনের কোন ফিজিক্যাল রিলেশন ছিল?
তখন আমাদের কোন ফিজিক্যাল রিলেশন হয়নি,
বা অন্য কোন ধরনের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট? কোন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি,
কোন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি। ওই আমাকে জড়িয়ে ধরে কান্না করছে,
এরপরে কি আপনারা হাগ করতেন, মানে জড়িয়ে ধরতেন? এরপরে কি
না, এরপর তার সময় সুযোগ হয়,
সময় সুযোগ হয়নি। ফোনে কখনো করেছেন এসব?
না ফোনে ওইসব কখনো করিনি।
ওকে,
কি করতেছো? হ্যাঁ এটাই করতেছি, আচ্ছা ঠিক আছে করো, কি করতেছো? এই এগুলোই কথা হইতো,
জান ঠান এইসব শব্দ যেগুলো বলে এগুলো
এইসব হতো না। তবে আমাকে কখনো শালি কখনো বউ,
বউ বলতো,
বউ বলতো, শালি বলতো,
এটা ওই ধরনের রিলেশনের মধ্যেই বলতো, বউ বলে ডাকতো এবং শালি বলে ডাকতো,
শালি বলে ডাকতো, ছোট বউ, শালি এগুলো বলতো।
ওকে, আপনি কি বলতেন?
আমি ওকে হৃদয় ভাই বলতাম,
ভাই বলতেন।
হ্যাঁ
ওকে, সালাম দিতেন,
সালাম দিতেন,
ভারী হয়ে যাচ্ছিল রিলেশন, এই জন্য এটা বললাম না, সুন্দর সালাম দিলে হয়তো শালি বউ এইসব বলার পাইতো না, হোয়াটএভার ইট ইজ। যাই হোক, তারপর
তারপর বলে যে তোমার এফডিসির সামনে যেতে হবে না, তুমি রামপুরা আসো, এখান থেকে গাড়ি যাবে। তো আমি রামপুরা গেলাম, রামপুরা যে ওদের মানে শুটিং এ যারা যারা ছিল সিঙ্গার টিঙ্গার সবাই ওইখানে একসাথে করে গাড়িতে করে আমরা বললে যেদিন গেছি সেদিন ওদের শুটিংটা পুরো কমপ্লিট করতে হয়েছে, যে এর ভিতরে যদি ওরা কমপ্লিট না করে ক্যাসেটটা রিলিজ করতে পারবে না, ঈদের টাইম তখন। তো সেদিন রাত্র হয়ে যায় অনেক, সেদিন শুটিং আমিও ছিলাম। থাকার পর হঠাৎ করে বলতেছে ডালিয়া আমাদের একটা গানে তিনটা মেয়ে দরকার, এখন একই সাইজে পাইতেছি না, কি করা যায়? যে মডেলস আর একটু মানে উনিশ বিশ আছে, তারপর যে সিঙ্গার আমি আর সিঙ্গারের আন্টি তিনজনই এক লেভেলের পরে এসেছি, তো বলো যে এই গানটার সাথে এই তিনজনকে মানাবে। তারপর বলো যে বা ভিতরে যা চেঞ্জ করা, তৈরি হয়ে আসো। তো তৈরি হয়ে আসি, আসার পর যখন বাহিরে আসি ওর যে সিঙ্গার ছিল ও আবার একটা কথা বলছে যে খুব সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, লাগার পর আরেকটা কথা বলছে যে চলো বিয়ে করি। আমি তখন তার দিকে রাগান্বিত চোখে তাকালাম, আপনি এত বছর আপনি এরকম কথা কেন বললেন? তো এই কথাটা আবার মাসুম আঙ্কেল আর হৃদয় ফলো করছে, ফলো করার পর বলছে কি বলছে, আমি উনি আমাকে এই কথাটা কেন বললো, আমি ওনাকে রাগ করছি। তারপর ওরাও যে ওকে রাগ করছে, তো আবার হাসতে হাসতে বললো যে হৃদয় ভাই আপনি এমন কেন, সুন্দরকে সুন্দর বলছি তো খারাপ কি করছি?
আপনি যে মিডিয়া কালচারের কথা বলছেন সেই মিডিয়া কালচারের সাথে আমি পরিচিত না, বিকজ আমি অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করি, মিডিয়া আমার প্রফেশন। আপনি যে মিডিয়ার কালচারের কথা বলছেন সেটার সাথে আমার কেন জানি মনে হচ্ছে যে একটু অন্যরকম। এটা কি মিউজিক ভিডিও তৈরি করার কাজ মূলত? মিউজিক ভিডিও, বিভিন্ন গানের যে মিউজিক ভিডিওগুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি এগুলোর কাজ করত, এবং ওখানে আপনি মডেল হিসেবেও কাজ করেছেন আপনার কথা মতো। যান তারপর?
তারপর হৃদয় ওকে রাগ করে, মাসুম আঙ্কেল রাগ করে, রাগ করার পর হৃদয় আমাদের অনেকক্ষণ তাকিয়ে ছিল, পরে বললো যে আচ্ছা ঠিক আছে চলো। আর যতক্ষণ শুটিং স্পটে ছিলাম ও আমাকে ওর সাথে সাথেই রাখছে, মানে দূরে কোথাও কারোর সাথে মিশতে দেয়নি, যদি কেউ বাজে কিছু বলে কেউ আমার সাথে কথা বলার চেষ্টা করে ও আমার সাথেই রাখত ওর সাথে সাথে। পরে শুটিংটা হলো, হওয়ার পর চলে আসি, সেদিন আবার আমার আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পর বাসায় আম্মু ফিরে নাই, তখন আমার খুব কষ্ট হইতেছিল, এত পরিমাণে কান্না আসতেছে যে আমি ওনাদের সামনে যে কান্নাও করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না।
আম্মু বাসায় ফিরে নাই,
বাসার থেকে আমাকে অনেক রাগারাগি করছে, এখন আমি কি করব? কার সাথে শেয়ার করবো, কি করা যায়। শুটিং শেষে চলে আসি, সবাইকে নামিয়ে দেওয়ার পর তখন দেড়টা বাজে গেছে
রাত।
হ্যাঁ, ঢাকায় আসতে আসতে দেড়টা বাজে গেছে। তো দেড়টা বাজে গেলে আমি বললাম আবার আমাকে পৌঁছে দিয়ে আসেন, আমার বাসায় তো টেনশন করবো। পরে বললো যে গাড়িতে এখন ছেড়ে দিতে হবে, আর এত রাত তো মিরপুর যাওয়া যাবে না। আমি যাওয়া যাবে কিনা সেটা আমি জানি না, আমাকে আমার বাসে পৌঁছে দিতে হবে।
আপনি এটা কাকে বললেন?
এটা হৃদয়কে বলছি, এবং টিপু ভাই ছিল সাথে, টিপু ভাইকে বলছি।
টিপু ভাই মূলত কি হৃদয়ের ফ্রেন্ড, একই টিমে কাজ করে?
একই টিমে কাজ করে। তো বলার পর আমরা বলে ঠিক আছে পৌঁছায় দিব তোমাকে, চলো। পৌঁছায় দেওয়ার কথা বলে ওরা সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সাইদাবাদের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে রেস্টুরেন্টে খাবার নিয়ে বাসায় যে খাওয়া দাওয়া করছে। আর আমি গাড়িতে বসে প্রচন্ড আকারে কান্না করছি, আমার কান্না দেখে হৃদয় আমার ওর কোলের উপরে মাথা নিয়ে সান্ত্বনা দিচ্ছে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আমি বলতেছি না, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমার আম্মু বাসায় নেই, আমার ভাই বোন দুটা কান্না করতেছে, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমাকে বাসায় নিয়ে যান। পরে ও বলে যে একটু রিল্যাক্স হয়, তোমার তো কিভাবে বাসায় নিয়ে যাবো। পরে দেয়া ওদের বাসায় নিয়ে যায়,
হৃদয়ের বাসায়।
হ্যাঁ, হৃদয়ের বাসায় নিয়ে যায়। তো আমার ভিতর ভয় ভীতি ছিল না, আর ওরও আমার প্রতি ওরকম দৃষ্টিভঙ্গি ছিল না যার জন্য আমার ভয় হবে। তারপরে গেলাম, যাওয়ার পর আমি কান্না করতে করতে বাসায় যে ঘুমাই গেছি, একটুখানি ঘুমাই গেছি, আমাকে বলতে যে সিএনজি খুঁজে নিয়ে আসতেছি। এদিকে টিপু ভাই খাবারটা রেডি করছে।
আমি এই ফাঁকে সবাইকে আরেকটু বলি, আপনারা ডালিয়ার গল্প শুনছেন এবং ডালিয়াকে নিয়ে ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে ডালিয়াকে বিভিন্ন প্রশ্ন এবং কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920।
তারপর বাসায় যে আমি একটু হালকা ঘুমিয়ে পড়ছি, পরে বলে যে এত রাতে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। আমি অসম্ভব, এখানে থাকা যাবে না, আমার মা আমাকে পরে বাসায় ঢুকতেও দিবে না, এমনি আমার বাসায় অশান্তি হইতেছে। আমি হৃদয়ের সাথে শেয়ার করতাম আমার সমস্যাগুলো ওকে নিয়ে। বা
আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন এটা আপনার আম্মা পছন্দ করতো না, রাইট?
আমি তো এখানে কাজ করার জন্য না, আমি ওদের সাথে মিশি, এটাই আমার আম্মা
পছন্দ করতো না। যে এইসব মিডিয়া লাইনের লোকজনের সাথে তুমি মিশতেছো, মিউজিক ভিডিওতে মাঝে মাঝে কাজ করো, আপনার কোন মিউজিক ভিডিও আপনার মা দেখেছিল?
এই একটাই আমি করছি,
একটাই করেছিলেন শুধু। ওকে, যাই হোক, তারপর
আমার আম্মার চাইতো যেন আমি শুধু আমার মামাদুরকে বিয়ে করি, তাছাড়া তার কোনো কিছু চাওয়ার
ছিল না। যাই হোক, তারপরে আপনি কি করলেন? সিএনজি ম্যানেজ করা যাচ্ছিল না,
সিএনজি ম্যানেজ করি এটা বলে আমাকে বাসায় নিচ্ছে। বাসায় গেছি, যাওয়ার পর আমি হালকা ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার পর এখন রাত্র হয়ে গেছে, কি করা যায়। আমার বাসায় ফোন দেয় ওরা
ওখান থেকে।
হ্যাঁ,
ফোন দিয়ে
বলে যে মামা ঢালিয়া তো আজকে রাত্র হয়ে গেছে, আসতে পারতেছে না, সমস্যা হবে। বলে যে রাত্র যত হোক আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও।
আপনার মামা সেটা বলে?
হ্যাঁ, বলছে আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও। বলছে সমস্যা নাই, এখানে আমার খালাতো বোন আছে, মানে ওই সিঙ্গারের কথা বলছে, যে আমার খালাতো বোন আছে, আমার খালাতো বোন রেজবি আছে, ওর বাসাও 12 নম্বর, আমার খালাও আছে, ওরাও তো যেতে পারতেছে না, তোরা একসাথে থাক, কালকে ওদেরকে দিয়ে আসবো। নে পরে এই কথা বলতে বলতে ওরা বলছে যে না মামা, রাত্রে করা সম্ভব না, সিএনজি পাইতেছি না, যে ওকে দিয়ে আসবো, আমার খালাও তো আছে, খালাতো বোনও আছে, থাক কালকে সকালে দিয়ে যাবো, কিছু মনে করেন না। তারপর লাইন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর আমি উঠে বলতেছি কই সিএনজি আনছে না, বাসে যাবো না। বলতেছে যে এত রাত সিএনজি পাই নাই, আর তোমার বাসে ফোন করে এটা বলছি। পরে আমি বলছি না, আপনি আমার বাসে ফোন করে এটা কেন বলছেন? বলে যে কি করবো, সিএনজি পাই না, যেহেতু ওর প্রতি বিশ্বাস আছে। তো বললাম যে মামা ওর খালা তোমার খালা আছে, সমস্যা নেই, আমি সকালে চলে আসবো। পরে মামা একটু রাগ হয়ে বলছে যে ঠিক আছে সকালে চলে আইসো, যা করতেছো ঠিক না, তোমার আম্মু বাসা নেই।
ওকে,
এটা বলাটাই স্বাভাবিক। সেদিন বাসায় ছিলাম, হালকা পাতলা খাইয়া আমি বললাম কোথায় শুভ, বলে তুমি ওই রুমে শো, আমরা দুজনে এই দুই পাশের রুমে সেই রুমে শুভ। তো আমি যে ওই রুমে শুয়ে রয়েছি, শুয়ে থাকার পর ঘুমাইয়াও গেছি, তো মাঝরাতে ওই রুমে ঢুকছে, আমি যে রুমে শু ওই রুমে ঢুকছে, ঢুকার পর আমার পাশে বসে রয়েছে, যাওয়ার পর ফার্স্ট আমার গায়ে টাচ করে, টাচ করার পর আমি লাভ দিয়ে উঠে গেছি যে ও এখানে বসে রয়েছে, এখানে আসছে, কেন আসছে। আবার সে কান্নাকাটি করতো, তখন আমার সাথে রিলেশন জড়াইতে চাচ্ছিল। তো আমি তোকে অনেকবার বাধা দিই, বাধা দেওয়ার পরও আমার সাথে রিলেশনটা করে ফেলে। করার পর ও আমার হাতে পায়ে ধরে মাপ চায়, মাপ চাওয়ার পর বলে যে আমি সরি, আমি অন্যায় করে ফেলছি, আমি তোমাকে বিয়ে করব, এক সপ্তাহ কষ্ট নিও না, রাগ করো না।
আপনি কি রাজি হয়েছিলেন বিয়ে করার ব্যাপারে? আপনি একটু, আমি বলি, ফিজিক্যাল রিলেশন করে ফেলেছি ওটা ও বলেছে, করেছে, করার পরে আপনার কষ্টটা দূর করার জন্য বলেছে যে তুমি কোনো কষ্ট নিও না, আমি তোমাকে বিয়ে করে ফেলবো এক সপ্তাহের মধ্যে। বিয়ের ব্যাপারটা কি আপনার মাথায় আগে কাজ করতো যে আপনি হৃদয়কে বিয়ে করবেন?
ও এটা আমার মাথায় কখনই কাজ করতো।
কাজ যদি না করে থাকে তাহলে সান্ত্বনা দিয়ে আপনার কি কোনো কাজ করেছিল? আপনার মন শান্ত হয়েছিল?
মন শান্ত হয়নি।
আপনি তো ইচ্ছে করলে শাউট করতে পারতেন, ওই পাশের রুমে তো টিপু ছিল, তো আপনি শাউট করেননি কেন? আপনি তো বাধা দিতে পারতেন।
ওকে বাধা দিছি, টিপু ভাই ও যা বলতো তাই শুনতো।
টিপু জানতো ব্যাপারটা যেটা হতে যাচ্ছে?
হ্যাঁ, টিপু ওর পাশ থেকে অবশ্যই উঠে আসতো, উনি তো অবশ্যই জানতো, আর পরের দিন তো জানতে পারছে।
না পরের দিনের প্রসঙ্গে আমি পরে আসতে চাই,
টিপু ভাইয়ের পাশ থেকে আসতে সে তো জানতো,
আপনি গেস করছেন কেন, আপনি একটা বলতেন শাউট করতেন, আর সেই সময় আপনি যে এর কথা বলছেন যখন একটা মেয়ে ছিল, আদু তো ওখানে ছিল না, ছিল কি
আদু, কেউ ছিল না, তিনজন ছাড়া কেউ ছিল না,
তাহলে আপনি ইচ্ছে করলে শাউট করতে পারতেন,
করেও লাভ নাই, অনেক জোরে মিউজিক দিয়ে দিচ্ছে, তারপর টিপু ভাই ওর সঙ্গী ছিল, কারণ এই বিষয়ে উনি আমাকে কোনো হেল্প করতো না।
এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, আপনি যদি শাউটও করতেন তাহলে হয়তো আপনি আরো বেশি বিপদে পড়তেন। যাই হোক, তারপর
আর ফ্যামিলি থেকে আমাকে এভাবে অত্যাচার করে, চাপ দেয়, তাও আমি কিছু বলিনি। তারপরের দিন টিপু ভাই আমাকে আবার ডেকে নিয়ে বলতেছে, ডালিয়া হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসছে। কিরকম পরিবর্তন? দেখো, আগে কাজকর্ম করতো না, সারাদিন ঘরে ঘুমাই থাকতো, কিরকম ধূমপান করতো, মানে অ্যাবনর্মাল হয়ে গেছে, তুমি আসার পর ও স্বাভাবিক হয়ে গেছে, প্লাস কাজকর্ম ও সুন্দর মতো করতেছে, মানে ভালো হয়ে গেছে অনেকটাই। তো ও তোমাকে বিয়ে করতে চায়, আর ও তোমাকে পছন্দ করে, আর ওর ফ্যামিলি তোমার মতো একটা মেয়ে চায়, তো তুমি ওর কাছে থাইকা যাও, তুমি যাইও না।
কত সালের ঘটনা এটা?
এটা ওই 2010 অক্টোবরের ঘটনা।
ওকে, তারপর
আমি ওনার কথাগুলো শুনলাম, শোনার পর বললাম ঠিক আছে, দেখি কি করা যায়। আমি আমার বাসায় তারপর বলি নাই যে হৃদয়ের সাথে আমার রিলেশন, বা ওকে আমি চাই, বাবু আমাকে এটা বলছে, আমি আমার বাসায় কখনো বলি নাই, কিন্তু আমার মা ওকে দিয়ে মাইন্ড করতো, সন্দেহটা করতো। তারপর সেদিন তো আমি বাসায় চলে যাই, বাসায় চলে গেলে,
বাসায় চলে যাওয়ার পরে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি?
হ্যাঁ করছে।
কি ছিল?
বাসায় কেন আসছি, কি দরকার ছিল আসার? আমি তাদের অবাধ্য হয়ে গেছি, আমার মা হারাই গেছে, তাকে খুঁজেই না দিতে হবে, এই কথাগুলো বলছে আমাকে।
মা আসলে কোথায় ছিল?
মা আসলে কোথায় গেছে সে কিছু বলে যায়নি, সে তার যে সেলফোনটা নিছে সেটা অফ করে রাখছে, প্লাস আরেকজনের কাছে দিয়ে দিছে।
আপনি কি পরে জানতে পারছিলেন যে মা?
হ্যাঁ, আমি ওই নাম্বারটা একাধিকবার ট্রাই করছি, তার নাম্বারটা বন্ধ ছিল, আর অন্য একটা মহিলা ধরে বলতো যে দেখে এই নাম্বারটা আমি একজনের কাছে কিনে রাখছি, ওনার কাছে টাকা ছিল না, আমার কাছে বিক্রি করে দিচ্ছে। আসলে আদৌ আমি জানতে পারিনি সে কোথায় ছিল, মাঝখানে জানছি যে সে নাকি কবিরাজ দেখাইতে আমাদের এদিকে যাবে, কিন্তু সে নাকি ধ্যানে পড়ে যশোর চলে গেছে, মানে সে যে যশোর
সে কেন দেখাবে,
তার শারীরিক সমস্যার জন্য।
ওকে, দিস আর দা মানে স্টোরি, এগুলো হচ্ছে গল্প, এই গল্পটাকে আপনি কিভাবে কোন দিক থেকে অ্যানালাইসিস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বারবারই বলছি যে গল্পটাকে আপনি কিভাবে নিচ্ছেন, আপনি গল্পের পিছনে কোনো সন্দেহ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ও জায়গাটা থেকে যেটা মূল্যায়ন করছে, যেভাবে দেখছে, সেভাবেই আমরা ওকে বলার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনাকে এ ধরনের সমালোচনা ফেস করতে হলো দেন?
তারপর হৃদয়ের সাথে আমি সবকিছু শেয়ার করতাম, আমার প্রবলেমগুলো যা যা হইতো আমাকে সান্ত্বনা দিত। পরে ও আম্মুকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, চেষ্টা করার পর এক পর্যায়ে আম্মুর খবরটা পাই। তারপর হৃদয়ের বার্থডে আসে, বার্থডে আসলে সেখানে যাই, সকালবেলা যাই ওকে উইশ করতে, যাওয়ার পর বেশিক্ষণ ছিলাম না, 20 মিনিট থাকার পর মাসুম সবাই আসছে, বের হয়ে চলে আসি। আসার পর ওর যে গুরু ওর নার অফিসে যায়, ওখান থেকে কথাবার্তা বলার পর আমি আবার 11টার ভিতর বাসায় চলে আসি।
ওকে, আমি একটু জানতে চাই যে হৃদয় তো বাসাটা নিজে ভাড়া নিয়ে থাকতো?
হ্যাঁ, নিজে ভাড়া নিয়ে থাকতো।
এই যে শারীরিক সম্পর্ক, এটা হওয়ার পরে আপনি যতবার তার কাছে গিয়েছেন আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে?
হ্যাঁ, ততবার হইতো না।
ওকে, ঠিক আছে, তারপর?
তারপর সেদিন চলে আসি, সেদিনও আমার প্রতি একটু দুর্বল বেশি হয়ে যায়। তারপর বাসায় আসার পর আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর কথা বলে বাসায় পৌঁছেছে কিনা, এগুলা এভাবে সম্পর্ক আগাইতে থাকে। এখন ওরা যে বাসাটায় থাকতো ওই বাসাটা ছেড়ে দিচ্ছে, এখন ওদের মূল সমস্যা তো বউ দরকার বাসার জন্য, ওরা মনে মনে প্ল্যান করে রাখছে যে আমাকে বউ সাজে বাসা নিবে,
মানে ব্যাচেলরদেরকে দিচ্ছে না
বাসা, দিচ্ছে না বাসা, এই যে সমস্যা। আর আমিও এটা জানি যে ওরা বউ সাজায় রাখবে আমাকে। তা আমি সেদিন মালিবাগে অফিসে কাজ বলো যে ডালিয়া বাসা পাল্টাবো, গুজগুজ করতে পারতেছে একটু হেল্প করে দেওয়া যায়, সবাই আসছে, আসলে সবাই আসছে। আসার পর আমি গেলাম, ঠিক আছে আমি আসতে পারি, আমাকে এই টাইমের ভিতরে এই টাইমে বাসায় ব্যাক করতে হবে, যে ঠিক আছে আসো। আসলাম ওদের বাসা, সবকিছু গুজগুজ করলাম, ওর বড় ভাই আসছে, ওর মেজ ভাই আসছে, বাসায় সবাই আসছে, কথা বললো। ওর বড় ভাই সম্ভবত সেদিন দেশের বাইরে থেকে আসছে। আসার পর দেখে জিজ্ঞাসা করছে কে এটা, বলছে যে টিপু ভাইয়ের খালাতো বোন। তো রান্নাবাড়া করলাম, বড় ভাই চলে গেছে, মেজু ভাই, আমি, টিপু ভাই, হৃদয়, আমরা চারজন একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর মেজু ভাই চলে গেছে, সবাই চলে গেছে, আমি একা বাসায়। তখন 3টা বেজে গেছে 4টা বেজে গেছে, ওরা আসতেছে না। আমি ফোন করে বলছি তাড়াতাড়ি আসেন, আমার যেতে হবে। বলছে হ্যাঁ তুমি বসো, আমরা সিএনজিটা নিয়ে আসতেছি, তারপর তুমি চলে যেও। তারপর ওদের ফোনটা অফ করে দিচ্ছে, আর লাইনে ঢুকতে পারতেছে না, আমি একা একা বাসায় আসছে রাত্রে 11টায়। সেদিনও ওরা আর আমাকে বাসায় আসতে দেয়নি,
ওখানেই
রেখে দিচ্ছে।
আমার
আম্মা তখন বাসায় ছিল। সেদিন ঘটনাটা ওরা অন্যরকম করছে, সাজেছে যে টিপু ভাই আমি তো ডালিয়াকে বিয়ে করব, তো ওর বাসায় বলে দেন যে ও আমার বউ।
এটা ওরা,
হ্যাঁ আমি তখন ওদের সামনে ছিলাম না, আমি রুমে বসে বসে আবারও সেই কান্না করতেছি, একই অবস্থা। তো আমার আম্মাকে ফোন করে বলছে, বলে দেওয়ার পর আমার বলতেছে অসম্ভব এটা আমার মেয়ের মুখ থেকে শুনতে চাই। ওর যত ঘুমিয়ে পড়ছে, তো আমার আম্মা আরো কান্না করতেছে, আমাকে দেয় নাই। আমাকে দেখো আমি কান্না করতেছি, আমি তোর ওদের কোনো কথা শুনি নাই। পরে দিয়া পরের দিন বাসা পাল্টায়, নভেম্বরের 1 তারিখে ওরা বাসা পায় নাই। বাসা না পাওয়ার পর খুঁজতে খুঁজতে পাশে একটা বাসা আবার পেয়ে গেছে।
আপনি রাতের বেলা থাকলেন ওখানে?
হ্যাঁ, ওখানে ছিলাম।
আপনি আপনার মার সাথে কথা বলেননি সেই রাতে?
সেই সাথে আমার সাথে আমার কথা বলা হয়নি।
আপনি চেষ্টাও করেননি?
চেষ্টা করিনি, আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, ওরা আমাকে কথা বলেনি।
তো আপনি বলেননি যে তুমি যে কাজটা করছো সেটা ভুল করছো, অন্যায় করছো?
হ্যাঁ, আমি তাদের বলছি যে আপনারা কি বললো যে আমার মা মাইনে গেল। পরে বললো যে বলে দিচ্ছি যে হৃদয় তোমাকে বিয়ে করছে, তুমি হৃদয়ের বউ, তুমি যেতে পারবো না। তখন আমি তাদের প্রতি বলছি যে এটা আপনারা কেন করছেন, আমি ওকে কেন বিয়ে করছি বা ওকে আমি বিয়ে করবো কখনো বলছি, এই কাজটা কেন করতে গেছেন, আমার মা কে কথা কেন বলছে আমার পারমিশন ছাড়া। বলছে ও তো তোমাকে বিয়ে করবি, তাহলে সমস্যাটা কি? আমাকে বিয়ে তো করে নাই, তাহলে আপনারা বলছেন কেন? বলছে যেটা বলার বলে ফেলছে, না যেটা বলছেন বলার ফেলছেন এটা তো হইব না। পরে দিয়া আর চিলাপাল্লা করছি, পরে বসে রয়েছি, পরে বলতে বাসাটা পাল্টাই তোমাকে বিয়ে করবো।
হৃদয় কি বললো?
হৃদয় একই কথা, দুজনেরই একই কথা। পরে বাসা পাইলো, বাসা পাওয়ার পর ওই বাসায় বউ ছাড়া তো আর উঠা যাবে না।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো তারপরে বাসায় ফিরে গিয়েছেন না? আপনার মা কি করেছিল আপনার সাথে?
সেদিন তো বাসায় যাইনি।
তারপরের দিন তো গিয়েছেন?
পরের দিনও যাইনি।
আপনি আসলে কতদিন পরে বাসায় গিয়েছিলেন? তার
মানে নভেম্বরের আগের দিন, 1 তারিখ 1 নভেম্বরের আগের দিন ওর বাসায় আসি, তো সেদিন আমি বাসায় যাইনি।
ওকে,
তারপরের দিন আমার বাসায় যাওয়ার কথা সকালে। তো ওরা সকালে উঠে নাস্তা টাস্তা করার পর ওরা বলতেছে যে বাসায় একটা পেয়ে গেছি। ওরা ছোট ভাই ফোন দিয়েছে, ভাইয়া তো একটা বাসা পেয়ে গেছে, কাছে ঠিক আছে। তো ওই বাসায় উঠছে, ওই বাসায় বাড়ি এলাকাটাকে বললো যে ইনি আমার ওয়াইফ আর এই আমার বড় ভাই, এই আমি, আমরা তিনজন থাকবো। তারপর সন্ধ্যার সময় ঘর গোছানো শেষ, খাওয়া দাওয়া হইলো সবার সাথে, তো এখন তো বাসায় যাব। তো সেদিন বাসায় যাই সন্ধ্যার সময়।
ঠিক বাসায় যাওয়ার পরে কি হলো সেটা আমরা জানবো মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। তারপর আমি বারবারই আমার শ্রোতাদেরকে হ্যালো 8920 তো বলি, ডোন্ট অ্যাজিউম, কোনো কিছু মনে করেন না, কোনো কিছু ধরে নিন না। কারণ ঘটনা ঠিক রাত 12টার সংবাদের আগে যেটা ছিল, ঠিক রাত 1টার সংবাদের দিকে এসে পুরোটাই উল্টে গেছে। 1টার সংবাদের পর কি হবে সেটা আপনি জানেন না। সুতরাং আশা করছি একেবারে ঘটনার শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবং ডালিয়া আজকে ঘটনা বলার আগে কিন্তু একটা কথা বলেছে যে আজকে সেই জীবনের ঘটনাটা এখানে শেয়ার করতে এসছে, সেটাতে তার নিজের কোনো উপকার হবে না। আপনারা যারা লাখো মানুষ শুনছেন তারা যদি কিছু শিখতে পারেন সেজন্যই মূলত সেখানে এসছে। সেই উদ্দেশ্যটাকে আমরা অনেক বেশি স্বাগত জানাতে চাই। এবং একই সাথে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান, এখানে এসে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। দুইভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে ফোন, 24 ঘন্টা একটি ফোন রয়েছে হ্যালো 8920 এর জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এবং ফেসবুক, যেখানে আপনি হ্যালো 8920 যদি পছন্দ করেন তাহলে মেম্বার হয়ে যাওয়ার জন্য আমরা সবসময় বলে থাকি, আমাদের মেম্বার হওয়ার পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে যাওয়ার পর আপনি যদি লাইক দেন সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। আর ওখানে ডালিয়াকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে ডালিয়াকে নিয়ে যে কোনো মন্তব্য করতে পারেন এবং সেটা সুযোগ পেলে ডালিয়াকে আমরা অবশ্যই পড়াবো এবং ডালিয়ার কাছে আমরা সেটা পৌঁছে দেব। চলুন সংবাদের বিরতি নেই, বিরতির পর আবার ডালিয়াকে নিয়ে ফিরে আসছি আশা করছি সাথে। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। আপনারা শুনছেন এবিসি রেডিও, কিবরিয়া আপনার সঙ্গে আছে। এবং আজকে যে বন্ধুটি আমাদের সঙ্গে তার জীবনের গল্প ভাগাভাগি করে নিচ্ছে তার নাম হচ্ছে ডালিয়া। ডালিয়ার জীবনের গল্পে আমরা আবারও ফিরে যাব, যাবার আগে আরেকবার মনে করিয়ে দিই ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ডালিয়াকে নিয়ে, ইচ্ছে করলে আপনি ওখানে ডালিয়াকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, একটু আগেই বলছিলাম facebook.com/hello8920। যারা হ্যালো 8920 নিয়মিত শোনেন আপনারা আমাদের এই অনুষ্ঠানের মেম্বার হতে চাইলে ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনারা ওখানে পাবেন। ওখান থেকেও আমরা অনেক সময় আমাদের অনুষ্ঠানের অতিথি নির্বাচন করে থাকি, সেক্ষেত্রে ইনবক্সে যদি আপনি আমাদেরকে টেক্সট পাঠিয়ে দেন আপনার সেল নাম্বার সহ এবং আপনার স্টোরিটা যদি ছোট্ট করে বলে আমাদেরকে বলেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করি। আর ফোন নাম্বারটি তো 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার সেল নাম্বারটি বলুন, তারপর বলুন আপনার জীবনে যে ঘটনাটি আছে আপনার, অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ডালিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি ওখানে প্রায় দুরাত থাকার পর আপনি আসলেন বাসাতে, তারপর কি হলো?
বাসায় আসি, আসার পর আমার আম্মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক বকাঝকা করে, যে মানে অভিশাপ যাকে বলে একটা অভিশাপ দেওয়া শুরু করলো।
আপনি নিশ্চয়ই আপনার মার সাথেও অনেক খারাপ ব্যবহার করতেন, কারণ এতটা সাহসী তো হওয়া আপনার বয়স থেকে সম্ভব না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি মা চাচ্ছে না, পরিবার চাচ্ছে না, তারপরও এবং যে ছেলেটা আপনাকে এখনো বিয়ে করেনি তার সাথে আপনি প্রায় দুরাত থাকলেন, এটা তো অত্যন্ত সাহসী একটা ব্যাপার।
মার সাথে এই বিষয়ে কখনো খারাপ ব্যবহার করতাম না, যখনই মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাটা বলত তখনই রেগে যেতাম। তাছাড়া আমার কোন কাজের জন্য যদি রাগ করত আমি আম্মুর সাথে রাগ করতাম না, উল্টো পাল্টা বলতাম না, চুপ করে থাকতাম। আম্মু যখন আমার অভিশাপ দিতে শুরু করলো, এক পর্যায়ে কান্নাকাটি শুরু করলো, তখন আমি মারে বললাম যে মা ওরা যেটা বলছে এটা ভুল তথ্য দিছে তোমারে, এবং আমি তোমার সাথে কথা বলতে চাইছি তুমি আমার কথাটা শুনলা না, আর আমি তোমাকে কিছু বলতেও পারি না, লাইনটা কেটে দিলাম, তাহলে আমি তোমাকে কিভাবে বুঝাবো? ওরা যেটা বলছে ভুল, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, অন্যায় করে ফেললে তো তোমার কাছে আমি স্বীকার করি, আর কারোর কাছে যদি স্বীকার না করি আমি তোমার কাছে তো স্বীকার করি মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, ওরা যেটা বলছে এটা ভুল বলছে, আর আমি যা করছি বাসা বসে করে সবই দুষ্টামি, কেন তুমি ওদের কথা বিশ্বাস করো, আমার কথাটা কেন শুনলা না? তারপরে বলছে না তোর কথা আমি বিশ্বাস করি না। তো আমার মেজো মামাকে ডাকে, মামা আসে, মামার সাথে আমি খুব ফ্রেন্ডলি কথা বলি। পরে মামা আমাকে বললো যে মা আপনি বলেন আপনার কি সমস্যা, আপনি কেন এই কাজটা করছেন? আমি সত্যি কথা বলতেছি মামা, ওর সাথে আমার বিয়ে হয় নাই, ওর সাথে আমার কোনো লাভ সম্পর্ক নাই, যেটা বলছে ওরা ভুল তথ্য দিচ্ছে, আমি মার সাথে কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পাই নাই, মা আমার কথা বিশ্বাস করতেছে না মামা, তো আমি কি করবো এখন? বলার পর মামা চলে যায়, ঠিক আছে আপনি যেহেতু বলছেন আপনার কথাটা মাইনে নিলাম, এরকম কিছু করেন না। আমি বললাম যে মামা আমি এরকম কিছু করি নাই আর ইনশাল্লাহ করবো না, তবে হ্যাঁ আমার প্রতি মানসিক চাপটা দিতে না করেন আপনার বোনকে, আপনার বোন আমার সাথে যেটা করতেছে এটা পরিপূর্ণ মানসিক চাপ, যে আপনার বাড়িতে যাওয়ার জন্য আমাকে সে মারা ফেলবে, আমার খাবার টেনে নিয়ে যাবে, ঘরের দরজা আটকে বাইরে দাঁড়া করে রাখে, সারা রাত ছাদে দাঁড়াই থাকতে হয়, এগুলা কেন করে আপনার বোন? এটা তো সে খুব ই করে, আর তখন আমার খরচপাতি লাগতো, এগুলো আম্মা আমাকে দিত না, প্রায় সময় মালিবা খাইতে আসতাম, অফিসে হাইতে আসতাম এই মামাতো ভাইয়ের কারণে। তো আম্মা যখন আমাকে টাকা পয়সা দিত না, রাগ করতো, আমি যেটা পেতাম তত দিয়েই দিতাম, তারপর কিছু বলতাম না, চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে আসতাম, হৃদয়কেও বলতাম যে হৃদয় আমার সাথে এরকম হইতেছে, তোমরা এটা কাজ ঠিক করো নাই, বলো কেন এরকম করলা? পরে বললো আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি, আমি তোমাদের বাসায় আসবো। তারপরের দিন ও আবার আমাদের বাসায় আসে, বাসায় আসার পর আমার মা ওর সাথে কথা বলে না, আইসা আমুর সাথে হাত পা ধরে মাপ টাপ চাইছে, কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পর বলছে যে আমি তো ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমার চাই, আপনার দুটো পায়ে ধরে আমি চাই, ওকে আমাকে দেন, আমি ওকে কখনো কষ্ট দেব না।
হৃদয়
একথাটা বলছে, শুনো আমার মেয়েটাকে তো আমি জন্ম দিছি, ও আমাকে জন্ম দেয় নাই, আর তুমি যে জায়গায় থাকো আমার মতো একটা নিম্নবিত্ত ঘরের মেয়ে তুমি নিয়ে সংসার করবে এটা তো আমি বিশ্বাস করি না, আর তোমরা যে বাস্তবে যাবার আমি বাস্তব থেকে আসছি, মানে আমার আব্বা উচ্চ ফ্যামিলি ছিল, তারপর ওর বাবাই যে কিনা আমাকে কখনো চুনিতে পান খসতে দেয় নাই, এত কেয়ার করে রাখছে, সেই যখন চলে গেছে আর তুমি তো সে জায়গায় কিছুই না।
আপনার বাবাও কি মিডিয়াতে কাজ করতো?
না, আমার বাবা মিডিয়ায় কাজ করতো না, আমার বাবা ব্যবসা করতো, ইন্ডিয়ায় ব্যবসা করতো।
ওকে,
তারপর ওর বাবাই যেহেতু চলে গেছে আমাকে ছাইরা তুমি কি করবা? না, আপনাকে আমি কথা দিতেছি আমি কখনো ওকে কষ্ট দেবো না, ওকে আমার চাই, আমি আপনার পাও দুটো ধরে মাপ চাই, এগুলো বলছে। বলার পর আম্মা তারপর সম্মতি হয়নি, তারপর বলছে ঠিক আছে যাও, তখন আর কি আমরা লাফ সাইডে চলে আসছি।
ওকে,
আসার পর ফোনে কথা হয়, ও আমাকে প্রায় রাতে গান শোনাইতো, এসএমএস করতো, অনেক কথা বলতো, কিন্তু ওইভাবে আমি সিরিয়াসলি কখনো যাইনি, নর্মালি রাখতাম। কিন্তু আমার বিশ্বাস ও দুধের কাছে ফিরে যাবে, ওর গার্লফ্রেন্ড এর কাছে ফিরে যাবে, আমার সাথে ওয়াইফ, তখন তো বউ বলে না, ডিফোর্স দিয়ে দিছে যেন বউ বলে না, যে জুতির কাছে চলে যাবে, আমার বিশ্বাস আছে এটা, আমার সাথে যা করতেছে ফান, বলতেছে যে জুতিকে আমার আর দরকার নেই, ও যদি চলে এসে চলে গেছে তুমি আমার লাইফে থাকবা। আমি যেসব ফালতু কথা রাখিয়া বাস্তবে ফিরে আসেন, বুঝছেন বাস্তবটা অনেক কঠিন, ও জানতো যে আমার আগে একটা বিয়ে হয়েছে, ওকে আমি এটা প্রথম দিনে বলে দিছি। আর একদিন বলতেছিল জাসে ডালে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন? কই তুমি আমাকে কখনো শাসন করো না, কখনো বলো না এটা করো সেটা করো, কখনোই তো বলো না, আমি কেন এগুলো করা কি খুব দরকার? আপনার এগুলো করার জন্য তো একজন আছি, কারণ আমার একজন আছে সেটা তো চলে গেছে, আমার যে কোনো একজনকে চাই, তুমি হলেই চলবো, কে আমার লাগবে না। তো দেখো একদিন এমন একটা দিন আসবে, আজকে আমি তোমাকে যে কথাগুলো বলতেছি, যে কেয়ারটা করতেছি, এই কাজগুলো তুমি করবো, আমাকে শাসন করতে ইচ্ছা করবে, আমার এটা সেটা করো না এগুলো বলতে ইচ্ছা করবে, কাছে থাকতে ইচ্ছা করবে, কিন্তু সেদিন দেখবো আমি তোমার কাছে নেই,
এগুলো বলতো আপনাকে,
এগুলো সেদিন ও বলছে। তখন আমি তখন হাসতেছি, তো বলে হাই সোনা ডালিয়া দেখো আমার কথাগুলা সত্যি, তুমি একদিন এগুলো মনে করবা। তারপর আচ্ছা ঠিক আছে জান, সেদিন আসুক দেখা যাবে, কথা শেষ। পরে আমি বললাম এখন ফোন রেখে অফিসে যাবো। ওর একটা মানে অভ্যাস ছিল, যার সাথে ফ্রিতে তাকে ও বউ বলতো,
মানে
বলি তোর খালা তো বোন আসবে বাসায়, তখন ও বেকার, হৃদয় বেকার, কোন কাজকর্ম করে না, কাজকর্ম নাই। তো আমাকে বলতেছে যে ডালিয়া আমার খালা তো বোন আসবে, এখন আমাকে ওকে যে রিসিভ করতে হবে কোথা থেকে, বলো যে কাউরাকান্দি থেকে। তা সুখ নিয়ে আসে, সমস্যাটা কোথায়? কারণ আমার বাসায় আমি একা থাকি, ওকে এনে রাখা যাবে না, বাড়িওয়ালা দেখলে সমস্যা করবে, বাড়িওয়ালা তো জানে আমি তোমাকে নিয়ে থাকি, আর তোমার অনুপস্থিতিতে একটা মেয়ে থাকবে সেটা কিরকম না, আম্মাও নাই ভাইয়াও নাই, তুমি আসতে হবে, আমি আসতে পারবো না, আমার কাজের ক্ষতি হবে, আর আমি যদি এখন তোমার সাথে যাই আমি আর কোনোদিনও বাসে উঠতে পারবো না। সেটা যাই হোক তুমি আসো, আমাকে না এখন আমি আসতে পারবো না। পরে বলে যে আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 2000 টাকা লাগবে। 2000 টাকা এখন তো আমার কাছে টাকা নেই, একটু ম্যানেজ করে দাও। এর আগে ওকে আমি আবার 1000 টাকা দিয়েছিলাম, পরে আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে দিতেছি। কিভাবে দেব? এবার যে আমাকে এসে পরিবহনে পাঠিয়ে দিতে বলছে, তা আমি টাকাটা 10 নম্বর থেকে এসে পরিবহনে পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দিলে ও সেদিন সকালে চলে যায় ওর খালাতো বোন কানতে, নাইটের গাড়ি তোর আবার ফিরে আসে। সারা রাত্রি আমার সাথে ফোনে কথা বলতে বলতে গেছে, তারপরে বলে যে সকালবেলা তুমি আইসো। তো খালাতো বোন আসতে পর বাসায় গেছি, যাওয়ার পর বাসা থেকে আমি নাস্তাও নিয়ে গেছি, আর ওর সাথে রিলেশন গভীর হওয়ার পর আমি সবসময় বাসা থেকে নাস্তাটা বানাই সকাল 7টার ভিতরে ওর বাসায় নিয়ে আসতাম মিরপুর থেকে। হ্যাঁ প্রায় দিনই ও খাইতে চাইলে আমি আমার অফিস কাজ শেষ করে 7টার ভিতরে যেভাবে হোক নাস্তাটা তৈরি করে আমি রামপুর আইনে ওকে দিয়ে যেতাম। সেদিন আসি নাস্তা বানাই নিয়ে আসি, আনার পর খাওয়া দাওয়া করে তারপর আমি এবার বলি এবার আমি চলে যাই। তো সিনিকদা ওর খালাতো বোনের নাম, সিনিকদার সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, অনেক গল্প গুজব করলাম, অনেকটা ফ্রি হয়ে গেলাম। এখন সিনিকদার আমাকে বলতেছে যে লেপু তুমি যাইও না। আমি বললাম না সিনিকদার আমি থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। বলে যে না তুমি থাকো, আমি এখানে একা একা থাকবো না, আমার ভয় করতেছে। কিসের ভয়? তুমি তোমার ভাইয়ের বাসায় আসছো আর আমি এখানে থাকতে পারবো না, আমার বাসায় যেতে হবে। আর হৃদয় বলতেছে যে না তুমি এখানে থাকো যাইও না। আমি শুনেন আমি যদি এখানে থাকি তাহলে আজকে আমার বাসা থেকে শেষ আসা, আজকের পর কোনোদিন আমি আমার বাসায় উঠতে পারবো না। বলো যে না তোমার বাসায় উঠতেও হবে না। আমি উঠতে হবে না এটা তো মুখে বললে আর হবে না, আমার ফ্যামিলিতে আমি অনেক কষ্ট করে আসি আর আমি আসতে পারবো না। পরে বলে যে না তুমি যেতে পারবো না। পর ওরা দুজন অনেক জোর জবরদস্তি করলো, করার পর আম্মুরে বলছি, আম্মু তো তখন যেন আমাদের বিয়ে হয়ে গেছে, তারপর থাকি 15 দিন ওর বাসায়।
টানা 15 দিন,
15 দিন মাঝে মধ্যে একটু বাসায় আসতাম, আসার পর একদিন বলে দিচ্ছি যে ওকে আমি একেবারে নিয়ে আসছি, এটা আমার আম্মুকে বলে দেয়।
মানে কি আপনার মাকে তখন আপনি বললেন যে আপনারা বিয়ে করে ফেলছেন?
হ্যাঁ ও বিয়ে করে ফেলছেন, কিন্তু ও আগে বিয়ে করি করি করিবার করে না। তারপর চাকরি বাকরি নাই, বলতেছে দেখো আমার হাত খাট টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, টানাটানি অবস্থা, একটা কিছু করতে গেলে তার এইভাবে করা যায় না। তো আমি ওর সমস্যাগুলো সামনে থেকে দেখতেছি, তো এই জন্য কিছু বলি না। আর আমি টুকটাক মার্কেটিং এ যতটুক করি কাজ করি, এর ভিতর আমার মার্কেটিং এর যতগুলো ফোন আসতো ওগুলো সহ্য করতো না, একটা 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 করে সবগুলো মানে কাট করে দিল, কারোর সাথে এখন কথা হয় না, কাজও করা হয় না। তারপর মার সাথে যোগাযোগ রাখি, হালকা পাতলা কাজ করি যতটুকু সম্ভব, এরকম করে ভালোই চলতেছিলাম। মানে নুন আনতে পান্তা করে অবস্থা হলো, আমরা খুব ভালোই ছিলাম, মানে সুন্দরভাবে জীবন কাটতেছিল, প্রত্যেকটা মুহূর্তে ভালো ছিলাম। ও বাসায় থাকতো সারাদিন, বাইরে যেত না, কাজকর্ম যা ছিল ফোনে ফোনে করতো, করার পর আমিও সারাদিন বাসায় থাকতাম, মোবাইলে আমার কাজকর্ম খবর নিতাম, যদি কিছু করা লাগতো ওগুলো করে দিতাম। তারপর 15 দিন পর স্নিগ্ধা চলে যাবে, স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়ে আসতে আমি চাই।
স্নিগ্ধার বয়স কত ছিল?
স্নিগ্ধার বয়স তখনই ছিল 22।
22 বছরের একটা মেয়েকে নিয়ে খালাতো বোন সে একই বাসায় থাকছে, আপনার কোন সন্দেহ হতো না?
না ওরকম কোন সম্পর্ক ভিতর নাই।
ওকে বিবাহিত ছিল?
স্নিগ্ধা বিবাহিত না।
কেন এসেছিল এখানে?
বাসা থেকে রাগ করে আসছে।
ওকে দেন।
তারপর অনেক মজা করতাম, এর ভিতরে ওর ওয়াইফ জ্যোতির সাথেও বেশ কিছু কথা হয়েছে, হৃদয়ের সাথে কথা হইতো, প্রায় কথা হইতো।
এগুলো আপনার সাথে শেয়ার করতো?
হ্যাঁ আমার সামনেই কথা বলতো, কেমন কথা, কেমন আছো, কি করতেছো, ভালো আছো কিনা, এসব পড়াশোনা কেমন চলতেছে।
আপনি বাধা দিতেন না?
তেমন কথা বলতো না, মাঝে মাঝে বলতাম, আবার বলতো যে থাক সমস্যা নেই।
আপনার মার্কেটিং এর ক্লায়েন্টদেরকে সহ্য করতে পারতেছে না, আবার সে পুরনো অতীতের খোঁজ খবর সে নিচ্ছে, আপনি সেটা সহ্য করতেন?
আমাকে সহ্য করতে হইতো।
কেন আপনাকে সহ্য করতে হবে? আপনি তাকে বিয়েও করেননি এখন পর্যন্ত।
আমি হালকা কথা বলতাম, বললে সে ওই হয়ে যেত, কান্নাকাটি করতো, নিজের প্রতি নিজে অত্যাচার করতো। তা বলতো যে ঠিক আছে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, মাঝে মাঝে নিজে ওকে অ্যাভয়েড করতো, এর জন্য কিছু বলতাম না যে থাক। পরে একদিন রাত্রে বলতেছে যে তুমি আমার কাছে আসবো না, ফোন দাও কেন, আমি তো বিয়ে করছি। তো তুমি তাই নাকি, তোমার বউ কোথায়? তো সিনিকদাকে দিচ্ছে, স্নিগ্ধাকে জুটি বললো যে ভালো করে দেখো, ওর খেয়াল রেখো, ওর যেন কষ্ট হয় না, এসব কথা জ্যোতি স্নিগ্ধাকে বলছে। পরে বললো যে ঠিক আছে, তুমি তো পাশে নাই, তোমার এটা খবর নেওয়ার দরকার নাই, আমারটা আমি কিভাবে করবো সেটা আমি বুঝে নেব। তারপর জ্যোতি ফোনটা কেটে দিছে।
জ্যোতি কি করতো? জ্যোতিকে তো বিয়ে করে ফেলেছে ওখানে গিয়ে।
জ্যোতি বিয়ে করে নাই, জ্যোতি এমনি পড়াশোনা করতো।
জ্যোতির
যে আগে বয়ফ্রেন্ড ছিল তার সাথে রিলেশন হাজবেন্ড ওয়াইফের মতো ছিল, তো ওর ওই বয়ফ্রেন্ড একটু খারাপ বিহেভ করতো, গালাগাল এটা সেটা করতো, তখন জিত করে হৃদয়ের সাথে জড়ায় যায়, আর জড়াতে যে রিয়েল সম্পর্ক হয়ে যায়, বিয়ে করে ফেলে, জিত করে বিয়ে করে ফেলে। তারপরে আবার ও সে ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক জড়ায়, আর এটা হৃদয় বাধা দিত, হৃদয় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এটা জ্যোতি আমাকে নিজে বলছে, প্রত্যেকটা মুহূর্তে বলতো যে তুই আমাকে ডিফোর্স দিবি, এই মুহূর্তে ডিফোর্স দিবি, এগুলো বলতো। পরে একসময় আমি জিত করে ওকে বৃষ্টিতে ভিজে কষ্ট করে নিজের গলার চেন বিক্রি করে আমি ওকে ডিফোর্স দিছি, এই কথাটা জ্যোতি আমাকে বলছে।
ওকে, জটিল সমীকরণে আমরা ঘুরপাক খাচ্ছি। আপনি তারপরে কি করতেন এর সাথে, আপনি সেটা বলেন।
তারপর হৃদয় এগুলো অ্যাভয়েড করতো, পরে আস্তে আস্তে কাজ একটু একটু কাজ করার জন্য উনি চেষ্টা করতো। তারপর যে যখন স্নিগ্ধাকে আমি গাড়িতে উঠে দিয়ে আসতে আমি যাই, হৃদয় বাসায় ঘুমিয়ে থাকে, ও আর যায় না। আমার আবার সেদিন একটু কাজ ছিল, অফিসের কাজ ছিল, আমি ঠিক আছে ওই মহানগর নাট্যমঞ্চে আমি যাব, তো পাশেই তো বাস কাউন্টার, আমি স্নিগ্ধা উঠে দিব, উঠে দিয়া আমি চলে আসব। তখন আমি স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়া মহানগর নাট্যমঞ্চে চলে আসি। আসার পর ওইখানে তো লাইন দিয়ে ঢুকতে হয়, তো আমি সাইডে দাঁড়িয়ে থেকেই থাকার পর কিছুক্ষণ পর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। শারীরিক দুর্বল ছিল অনেক, তো শরীর দুর্বল থাকা অবস্থায় পড়ে গেলে আমার সাথে আপন জন কেউই ছিল না, আর আমার যারা কলিগ ছিল সবাই ওইখানে আছে কিন্তু সবাই একটু দূরে দূরে, তো আমার দুইটা ফোন ছিল সাথে। থাকার পর যারা ছিল তাদেরকে তো আর আমি চিনি না, আমারও তারা চিনি না। আমার একটা ফোন নিয়ে যে নাম্বারটা পাইছে ওইটা ফোন দিচ্ছে, দেখে যে আমার সিনিয়র, তো উনি আসছে, উনি আসার পর আবার আরেকটা ফোন দিচ্ছে, ওইটা দিয়ে হৃদয়কে ফোন দিচ্ছে, তো হৃদয় আবার আসছে। আইসা আমার সিনিয়র এর আগে আমাকে একটু বাতাসে নিয়ে পানি টানি দিয়া স্বাভাবিক করছে, করার পর হৃদয় আসে, আসার পর আমাকে রিক্সা করে বাসায় নিয়ে যায়, আমাকে সোয়া দেয় হালকা পর থেকে, তারপর আবার বাহিরে চলে যায়। চলে গেলে আসতে আসতে রাত্র প্রায় 9-10 বেজে যায়। আসার পর ওর এক পরিচিত ডাক্তার, যে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, উনাকে ডাকে, উনি কিছু ওষুধ দেয়, বলে যে শারীরিক দুর্বলতা একটু বেশি, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, আর জন্ডিস হয়েছে ওনার, ট্রিটমেন্ট করতে হবে, আর যদি পারেন এই মুহূর্তে একটা স্লাইন দেন। তারপর আরেকজন ডাকলো, বলে ওনাকে এই মুহূর্তে স্লাইন দিলে ভালো হবে না, ওনার শরীর অতিরিক্ত খারাপ হয়ে গেছে, আমার মানে বমি হইতো, খাইতে পারতাম না, মাথা ঘুরাইতো, তা বলতো তোমার বাচ্চা কনসেপ্ট করছে কিনা। তাই বললাম তা হইলে হইতে পারে, কারণ তখন আমার সন্দেহ হয়ে গেছে, পরে টেস্ট করে দিয়ে যে হ্যাঁ
কনসেপ্ট
করছে। করার পর ও আমাকে বলতেছে এটা রাখা যাবে, কেন রাখা যাবে না, বলে যে আমরা তো বিয়ে করি না, এই বাচ্চাটা তো অবৈধ, আর বিয়ে ছাড়া আমি বাচ্চা নেব না। তা বলছে বিয়ে করে নি, বিয়ে করে ফেলি, সমস্যা কোথায়, না তারপর আমি বিয়ে করলাম, এটা এখন রাখবো, আমি বিয়ে করেই বাচ্চা নেব। তারপরে এটা নিয়ে
জানতে চাই, আপনারা দুজনেই তো মোটামুটি ম্যাচিউর ছিলেন, ও তো অনেক ম্যাচিউর ছিল, আপনারা যেহেতু শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছেন, আপনারা কি এমন কোন সতর্ক ছিলেন না যে বাচ্চাটা যাতে না আসে, যেটা হচ্ছে যে মানে আপনারা তো ইচ্ছা করলে ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারেন?
হ্যাঁ, আমি ওকে একাধিকবার বলছি, অ্যাভয়েড করতে বলছি, ও বলছে যে না সমস্যা হবে না, এটা আমার জানা আছে কি করতে হবে। তারপর যাই হোক হয়ে গেছে, তারপর ওর পরিচিত হোমিও ফার্মেসি যেহেতু কথা বলে, কথা বলার পর ওষুধ নিয়ে আসে
হোমিও ফার্মেসি।
হ্যাঁ, ওখান থেকে ওষুধ নিয়ে আসে, আইনা বললো যে তোমার তো জন্ডিস অনেক বেশি হয়ে গেছে, বমি টুমি করো, খাইতে পারো না, তো এটা খাও ঠিক হয়ে যাবে, ওইটার গায়ে ওরকম কিছু লেখা ছিল না। তাই ওষুধটা খাই, খাইলে যখন আমি মুখে নেই গন্ধটা খুব বৃষ্টি, আমার জিবলাটা পুড়ে যেত, তো একটু মুখে দিয়ে ফেলাই দিছি। তাই আমি বলছি হৃদয় আমি ওষুধ খাইতে পারবো না, লাগলে আমি জন্ডিস ঝাড়াবো, তো কষ্ট করেও আমাকে দুই প্যাক খাওয়ায়, তো খাওয়ার পর বাকি ওষুধটা আমি ফেলাই দিয়ে আর খাইতে পারি না। তারপর দিয়া ও ইসে যায়, ওর এক বন্ধুর বিয়েতে যায়, বিয়েতে গেলে আমি বাসায় একাই থাকি।
এখন আপনি কন্টিনিউ হৃদয়ের সাথে থাকা শুরু করেছেন?
কন্টিনিউ আমি হৃদয়ের সাথে,
এবং আপনার মা জানে যে বিয়ে হয়ে গেছে?
বিয়ে হয়ে গেছে।
ওকে,
ও চলে যায়, চলে গেলে সারা রাস্তা আমার খবর রাখে, আমি কি করতেছি না করতেছি, মানে খুব আমাকে প্রচন্ড যত্ন করতো, আমাকে অনেক যত্ন করতো, অনেক খেয়াল করতো, নিজের রান্না বাড়া করে খাওয়াইতো এবং অনেক মজাও করতো। তারপর গেল, যাওয়ার পর বিয়ে বাড়িতে রাত্রে কথা বলছে, বললো যে বাবু তুমি সাবধানে শুয়ে থেকো, ঠান্ডা লাগাইও না, জ্বর আসছে যেহেতু কিছু খাইও, আর যদি ভয় লাগে তাহলে আমাকে ফোন দিও। পরে ও আবার আসে, দুই দিন পরে আসে ঢাকায়। এর ভিতরে এমন কোন দিন নাই, রাত নাই, যে ও আমার হাত দুইটা ধরে, পা দুইটা ধরে কান্না করে না, যে ডালিয়া তুমি আমাকে ছেড়ে যাইও না, তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাবো, আর তখন আমার মরা ছাড়া কোন উপায় নেই।
সবসময়
এই কথাগুলো বলতে খুব কান্না করতো, তুমি নিজেই দেখতেছো এখন আমার পাশে কেউ নেই, আমি একদম একা, একমাত্র তুমি ছাড়া সবাই চলে গেছে, তারপর আয়েশা বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারতেছি না, আমার কাছে টাকা নেই, তুমি কি আমার ছেড়ে চলে যাবা, যদি তোমার কাছে আমার কাছে আর আসবা না, আগে আমার কাছে যাবো কেন, আসছি যখন, চিকিৎসা করতে না পারলে আর কি করার আছে, ভালো হলে এমনি হবো, আর যতটুকু সম্ভব আছে সেটা তুমি করতেছো, আমি আমার আম্মুর কাছে যাবো না। মারে বলে যে ফোন করে বলে দিছি আম্মুকে আসতে, কেন বলছো আমি যাবো না, পরে বলে যে ঠিক আছে আম্মু আসতেছে আর আমি আমি গুলশান যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি বাসার সাথে বাইরে যাবো, ঠিক আছে, তো আমি বসে রয়েছি, ও আসে না ও আসে না, আমার ইচ্ছা যে আমি যাবো না, পরে ও আম্মুকে ফোন করে আম্মু ওকে নিয়ে যান, আমার আসতে অনেক রাত হবে, পরে আম্মুর সাথে গেলাম, যাওয়ার পর ও আর আমাকে সেদিন কোনো ফোন টোন কিচ্ছু না, আমি বাসায় গেলাম কি না ভালো মন্দ কোনো যোগাযোগ নেই, পরের দিন ফোন দিছে কি করতেছি কেমন আছি, তো জিজ্ঞাসা করছে, করার পর বললাম ভালো, এখন আর ও আমার সাথে কথা বলে না, এখন আমার অ্যাবসেন্সে ওর জ্যোতির সাথে কন্টিনিউ কথা বলে, এটা আমাকে শাহিন বলছে, উনি তো জ্যোতি ভাবির সাথে কন্টিনিউ কথা বলতেছে, ওনাকে আনা নিয়ে চিন্তায় আছে, তো তখন আমার খারাপ লাগলো, আমি আবার প্যাগনেটে অবস্থা, আমার তো বলতেও পারতেছি না, যদি বলি আমার মনে কষ্ট পাবে, এখন আমি কি করি, এটা শেয়ারও করতে পারতেছি না কারোর সাথে, সেটাই বলছে যে এটা অবশ করাবে, তো আমি কিছু বলি নাই, তো যেটাই করুক তো আমার সাথে আসবে, একটা কিছু তো করবে, করেও না। আম্মা আমাকে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখে বলো যে অবস্থা অনেক খারাপ, চিকিৎসা ঠিক মতো করেন, করেছে কিন্তু আমি তো জানি যে আমার সমস্যাটা কোথায়, পরে আমার বান্ধবীর কাছে শেয়ার করলাম, তো নূপুর বললো যে এখন কি করা যায়, আর তখন আমার কাছে টাকা নেই, আম্মুর কাছে আমি জন্য টাকাও চাইতে পারতেছি না,
অন্তত অবসরের জন্য টাকা,
টাকাটা চাওয়া সম্ভব না, কারণ আমি আম্মুর কাছে টাকা চাবো কেন, আম্মু তো আমার সব দিতেছে, কোনো কিছু অভাব রাখতেছে না। তারপর হয়েছে গিয়া যে বাড়িতে যাই, আবার মা বলো যে আমার বাতাস লাগছে, কবিরাজি চিকিৎসা,
এবার হাতি খাও, এবার সিরিয়াসলি হাতি লাগবে,
তো আমার কাছে তো কোনো টাকা নাই, নূপুরকে বললাম, নূপুরের কাছে থাকলে নূপুর আমাকে দিয়ে দেয় সমস্ত পরিমাণে যা লাগে, আর যে টাকাটা ছিল আমার কাছে সেই টাকাটা আমি হৃদয়কে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে হৃদয়ের অবস্থা খারাপ, ওর হাতে টাকা নাই, আমার সেই শরীর অসুস্থতা নিয়ে আমি দাঁড়াইতে পারতেছিলাম না, আমি আমার মোবাইল ফোন থেকে চেক করে দেখি যে আমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছে এবং আমার একটা লেভেল হয়েছে, তো সেখানে 6,000 টাকা জমা হয়েছে, তো হৃদয় ওটা দেখছে, দেখার পর বললাম এত কষ্ট করার দরকার কি, টাকাটা নিয়ে আসি, অনেক কষ্ট করে পরে ওইখানে যে আমি টাকাটা আনছি, মানে ঘুরে পড়ে যেতেছি এই অবস্থা, টাকা আইনা হৃদয়কে দিছি, ওইখান থেকে আমাকে 1,000 টাকা বা 500 টাকা মতো খরচ করছে, তো এর বেশি করে নাই, বাকি টাকাটা ও নিজের জন্য খরচ করছে এবং আমার অজান্তে জ্যোতিকে কিছু টাকা পাঠাইছে ওইখান থেকে,
জ্যোতিকে ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে,
হ্যাঁ, তো আমি জানতাম না যে জ্যোতিকে টাকা দিচ্ছে, তো একটু সুস্থ হওয়ার পর ঘরটা ঝাড়া পোছা করতেছি, ডোয়ারটার খুলছি, ও যখন যেখানে যা করে সব স্লিপ গুলা থাকে, দেখি যে জ্যোতিকে টাকা পাঠাইছে, আর একই ডেট যে ডেটে ওকে আমি টাকা দিচ্ছি, এর আগ পর্যন্ত ওর কাছে কোনো টাকা ছিল না, আমি কিছু বলি নেই, চুপ করে রয়েছি, একা একা কান্না করছি, তারপর সেদিন মন খারাপ ছিল, পরে আমাকে বলছি কি হয়েছে, আমি আর ওকে কিচ্ছু বলি না, চুপচাপ রয়েছি, তারপরে বাসায় তো চলে আসলাম, নূপুরের সাথে কথা বলছি, নূপুর টাকা ম্যানেজ করতে পারেনি, এদিকে বাড়ি যেতে হবে, আর ডাক্তারের টেস্ট দিয়েছি, আমি ভয় পেতেছি যদি ধরা খেয়া যায় মা তো অনেক কষ্ট পাবে, তো আমার নানি পরে আমাকে টাকা দিচ্ছে, আমি আর দেরি করি নাই, আর আমার জানা আছে যে আমি ডাক্তার দেখাবো শনিবার পিজি হাসপাতালে, তো শনিবারই আমাকে আসতে হবে, আমাকে সবাই বলছে যে তুমি অসুস্থ তুমি বাড়ি থাকো, আর আমার ভিতরে ভয় কাজছে আমি যদি থাকি আমার তো বিপদ আরো বাড়বে, তো আমি অনেক ই করে বাড়ি থেকে চলে আসি, আসার পর পরের দিন আমি নূপুরকে নিয়ে ওইটা শেষ করি, আর এর আগে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়, তুমি জ্যোতির সাথে কন্টিনিউ করতেছো, আমাকে এখানে ফালায় রেখে গেছো, আমার এই সমস্যাগুলো হইতেছে, মানুষের কথা আমার শুনতে হইতেছে, তো তুমি এতদিন আমাকে কি হিসাবে ব্যবহার করলা, আর কোন সব ছিল তুমি শপথও খাইছো, তো আমি কি তোমার রক্ষিতা, এই কথাটা আমি বলে ফেলছি, তো বলতো যে হ্যাঁ তুমি আমার এটা ওকে আমি আনবো আমি এটা করবো, সবসময় রাগ রাগ হয়ে কথা বলতো, আমাকে অ্যাভয়েড করতো, এরকম করতো, আবার ওর জ্বর আসছে এর ভিতরেই, তো আমি বললাম বাসায় গিয়েও না ওকে কে দেখবে, আমি আমাকে বলছি মা চলো আমি বাসায় চলে যাবো এখানে থাকবো না, সে হৃদয়কে ফোন দিয়ে হৃদয় আমি কিন্তু আসতেছি রাস্তায়, বলছে না আইসো না তোমার জ্বর একা একা কি করবা, পরে বাসায় গেছি, আসার পর ও বলতেছে আমি বাসায় নেই আমি বড় ভাইয়ের সাথে ডাক্তারের কাছে আসছি, তো সে তখন রাত বাজে 11টা রামপুরা থেকে কোনো গাড়ি সিএনজি কিছুই পেতেছি না, আমার মা আবার আমাকে কুলো কুলো বাসায় নিয়ে আসছে, আনার পর হৃদয় এরকম রাব বিহেভ করে, তারপর ওটা তো অবসন করলাম বান্ধবী নিয়ে,
অবসন করে ফেলছি,
হ্যাঁ অবসন করে ফেলছি,
কিভাবে করলে,
এটা হাসপাতালে যে আমার বান্ধবী অবসন করাই নিয়ে আসছে,
মানে আপনারা যে হাসপাতালে গেলেন সেখানে আপনার কোন পরিচয় চাইলো না, আপনার কি
পরিচয় চাইছে, আমি পরিচয় দিছি,
আপনার হাজবেন্ড কথা জিজ্ঞেস করেন,
হ্যাঁ হৃদয়ের কথা বলছি, কিন্তু আমার বান্ধবী বলছে যে তুমি বলবা গার্মেন্টসে চাকরি করো,
গার্মেন্টসে চাকরি করো, এটা বললেই হয়ে যাবে,
না এটা বললো আর তোমার হাজবেন্ড যা তাই বললো, এই বলছে যে যদি ই বলো তাহলে টাকা পয়সা বেশি চাবে, আর তুমি বলো যে গার্মেন্টসে চাকরি করো বাচ্চা নেওয়া সম্ভব না, তাই আমি ওটাই বলছি।
This track was downloaded from fusionbd.com.
এই ধরনের কাজ করতে গেলে সাধারণত অভিভাবককে চাই ডাক্তাররা, কারণ যে কোন ধরনের বড় ধরনের বিপদ হতে পারে।
অভিভাবক আমার বান্ধবী গেছে।
আর এটা এটা করার পরে আপনার শারীরিক কোন সমস্যা হয়নি? মানে কতক্ষণের মধ্যে আপনি এটা করতে পেরেছেন?
এটা দেড় ঘন্টা এক ঘন্টা লাগছে।
কি করেছিল ডাক্তাররা?
এটা এমআর করে ফেলে দিচ্ছে।
এমআর কি মানে জাস্ট কোন ইনজেকশন দিয়ে দেওয়া বা কোনো কিছু?
ইনজেকশন না, আমার ওই যেটা বাচ্চারই ওইটা কেটে ফেলে দিচ্ছে। তো এটা আমার সমস্যা কষ্ট হয়েছে আমার।
ইট ওয়াজ ইউর ফার্স্ট টাইম রাইট? আপনার
আমার প্রথম, আমার অনেক কষ্ট হয়েছে। তো কান্না করতেছিলাম নুপুরের দ্বারে, কান্না করতেছিলাম যে নুপুর দেখ আমার লাইফে এরকম একটা সমস্যা হয়ে গেল, ও এরকম করলো, আমার মা তো অনেক কষ্ট পাবো। যদি মা কষ্ট না পেতে আমি কখনো এটা আমি করতাম না, কারণ আমার কখনো ইচ্ছে ছিল না যে আমি আমার প্রথম সন্তান ফেলাইয়া দিব। অনেক কাঁদছি। তো সেদিন আর আমি বাসায় যাই নাই, নুপুরকে নিয়ে ঘন্টা খানিক পর আস্তে আস্তে করে বাসে আসি।
এই কাজটা করার সময় তো হৃদয় আপনার পাশে থাকতে পারতো, থাকেনি না?
ও তখনও থাকে না, ও আমার মানে কোনো কিছু কেয়ার করবে না, বলে দিচ্ছে আমার কাছে টাকা নেই, তোমার যা মন চাই করো, আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমার ওষুধ কিনতে হবে, যে ওষুধ দিচ্ছে না তো ঘাসু হবে না। তারপর কি করবো, আমার যে পিজি হাসপাতালে দেখাইছে, আর তারপরের দিন আবার পিজি হাসপাতালে আমার কিছু চেক আপ ছিল,
চেক আপ গুলো করেন?
চেক আপ গুলো করছি।
চেক আপ গুলো তো আপনার বোঝার কথা যে আপনি একটু আগে অ্যাবর্ট করেছেন,
কিন্তু পরে বুঝতে পারছি যে ডাক্তার যে ট্রিটমেন্ট দিচ্ছে এটার সাথে এটা ইনা, অন্য কিছু ইনফেকশন ধরা পড়ছে। পরে মা ডাক্তার দেখায় নিয়ে আসছে, পরে হৃদয়ের ফোন দিচ্ছে যে হৃদয় তুমি কোথায়, ডালিয়ার অবস্থা অনেক খারাপ, মনে হয় দমটা বাইরে হয়ে যাবো, তুমি একটু বাবা আসো, ওরে দেখে যাও, আমি একা একা ওরে নিয়ে পারতেছি না, তুমি একটু আসো। আমার মানে ডাইরেক্ট বলছে যে আমার কাছে টাকা নেই, আমি আসতে পারবো না, তোমার টাকা লাগবে না, তোমার কাছে টাকা চাই নেই, তুমি আসো। ও আসেনি, বাসা বসে ঘুমাইছে।
এই যে আচরণগত যে পরিবর্তন হৃদয়ের মধ্যে, সেটা কয় মাস পরে আপনি দেখতে পেলেন?
এটা ডিসেম্বরের এই যে 18 তারিখের দিক দিয়ে,
মানে কয় মাস, আনুমানিক কয় মাস আপনি ওর পাশে থাকা শুরু করছেন? কয় কি মাস থেকে?
নভেম্বর মাসের 10 তারিখ থেকে।
এক মাসের মধ্যে এই পরিবর্তন?
সেদিন মা ওষুধ টষুধ কিনে নিয়ে যায়।
ওর বাসা ভাড়াও দিত কিভাবে?
বাসা ভাড়া ওই 9-6 করে যেভাবে জোগাড় করে
দিত,
বাসা ভাড়াটা বেশি ছিল না, অল্প। পরের দিন পিজি হাসপাতালে আমার রিপোর্ট নিতে আসতে হবে, তাই মায়ের বললাম মা তোমার একটু যেতে হবে না, আমি আর পারবি না একা একা যেতে পারবো না, পারবি না না মা আমি পারবো, তুমি থাকো দেখো আমি সুস্থ হয়ে গেছি না, কারণ ওটা করার পর আমার নিজেকে একটু হালকা মনে হইতেছে। তারপর পারবি না, আমার খালাতো বোন ওকে নিয়ে আসছি, আসার পর পারবিন বললাম পারবিন তুই রিপোর্ট গুলো নিয়ে বস, আমি আসতেছি। ওরে বসে আমি যে ফার্মেসি থেকে ওষুধ গুলো কিনছে মা, ওই ওষুধ গুলো ব্যাক করে দিই, যে আমার ওষুধ গুলো লাগবে না রেখে দেন। তো আমার ওই ওষুধ গুলো রেখে দিলে পরে আমাকে ডাক্তার যে অবসরের জন্য যে ওষুধ দিচ্ছে আমি ওই ওষুধ গুলো কিনি, ওই ওষুধ গুলো কিনে আমি খাই। তো ডাক্তারের ওষুধ গুলো আমার আর খাওয়া হয় না, অসমাপ্ত রয়ে যায়। যখন আমি একটু সুস্থ হই, আমার মা আমার মামা আমার প্রতি অনেক রাগ ব্যাপ শুরু করছে, মামা মার প্রতি খারাপ ব্যবহার শুরু করছে, যে ও এখানে এসে থাকবে কেন, ওরে আমরা দেখবো কেন, ভাত খাইতে বসলো মামা এসব কথা বলতো, আমার কান্না চলে আসতো, আমি সহ্য করতে পারতাম না। এরকম করে দেখে সহ্য করতে না পড়া আমার অফিস থেকে একটা অনুষ্ঠান আছে, আবার আমাকে ডাকে। ওই অবসর করা অবস্থায় তার পরের দিনে আবার চাকরির জন্য গেছি গার্মেন্টসে। তারপরে বলছে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে আসো, কালকে থেকে আসবো, আমার তো শরীরে জ্বর, আমি কিভাবে আসবো? যখন দেখি ওদের ব্যবহার খারাপ হয়ে যেতেছে আমার ফ্যামিলি থেকে, লাস্টে আমার কাছে টাকাও নেই যে আমি রামপুরা গাড়ি দিয়ে আসবো, 20 টাকা হলেই হয়। তারপরে আমার কাছে মা আমাকে টাকা দিচ্ছে যে অনুষ্ঠান আছে ওইখানে যাওয়ার জন্য, অনুষ্ঠানের এই টিকিট মূল্যটা হচ্ছে 100 টাকা, যে টিকিটটা এখানে আছে। আর তো আমি ভাবতেছি যে আমার সাথে এরকম কেন করতেছে, আমি শিওর আমার সাথে মিথ্যা কথা বলতেছে, আর যদি আমার সাথে এরকম করে একটা সুন্দর ভাবে করুক। ফেব্রুয়ারির 8 তারিখ অনুষ্ঠানের কথা বলে আমার অফিসের সবার সাথে আমি আসি, কিন্তু একটু আটপিস করে আসি যে আমি সকালে যেয়ে হৃদয়কে পাবো, বিকালে গেলে আমি হৃদয়কে পাবো না। পরে সকালে বাসে যে যা দেখি হৃদয় বাসে ঘুমাইতেছে, ও লাভদইটা বাবু বললে আমার জড়া দিয়ে কান্না করে দিচ্ছে যে বাবু তুমি আসতো কিভাবে আসলা, তুমি কেন আসতো, তোমার তো শারীরিক অবস্থা ভালো না। আমি বললাম আমি আসবো না তো কি করবো, আমার যে সমস্যাগুলো হইতেছে এগুলো আপনি জানেন, তো আপনি কেন এরকম করলেন? পরে অনেক কান্নাকাটি করছে, মাপ টাপ চাইলো। তো আমি একেবারেই চলে গেছি এরকম প্রস্তুতি নিয়ে, বাসা থেকে দুইটা ড্রেস নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছি 8ই ফেব্রুয়ারি। তারপরে ও আবার আমার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করছে, স্বাভাবিক মতোই রয়েছে। তখন জ্যোতির সাথে যোগাযোগ নাই তেমন একটা, মাঝখানে হয়েছিল এর ভিতরে জ্যোতিকে আনতেও গেছিল, জ্যোতি ওকে লোকজন দেয়া মারারও চেষ্টা করছে, সেখান থেকে গড়বড় ভাইকে সেভ করে নিয়ে আসছে। এটা রংপুরের ঘটনা, আমাকে সব বলতো যখন যা হয়, জ্যোতির কথাগুলো আমাকে সব বলতো, কোনো কিছুই আমাকে লুকাইতো না। আর এই জন্য আমার ওর সাথে ভালো লাগতো। জুন জুলাই মাসের দিক দিয়ে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে, একটা মাল্টিপারপাস করার জন্য প্রস্তুতি নেয়, সেখানে ওর মামা আসে। তোর মামা দেখে যে আসলে হৃদয় আমার সাথে ভালো আছে, সুখে আছে এবং ও স্বাভাবিক অবস্থায় আছে। তো ওর মামা একদিন আমাকে বলতেছে ডালে তুমি বাইরে যাবা, সেদিন বারবার শুধু জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ মামা বাইরে যাবো, বাইরে যাবো আসবো কখন, আমি কাশি চলে আসবো, হৃদয় সামনে জিজ্ঞাসা করতাম, কেন মামা কো না তুমি বাইরে গেলে আমি তোমুক টাইমে বাসায় আসবো, সমস্যা নেই চাবিটা আমি ওই জায়গায় রেখে দেবো, আপনি নিয়ে নিন, হৃদয় তো বাসায় আসছি, কারণ ও তো চলে যাবে। আসলে সেদিন মামার একটা কুমন্তব্য ছিল,
আপনার সাথে একটা শারীরিক সম্পর্ক,
তো আমার মনের ভিতরে সন্দেহ যাচ্ছে মামা বারবার আসে কেন ওকে জিজ্ঞাসা করতেছে। তোর মামা যখন আসছে তখন দিদা আমার সাথে থাকতো না, ওরা মামার সাথে থাকতো, আমাকে আমি আলাদা রুমে থাকতাম। পরে দিয়া মামা আমি সন্ধ্যার সময় বাসায় চলে আসি, আসলে সেদিন ওর মামাও চলে আসে, মামার গায়ে অনেক জ্বর, ওর মামা আপনাদের জ্বর চলে আসছে, বলো যে হওয়ার শরীরটা খারাপ লাগতেছে, তো ওনাকে আমি হালকা খাবার দিলাম, একটা স্লাইন দিলাম, স্লাইনটা খেয়ে শুইলো, বলে যে আমার মাথায় একটু নিক্স দিয়ে দেয়। তা আমি নির্দ্বিধায় মামা মামাকে একটু নিক্স দিয়ে দিচ্ছি মাথায়, উনি আমার হাতটা ধুলো, তো দেখলাম ওনার একটা চুটটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি ভয়ে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেছি,
রান্নাঘর ছিল না, হৃদয় ছিল না, সেটা
হৃদয়ের সাথে ছিল না,
হৃদয় এতটা বিশ্বাস করে আপনাকে রেখে গেল ওখানে।
হ্যাঁ, পরে আমি বললাম মামা আপনি এরকম করতেছেন কেন, আপনার সমস্যাটা কি, বললাম আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে আসছি, তরকারি কাটতে বসছি, তারপর আমার ভয় লাগতেছিল, পরে আমি দরজাটা খুললাম, তিনতলা বাড়িওয়ালার রুমে যেয়ে কাজের মেয়ের সাথে কথা বলতেছি আর বারিন্দায় পাইচারি করতেছি, আর আমার ফোনটা ছিল তখন নষ্ট, মানে হ্যাং হয়ে যেত, কথা বলতে পারতাম না, তো অনেক কষ্ট করে ফোনটা অন করে হৃদয়কে বলছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমার ভালো লাগতেছে না। পরে হৃদয় বাসায় আসছে, আর সব সময় কেচি গেটটা খোলার আগে বাবু বললো আমাকে জড়াই ধরতে সব সময়। তো আসতে আসার পর কি হয়েছে, হওয়ার পর ওর মামা বাড়ির আগে আমাকে সরি বলছে, বলার পর আমি হৃদয়ের সাথে কথাটা রাতে বলে দিছি, পরে বললো এরকম করছে, বলছে হ্যাঁ করছে, কয় ওরা এখনই ঘর থেকে বের করে দিবো, আমি বের করে দিবো এটা আপনাদের সাজানো পরিকল্পনা, সেটা আমি কিভাবে বিশ্বাস করবো, পরে দেখো আচ্ছা ঠিক আছে তো কালকেই চলে যাব। তার দুদিন পর ওর মামা চলে যায়, তারপর আস্তে আস্তে জুচির দিকে বেশি উইক হয়ে পড়ে আর আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে, তুমি চলে যাও আমার ভালো লাগে না, তুমি থাকতো আমার এই সমস্যা হইতেছে, আমার একা থাকতে ইচ্ছা করে, বাবার সাথে এরকমই শুরু করছে,
গায়ে হাত তুলতো
না, মুখে খারাপ ব্যবহার করতো,
গালি দিত,
ঝাড়াঝাড়ি করতো, গালাগালি দিত। পরে আমি গেলে তুমি খুশি হবা, কয় হ্যাঁ খুশি হবো। তারপর আমি ব্যাগে দুইটা ড্রেস দিয়া বিকালে দুজন একসাথে বেরোছি, কয় মিরপুরে যাইতেছো তাড়াতাড়ি বাসায় চলে এসো, কিন্তু আজকে তো আমি আসবো না হৃদয়, কয় দুষ্টামি করো না তাড়াতাড়ি বাসায় চলে এসো, তুমি না বলছো যে আমি না থাকলে তোমার ভালো লাগবে, কয় সেটা তো বলছিলাম ভালোই হইত তুমি গেলে, আমি তাই চলে যেতেছি, আজকে যাতেছি আমি আর আসবো না, এ কথা বলে আমি সেদিন সত্যি সত্যি করে চাবিটাও আর নেই, চাবিটা ওর কাছে দিয়ে আমি চলে গেছি। তারপর হৃদয় আম্মুকে কান্নাকাটি করে বলছে, তা আম্মু আমাকে সেদিন বাড়ি থেকে খুঁজে বাই করছে, কেউ দেখে নাই নানা নানি ছাড়া। পরে পরের দিন ভোরে চলে আসছি, আসার পর ও পল্টনে এসে ফোন দিছি, দেওয়ার পর বললাম আমি পল্টন আছি চাবি নিয়ে যাবো, বাসায় গেছি, বাসায় যাওয়ার পর ও আবার ঘন্টাখানি করে বাসায় চলে আসছে, অনেক কান্নাকাটি করছে সেদিন, কান্নাকাটি করে খাওয়া দাওয়া করে যখন আমি শুয়ে পড়ছি তখন আবার সে জ্যোতির সাথে কথা বলবে
রাতের বেলা আপনার পাশাপাশি শুয়ে,
হ্যাঁ যে সে জ্যোতিকে আনবে
এই বাসায়,
হ্যাঁ আনবে, এবং সেটা আমাকে যাই আইনা দিতে হবে, এটা বলছে আমি না করছি, তুমি আমার ওর আইনা দাও, আমি ওকে তো নিয়ে ঘর করবো না, জাস্ট প্রতিশোধ নিবো ওকে নিয়ে, ওরে প্রতিশোধ নিয়ে আমি ওকে ছাইড়ে দেবো, আমি ওর সাথে কখনোই ঘর করবো না, অনেক রিকোয়েস্ট করছে, করার পর পরে বাধ্য হইয়া আমি বললাম ঠিক আছে দিতেছি। সেই রাত্রে ও আবার রংপুরের টিকিট কাটে, পরের দিন সকাল 9টার গাড়ি, আমি 9টার রাতে রংপুরে যাই জুচির সাথে কথা বলি, কিন্তু এর ফাঁকে বাবা জুথিকে বলে দিচ্ছে আমি হৃদয়ের খালা, এ কথাটা জুথিকে হৃদয় বলছে, তো জুথি আমার জন্য বাস টার্মিনাল ওয়েট করছে, আমাকে নিয়ে গেছে, জুথির সাথে আমি স্বাভাবিকভাবে কথা বলছি, অনেক ফ্রেন্ডলি হয়ে গেছি, দুজন একসাথে ছিলাম।
ও দেখতে কেমন ছিল, আপনার চেয়ে সুন্দর?
একই রকম, একটু শর্ট।
ওকে, দেন
অনেক হাসি খুশি জুথিকে আকার ইঙ্গিত বুঝে পরের দিন ঢাকায় আসবো রাজি করছি জুথিকে, যে তুমি ঢাকায় যাও, ওকে ডিভোর্স দিয়ে চলে আসছো, ও বলছে আমি শুধু আপনার কথায় যাইতেছি, ওকে ডিভোর্সটা দিয়ে আমি চলে আসবো, আমি তোকে ডিভোর্স দিয়েই দিছি, তারপরে যখন আপনারা বলেন এটা বাকি আছে আমি এটা করে দিয়ে স্টান থেকে চলে আসবো।
কি করতে পারে ডিভোর্স দিয়ে, তারপরে কি করার বাকি ছিল?
জুথি যে ডিভোর্সটা সাইন করছে এটা দুই হৃদয় মানতেছে না, হৃদয় বলতেছে যে
তুমি এসো, তারপরে
তুমি এসো, আমি তোমার সামনে বসে ঠান্ডা মাথায় ডিভোর্স দেবো, তোমাকে আমার বাসায় আসতে হবে না।
ওকে,
জুথি রাজি হয়েছে যে আপনার কথায় আমি যাবো, কিন্তু আপনি আমাকে আবার গাড়িতে তুলে দিবেন, ঠিক আছে চলো। পরের দিন হৃদয় আসে আমাদেরকে নিয়ে যায়, যে ইসে যাবে ভিন্ন জগৎ ঘুরতে যাবে, গাড়িতে উঠছে, উঠানোর পর কি যেন একটা পানি জুথির গায়ে ছিটিয়ে দিল, এর ভিতরে আবার একটা কবিরাজ ধরছে জুথিকে আনার জন্য
এই হৃদয়।
হ্যাঁ, তখন আমি
এই ঘটনার মধ্যে আমার তো হিরো মনে হচ্ছে কবিরাজই না, আপনারা সবাই অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস, বাট দ্য হিরো ইজ কবিরাজ।
হ্যাঁ, ও কবিরাজে বিশ্বাসী হয়ে গেছে। তারপর জুথিকে নিয়ে আসি, ওই সারা রাস্তা আমার সাথে অনেক টুকটু খারাপ ব্যবহার করছে, আমার অনেক খারাপ লাগছে, এদিকে জুথি অনেক কান্নাকাটি করতেছে, তিনজনই কান্নাকাটি করতেছি, কেন কান্নাকাটি করতেছি, তিনজন তিনজনের জন্য কান্নাকাটি করতেছি, অনেক খারাপ লাগছে। আসার পর যে এই পরিস্থিতিগুলো ওগুলো আমার আরো বেশি কষ্ট লাগছে।
কি ছিল?
ও জ্যোতির সাথে চর্চারিং করতো, আমার সাথে চর্চারিং করতো, নিজের সাথে একই বাসায়, জ্যোতির সাথে কথা কাটাকাটি হলে ঘরের ভিতর ভাঙচুর, শরীরের ভিতর সিগারেট দিয়ে পোড়া, ওর শরীর অসংখ্য সিগারেট দিয়ে পোড়া আছে, জ্যোতির জন্য কাটা দিয়ে আছে, তো ওরা একই রুমে থাকতো, আবার আমাকে আলাদা করে দিত, আলাদা থাকতে হইতো, আর আলাদা থাকলেও সমস্যা, ওদের সাথে থাকলেও সমস্যা, যদি আমার সাথে কথা বললেও সমস্যা, আমরা কথা না বললেও সমস্যা, ওর কাছে সবই সমস্যা, ও এরকম করতো।
এবং ও কিছু থেকে বলে দিয়েছিল যে আপনি কি এখন পরবর্তীতে আসল সম্পর্কটা?
ও শুধু এটুকু বলছো আমার খালা,
আর এছাড়া কিছু এটাই বিশ্বাস করেছে,
যদিও এটাই বিশ্বাস করছে, আমাদের দুজনকে একটু কথা বলার সুযোগও দিত না, কখনোই বাসা থেকে বের হইতো না, সবসময় বাসায় থাকতো।
এবং যুথি যদি কদিন ছিল আপনার ওখানে?
তখন 7 দিন ছিল।
এই 7 দিন আপনিও ছিলেন ওর বাসাতে?
হ্যাঁ, আমি এর ভিতরে।
ও যুদিকে নিয়ে থাকতো, আপনি পাশের রুমে থাকতেন?
হ্যাঁ, আমার একসাথেও ছিলাম 7 দিনের তো 3 দিন একসাথেও ছিলাম তিনজন।
এই সময়টাতে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে যুদির সাথে?
হ্যাঁ, সেটা হয়েছে।
আপনি মানতে পারতেন?
আমাকে মানতে বাধ্য করা হইতো, কিছু করার নাই, ও তো আমাকে মারধর করতো, তখন অসম্ভব মারধর করতো, মারধর করতো, ছোট ভাইটাকে নিয়ে ভয় দেখাইতো, তোর ছোট ভাইয়ের ক্ষতি হবে, তোর ফ্যামিলির ক্ষতি হবে, তা আমি ভয় পেতাম। যদি আমার আম্মার হার্টের প্রবলেম একটা সমস্যা হয়ে যায়, আমার একটা ভাই এটা যদি সমস্যা হয়ে যায় আমার জন্য, আমার ক্ষতি হলে তো সমস্যা নাই।
ওকে, তারপর?
তারপর যদিও একাধিকবার চলে যেতে চাইছে, আমি ওকে ধরে রাখছি, আবার আমি একাধিকবার ওদের যে কাহিনী এগুলো সহ্য করতে না পারে চলে যেতে চাইছি, যুতি আমাকে যাইতে দেয় নাই, হৃদয় আমাকে যাইতে দেয় নাই। রাতের মধ্যে অনেকবার যে আমার যুতির সাথে ঝগড়া করবো, আমার সাথে যা ঝগড়া করতো, হয়তো ঘুমাই রয়েছে যে আমাকে একটা লাথি দিচ্ছে, হয়তো ঘুমাই রয়েছে ও আমাকে টাইনা ধুইরা উঠাইয়া গালাগালি করতেছে, আবার ওদিকে যা যুথির কাছে পাঠাই দিচ্ছে, গেছি আবার এরকম ফুটবলের মতো আমার মতো করতো। সেদিন যুথির জন্য আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে মারধর করে। এক পর্যায়ে আমি বলছি, তুমি যদি আমাকে আরেকটা টাচ করো, আমি এই যে বটিটা দেখছো না, এটা দিয়ে আমার শরীর এখন আমি কুবাবো, একথা বলছি। পরে ও আস্তে করে বুদ্ধি ঘাটে আমার হাত থেকে বটিটা নিয়ে আমার হাত আর পাও বাইদা ফেলছে, পাওটা বাইদা হাতটা বাইদা পিছন দিয়া এক করে খাটের উপর শুয়ে আমাকে অনেক মারছে। তোরে তো আমি বিয়ে করি নাই, তুই তো আমার বউ না, তুই আমার কে, তোরে এত কথা বলিস কেন, যুথি আমার বউ, যুথি আমার সবকিছু। তাই বলতেছে, যদি তোমার সবকিছু, যুথি তোমার থাকো, তো তুমি আমার সাথে কেন এরকম অত্যাচার করতেছ, আমার তো জীবন নষ্ট করছো, করছোই। অনেকক্ষণ পর হাত পা ছাড়ছে, এই কথাগুলো বাড়িওয়ালা শুনছে, শোনার পর ওকে বলছে।
ওকে, তারপর?
ওর বন্ধুর বউ আসছে, এই আসছে, হ্যাপি, জাকির, ওরা আসছে, আমাদের বাসায় রয়েছে, ওদের কাছে বলছে যে আমার খালাতো বোন, কিন্তু এক পর্যায়ে জানতে পারছে। তারপর মনে করেন যে একদিন আমি পেট ব্যথায় কান্না করতেছি, ও আমাকে যে দুইটা লাথি মারছে, যে ঢং করিস, একটা খারাপ কথা বলে ঢং করিস, এরকম ঢং করিস না, বাইরে যা আমার বাসা থেকে যা। একই কথা পরের দিন বিকেল আবার বলছে। তখন আমি ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার মাকে বলে দাও তোমাকে ডিফোর্স দিয়ে দিছো, আমার সাথে তুমি থাকবো না, তাহলে আমার বাসায় উঠতে পারবো, তাহলে আমি যাবো কোথায়, তোর যদি মনে হয় তুই যা বল, আমি বলতে পারবো না, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। তাহলে চুলায় ভাত দিয়ে পাশের ফ্যাক্সের দোকান থেকে যে আমার কান্দতেছে, বলে মা আমাদের ডিফোর্স দিয়ে দিতেছে, আমি হৃদয়ের সাথে থাকবো না, আমি বাসায় চলে আসতেছি, তুমি আর হৃদয়কে কিছু বলো না। পরে লাস্ট পর্যায়ে জাকির হ্যাপি দেখলো এগুলা, যুথি ওরা এরকম করে, একদিন আমি সহ্য করতে না পাইরা নিজের শরীর নিজের চাইছিলাম যে পোড়াবো, কিছুক্ষণ কেচ্ছি, একটা ব্লেড দিয়ে কেচ্ছি। পরে ওরা যুথিরা দেখলো যে অস্বাভাবিক অবস্থা, আমি পরে তোমার কি সমস্যা, তুমি এরকম কেন করো, আমি কি সমস্যা তুমি জানো না, তুমি আমার হাজবেন্ডের সাথে এরকম করতেছো, তুমি ওর কাছে আসবা না, আবার ওর সাথে তুমি এরকম করতেছো কেন, এগুলো বলে আমি চলে গেছি। তখন হা করে তাকিয়ে রয়েছে যুথি আমার দিকে। তারপর যুথি চলে যা বলছে, ডালিয়া তোমার বাসায় থাকতে পারবে না, ওকে তোমার বাসা থেকে বের করে দিলে আমি তোমার লাইফ ফিরে আসবো। ঠিক আমাকে তাই করছে, বাসা থেকে চলে আসো। ওর এবাদুর মামা ওরা মিল্লা বুঝাই আমাকে বাসায় রেখে আসছে যে 2 মাস পরে আমি তোমাকে নিতে আসবো। 1 মাস পর সবাই ওরা, তখন থেকে ও আমার সাথে একেবারে অ্যাভয়েড করতেছে, তখন আমি আমাদের বাসায় চলে আসছি। রোকন, তারপর এবাদুল মামা, সোহেল ভাই, হৃদয়, ওরা কোরআন শিফ নিয়ে শপথ কাইটা বলে যে আমাদের 4টা মানুষের জীবন বোন তোমার হাতে, তোমরা যাও, আমরাই তোমাকে 2 মাস পরে নিয়ে আসবো। তারপর আমি মাইনা বাসায় গেলাম, যাওয়ার পর এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নেই। পরে আবার বলে যে তুমি চাকরি করো, আবার চাকরি নিলাম, এখন আমার পরীক্ষাও চলে আসছে, পরীক্ষা দেবো, আমি প্রস্তুত, তাহলে আমি ফাঁকে পরীক্ষাটা দিয়ে ফেলাই। পরে ও আমাকে পরীক্ষা দিতে দিল না, কিছু টাকাও দরকার ছিল, তো আমি কি করবো। পরে আমার একটা কানের দুল ছিল, ওইটাই করলাম কি, ঘরে থেকে চুরি করে নিয়ে বিক্রি করে দিচ্ছি, ওই টাকাটা আমি আবার হৃদয়কে দিয়ে দিচ্ছি। পরে জানতে পারলাম যে এই টাকাটা দিয়ে ও নিজের খরচের জন্য না, ও যুথিকে আনতে গেছে।
আমার এই হাসিটা না, মানে হাসি না আসলে, আমি বুঝতে পারছি না যে মানুষ কত লেভেল পর্যন্ত বোকামি করতে পারে। ওকে, হোয়াটএভার ইট ইজ,
তার ভিতর আবার আমার ছোট বোনটাও আমার সাথে খারাপ ব্যবহার করে, সুক্রত মাও খারাপ ব্যবহার করে। পরে থাকি বোনের ব্যবহারে আবার আমি হৃদয়ের বাসে আবার কাচ্ছিল, মাল্টিপারপাসের আসি। আসার পর সেদিন অনেক কথা বললো মামা ও আমি, তো বিকেলে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছি। তখন মামাকে বলতেছিল যে মামা দেখেন আমার বাবুটা কত সুন্দর করে শুয়ে রয়েছে, আমার বাবুটাকে আমি কষ্ট দিব না, আর বাবুটাকে আমি নিয়ে আসবো, মামা দুর্দিন চলে গেলে দেখেন মামা বাবুটা কিভাবে শুয়ে রয়েছে। পর মামা চলে গেলাম, পর ও আমার পাশে এসে আমাকে ডাকতেছে, বউ, ও বউ তুমি কি ঘুমাইছো? পর কোলে মাথা রেখা দেখো যে আমি ঘামাইয়া গেছি, আমার ঘামটা মুছে দিল। তারপর আবার ডাক দিছে যে উঠো বাসায় যাবো না। পরে দেখেছে রাস্তার অবস্থা ভালো না, বাসায় আসতে পারবো না। তারপরে দিনে বাসায় চলে আসি। পরে দুই মাস তো চলে গেছে, দুই মাস পরে আরো আমার সাথে যোগাযোগ করে নাই, কারণ তখন যুদ্ধে ওর জীবনে ফিরে আসতেছে এবং ওর একটু অবস্থাও ভালো হইতেছে। এর ভিতরে আসছি, আসার পর আমাদের বাসায় যাবে আমার ফোন অফ ছিল, পরে বাসায় আসে ওর সাথে আবার সেদিন বাসায় আসি, সেদিন ছিলাম, তারপরের দিন আবার সন্ধ্যায় বাসায় যাই, আমাকে রেখে আসতে যায়। তখন অনেক খারাপ লাগতেছিল যে চলে যেতেছে, আমি অনেক কান্না করতেছি যে দিদা তুমি আজকে যাও না, আমার জন্য কেন ভয় করতেছে কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, অনেক কান্না করতেছি, ও আমার কথা শুনেই না। পরে বললো যে বাবু তুমি কান্না করো না, বাবু না ভালো, তুমি থাকো, আমি কালকে সকালে তোমার জন্য দেখবা চকলেট আর একটা বড় বাবু নিয়ে আসতেছি, যাও। আমি আরো কান্না করতেছি, তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না রে, আমাকে নিয়ে যাও, বাবু না লক্ষ্মী যাও, তোমার বাসায় যে বাবুটা আছে ওরকম একটা বাবু আর চকলেট এনে দেবো, কালকে সকালে এসে তোমাকে নিয়ে যাবো। পরেও চলে গেছে, তারপর থেকে সে যে গেছে, তারপর থেকে ওর সাথে আমার ব্রেকআপ, যে বাবু নিয়ে আসবে আর একটা চকলেট নিয়ে আসবে, তারপর থেকে আমার সাথে যোগাযোগ করে নেন। তারপর বাসা থেকে আমাকে চাপ দেওয়ার পর ওই হ্যাপি আর জাকির ওরাও বিয়ে করছে লুকাইয়া, তো ওদের বাসা নিতে হবে, আমি হেল্প করছি বাসা নিয়ে দেওয়ার জন্য, আমরা ছিলাম তিনজনই একসাথে বাসা নিচ্ছি, বাসায় নেওয়ার পর একসাথে থাকি, হ্যাপিরও চাকরি নেই, জাকিরও চাকরি নেই, তখন আমি গার্মেন্টস এ চাকরি করি। হ্যাপি জাকির হৃদয়ের ফ্রেন্ড, জাকির হৃদয়ের ফ্রেন্ড আর হ্যাপি ওর বউ, তো ওদের সাথে আমাদের বাসার পাশে একটা বাসা নেই। পরে হৃদয়ের সাথে যদি কথা বলে, ওরা দুজনে মিললে আমার সাথে অনেক ঝগড়া করে, পরে আমি ওগুলো দুজনেই বকা দিচ্ছি, এই জন্য বকা দিচ্ছি যে যদি আমার সাথে ভালো ব্যবহার করলো, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, ওকে আমি বকাও দিইনি, অথচ হৃদয়ের কাছে বলছে আমি ওকে বকা দিচ্ছি এটা সেটা করছি। পরে বকা দিচ্ছে যে এরকম কাজ কেন করলি, আমি তোদের কিছু বলছি না, তোদেরকে আমি ডিস্টার্ব করছি, আমার লাইফ নষ্ট হয়েছে, আমি আমার মতো করে আছি। ওই হ্যাপি আপ আমাকে শিখিয়ে দিত যে বকা দাও, বকা দাও, এভাবে দাও, ঠিক হয়ে যাবে, এই জন্য বলছে যে তোমরা দুজন দুই প্রান্তে থাকবে, আরেকজনের জীবন কেন নষ্ট করো। করার পর আর যোগাযোগ হয় না। পরে আমার বার্থডে আসছে, যে সেদিন বলছিল যে তোমার বার্থডে প্রথমে যাই খাও না, এখন আমার হাতে এক গ্লাস পানি তুমি খাবা। তো হ্যাপি আপ বললো যে যা আজকে যা, তুই যতই খারাপ ব্যবহার করুক অন্তত আমার বিশ্বাস ভাইয়া আজকে তোর সাথে খারাপ ব্যবহার করবে না। আমি সকালে উঠে ওর কাছে গেছি, প্রায় 12টা পর্যন্ত দাঁড়াইয়া ছিলাম ওর দরজায়, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এক গ্লাস পানিও আমার সেদিন দেয়নি। আমি বলছি যে আমি তোমার কাছে কথা বলতে আসিনি, কিছু করতে আসিনি, শুধু এক গ্লাস পানি খেয়ে আমি চলে যাবো তোমার হাতে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, তুমি আমার সাথে এক গ্লাস পানি দাও, দেখো আমি চলে যাব। পরে না দিবো না, তুই যা আমার বাসার থেকে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে গেটের সামনে। পরে অনেকক্ষণ দাঁড়াইতেছে, পরে হ্যাপি আপু বলছে চলে আয়, চলে আসছি। আসার পর ও আমাকে ফোন করে নোংরা মন্তব্য করছে যে কত টাকার বিনিময়ে আসবি, কত টাকা লাগবে, এসব কথা বলতেছে। তো ও যেরকম বিহেভ করছে আমি ওর সাথে ওরকমই বিহেভ গুলো করছি, হ্যাপি আপু শিখে শিখিয়ে দিচ্ছে, আমি বলছি। বলার পর বলছে তাহলে তুই অনেক টাকার মালিক হয়ে গেছিস, তো আমাকে কিছু টাকা পাঠিয়ে দে। আমি বললাম যে তোকে কেন আর টাকা দিব, এখন দিলে রাস্তায় ফেলাই দিব, তাও তোরে দিব না, তুই আমার কিসের ভয় দেখাস। তারপর হ্যাপি আপুর নোংরা মন্তব্যগুলো, এখন আমি যার সাথে চাকরি করি আসাদুজ্জামান ফুরকান, উনি বুঝতে পারে, উনি আমাকে বললো যে হ্যাপি তো তোমাকে আমার কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে 500 টাকার বিনিময়ে। আমি পৃথিবী উল্টে যেতে পারে, হ্যাপি আপ এই কাজ করতে পারে না।
হ্যাপি কাকে, মানে আপনাকে বিক্রি করে দিয়েছিল হৃদয়ের কাছে?
হৃদয়ের কাছে না, ওই হ্যাপির বন্ধু জামান সাহেব।
কেন বিক্রি করে দিল?
ওর টাকা দরকার ছিল।
বিক্রি বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে কি?
হ্যাঁ, ফিজিক্যাল রিলেশনের জন্য হ্যাপি এটা করছে। যখন সে আমাদের বাসায় আসলো, আমি রাতের ঘুমাই গেছি, আমার রুমে আসলো, তখন আমি আপনি এখানে কেন? পরে সে বললো, পরে আমি বললাম যে আপনি কি মাথা খারাপ, আপনি এখানে কেন আসলেন? পরে বিস্তারিত বলার পর আমি হৃদয়ের কথাগুলো তাকে বললাম, বলে যে আসলে আমি এই জন্য আসিনি, আমি ট্রাই করতে আসছিলাম যে আসলে তুমি এরকম কিনা। তারপর আমি হ্যাপির কাছ থেকে সরে আসি। আসার পর পরে একটা শোরুমে চাকরি হয়। পরে হ্যাপি আমার বিরুদ্ধে নোংরা নোংরা মন্তব্য হৃদয়ের কাছে করতো, হৃদয় আমাকে বলতো।
আমি গল্পের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি কিছু কোশ্চেন করতে চাই আপনাকে, বেসিক কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার এই মুহূর্তে কোনো রিলেশন
নেই?
আপনার ফ্যামিলি আপনাকে কি বলেছে?
আমার ফ্যামিলি বলছে যে তুমি তোমার জীবন বাইছানো,
তোমাকে আমরা রিসিভ করবো না, কারণ রিসিভ যদি করি তাহলে আমার কোন সমস্যা হবে কি? মানে কোন সমস্যার কথা বলেছে আপনার আম্মা?
হ্যাঁ, তোমাকে আমরা রিসিভ করবো না,
এটাই শুধু
আমার মেয়ে ছেলে জীবনটা নষ্ট হোক আমরা চাই না।
ওকে, আর
তোমার জন্য মানুষের কথা শুনতে পারবো না।
হৃদয়ের সাথে আপনার যোগাযোগ নেই কতদিন যাবত?
হৃদয়ের সাথে যোগাযোগ নেই আমার অনেকদিন যাবত, গত বছর কোরবানির আগে।
এখন আপনি ট্রাই করেন মাঝে মাঝে ফোনে ট্রাই করেন, আপনি জানেন না কোথায় আছে?
বন্ধ,
আপনি জানেন না কোথায় আছে বা কোথায় কাজ করতে?
ও কাজ করতেছে একটা প্রাইভেট টিভি চ্যানেলে।
প্রাইভেট টিভি চ্যানেলে ও কাজ করছে? ওকে, তার মানে এখন ওষুধ মোটামুটি ভালো রোজগার করছে?
ভালো রোজগার।
জ্যোতির সাথে ওর কি অবস্থা বর্তমানে?
জ্যোতিকে নিয়ে সংসার করতেছে।
জ্যোতিকে সে বিয়ে করেছে?
হ্যাঁ, ডিভোর্সও দিয়েছে, বিয়েও করছে,
আবার নতুন করে বিয়ে করেছে, এখন জ্যোতির সাথে সে সংসার করছে। আপনি দিনকাল কিভাবে কাটাচ্ছেন, আপনি কি করেন?
এর ভিতরে একটু কথা আছে।
জি বলেন।
যে লাস্ট মোমেন্টেও আমি ওকে হেল্প করছি এত অবহেলার পর। আমি যে একটা শাড়ির দোকানের কাজ করতাম 4,000 টাকা বেতনে, ওর ফোনের জন্য কান্নাকাটি করছে, দিতে পারিনি। তো লাস্টে আমাকে ফোন দেওয়া লাগছে আমার পুরো স্যালারিটা দিয়া। আবার ওর মার হার্ট স্ট্রোক করছে, দেখতে যেতে পারতেছে না, এই কথাগুলো আমার কাছ থেকে টাকা নিচ্ছে। আমি পরে এই কথাগুলো ওর বড় ভাইয়ের কাছে শেয়ার করি, এই জন্য যে আমার বোনের বিয়ের ছবি টুপি ওখানে রয়েছে, এগুলো দরকার। আর আমার ফ্যামিলি বলছিল তুমি যদি এগুলো এনে দিতে পারো তাহলে মনে করবো যে ওর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, ডিভোর্স হয়েছে, কোনো গ্যাঞ্জাম নাই। এ কথা বলছিল ফ্যামিলিতে ফিরে যাওয়ার জন্য ছবিগুলো চাইছি, ও দেয় নাই। পর ওর বড় ভাইয়ের কাছে বলছি, ওর মার কাছে বলছি, বলার পর ওনারা সমাধানে যাওয়ার আগেই ওই হ্যাপি আর হ্যাপির ফ্রেন্ড অফিস থেকে আমার সিমটা নিয়ে ওর বড় ভাইয়ের সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করছে। মানে আমার ফ্যামিলি মেম্বার সে যে খারাপ ব্যবহার করছে, সেই কোরবানির ওই লাস্ট ঈদের একদিন আগে হৃদয়কে 1,000 টাকা দিতে আমি আর জাকির ভাই গেছিলাম, তারপর থেকে ওর সাথে আমার কোন যোগাযোগ নাই। এর মাঝে কোন রোজার ঈদে আমাকে একটু ফোন দিচ্ছিল,
কি বলে
আমার সাথে দেখা করতে যায়, আমাকে অনেক মিস করে। তার বললাম এসব কাব্যকথা ছাড়া নাটক ছাড়া কি বলবেন সেটা বলেন, আপনি কেন ফোন করছেন, এখন একটু ভালো আছে কিনা সেটুকু কেরানোর জন্য আপনি আমাকে ফোন করছেন। এখন আমি ওই জামান সাহেবের কসমেটিক ফার্মে চাকরি করি, কিন্তু যার আন্ডারে আমি কাজ করি সেখানে আমি অনেক মানসিক ভাবে অত্যাচারিত হইতেছি, কারণ উনি আমার সবকিছু জানে, জানার পর খুব নোংরা নোংরা কথা বলে গালাগাল করে।
আপনি কোথায় থাকেন এখন?
আমি শাহজাহানপুরে থাকি এখন।
ফ্যামিলির সাথে থাকতে পারেন না, হোস্টেলে থাকেন?
ফ্যামিলি থাকতে পারেন, হোস্টেলেই থাকি। হোস্টেলে থাকা অবস্থা ওরা আমার প্রতি আমার হোস্টেলে হানা দেয়, পরে হোস্টেল ছেড়ে চলে গেছি।
হোস্টেলে কি হানা দিয়েছিল?
ওই হ্যাপি ফ্রেন্ড আর আমার ওই আগের হাজবেন্ড নিয়ে আসছিল এমনিতে গ্যাঞ্জাম করার জন্য, পরে আমি ওটা বুঝতে পারি হোস্টেল ছেড়ে চলে গেছি।
ওকে, আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন, আপনি কি করতে চান?
স্বাভাবিকভাবে আমি বাঁচতে চাই, স্বাভাবিকভাবে একটা ভালো কিছু করতে চাই, যে আমার যে ভুলগুলো হয়েছে এগুলো আমি বুঝতে পারছি, আমার মায়ের আমি বুঝাইতে পারতেছি না, এগুলো শুধরাইয়া আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, কিন্তু আমি সেটা পারতেছি না।
আপনার মা যদি অনুষ্ঠান শুনে থাকে, আপনার মাকে আমি মা সম্বোধন করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি দুটো দিক থেকে বোঝার চেষ্টা করেন, এক আপনি একজন নারী, আর দুই নম্বর হচ্ছে আপনার মেয়ে সেও একজন নারী। আপনি যে স্ট্রাগল করে যে যুদ্ধ করে আজকে সমাজে দুটো বা তিনটে সন্তানকে মানুষ করে চলেছেন, একই কষ্ট আপনার আরেকটি মেয়ে পাক এটা আপনি নিশ্চয়ই চাবেন না। ও ভুল করেছে, ও স্বীকার করছে ও ভুল করেছে, আল্লাহর কাছে যদি মানুষ ভুল করে মাপ চায় ক্ষমা চায় সেটা নিশ্চয়ই উপরওয়ালা মাফ করে দেন। আর মানুষের মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মা, তো মার কাছে সন্তান যদি ভুল করে মাফ চায় সেখানে অবশ্যই 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 তার মাফ করা উচিত। আমি ধরে নিচ্ছি সে আকাশ সমতুল্য ভুল করেছে, কিন্তু সে আকাশ সমতুল্য ভুল মাফ করার ক্ষমতা যদি কারো থেকে থাকে সেটা কেবলমাত্র মায়েরই আছে। আর আপনার সন্তান যত বড় ভুলই করুক না কেন সে কিন্তু আপনারই সন্তান, ওর বয়স 22 বছর, ও সমাজে যত বড় ধরনের সমস্যাগুলো ফেস করছে এবং যে অবস্থায় ফেস করছে সেটা অনেকখানি লাঘব হয়ে যাবে যদি ওর পাশে অভিভাবক থাকে। আপনি ওকে যতটাই অপছন্দ করেন না কেন, মানে অভিভাবকের যে জায়গাটা সেটা ছাড়বেন না। আমি আপনাকে অনেক বেশি অনুরোধ করছি, হ্যালো 8920 সব শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে আমি রিকোয়েস্টটা করছি, আপনি আপনার শ্রোতাদেরকে শেষ মুহূর্তে কি বলতে চান?
আমি আমার মার কাছে পায়ে ধরে মাপ চাইছি, আমার মা রিসিভ করে নাই। আর আমাদের শ্রোতাদেরকে বলবো যে আমার মতো কেউ যেন অল্পতেই কাউকে বিশ্বাস না করে জীবনটাকে নষ্ট করে না
দেয়। আপনার জন্য শ্রোতাদের পক্ষ থেকেই থাকবে আমাদের হ্যালো 8920 গল্প, ডালিয়ার গল্প। ডালিয়ার গল্প এখানেই আমরা ইতি টানছি, ডালিয়ার জীবনটা যেন এখানে থেমে না যায়, ডালিয়া যে স্বপ্ন দেখে সে স্বপ্নটা পূরণ হোক। যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন এবং যারা এই মুহূর্তে ডালিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এছাড়াও যাবতীয় তথ্য এবং পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন facebook.com/hello8920। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
তোমার কোন দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল, তোমার কোন দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল, তোমার কোন দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল।
11:48 হচ্ছে সময়। হ্যালো, 8920 চলছে, কিবি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা ফেসবুকে কমেন্টস করেছেন, কি ধরনের কমেন্টস করছেন, কি অশ্লীল কথা বলছেন, কি ভালো কথা বলছেন, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা সবসময় বলে থাকি গল্পটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা আজকে ফার্স্ট ইমোশনটাকে কাজে লাগিয়েছেন, যারা আজকে রালিয়াকে অনেক গালমন্দ করেছেন ফেসবুকে, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনি নিজে থেকে নিজেকে প্রশ্ন করুন, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত একদম শেষ পর্যন্ত গল্পটা আপনি আদৌ মনোযোগ দিয়ে শুনেছেন কিনা। যদি শুনে থাকেন তাহলে এই ডালিয়া এমন একটা সমাজে বড় হয়েছে যেখানে তার পিতা ছিল না, এই ডালিয়া এমন একটা সমাজে বড় হয়েছে যেখানে তার মা ভুল করেছে, এই ডালিয়া এমন একটা সমাজে বড় হয়েছে যেখানে সে নিজে ভুল করেছে, এবং ভুল করার পর আজকে হ্যালো 8920 তে এসে লাখো মানুষের সামনে সে তার নিজের ভুলগুলো অকপটে স্বীকার করে আপনাদের উপকার করে দিয়ে গেছে, আর আপনারা একের পর এক দেধাসে তাকে গালি দিয়ে যাচ্ছেন। কি আজব মানুষ আমরা! একবারও কেউ আমরা চিন্তাটা করলাম না যে মানুষও তো এখানে সেলিব্রিটি হতে আসেনি, আমরা কেন নিজের জায়গাটা থেকে তার ভুলগুলো থেকে আমরা শিখবো না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে যারা এভাবে নিয়েছেন আজকে সেই জায়গাটা থেকে। আপনাদের সবার প্রতি হ্যালো 8920 শুভকামনা থাকবে যে আপনাদের জীবনে যেন ডালিয়া যে ভুলটা করেছে সেই ভুলটা আপনারা কখনো না করেন। ফেসবুক থেকে আমরা কিছু কমেন্টস আপনাদের সবাইকে শোনাতে চাই, যারা ধৈর্য ধরে গল্পটা শুনেছেন এবং ভালোভাবে মূল্যায়ন করেছেন সেই কমেন্টসগুলি আমরা পড়ছি। মাহিদুল হাসান শিকদার লিখেছেন, কিছু কিছু অভিভাবকের ভুল সিদ্ধান্ত অনেকের জীবনটাকে নষ্ট করে। পরাণের পাখি লিখেছে, কিপ্রিয়া ভাই, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, ডালিয়া কিন্তু এই বাল্যবিবাহের শিকার, আমি আপনার সাথে একমত। তানজিল আহমেদ লিখেছে, এত সত্য মেয়েকে, এত ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে ওর মা চরম অন্যায় করেছে। আশিক আহমেদ লিখেছে, আমি আপুর জন্য দোয়া করি, আপু যেন সারাটা জীবন হ্যাপি হয়। রায়হান জয় লিখেছে, ডালিয়া আপুকে থ্যাঙ্কস তার হিস্টোরিটা শোনানোর জন্য, কিছু মানুষকে হেট করব, কিছু মানুষকে লাইক করব, এটাই হলো আমার কাছে মেইন থিম। তো এগুলো হচ্ছে রিয়েল স্টোরি, এই হিস্টোরি শুনে মনে হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, বা কিছু একটা লিখেছেন ইমাজিন কজ, এগুলো ইমাজিন বা গল্প কল্পনা নিয়ে লিখেছেন, এগুলো ফিল্মে হয় কিন্তু মানুষের রিয়েল লাইফটা আসলে ওখান থেকে অনেকখানি ভিন্ন। সাব্বির আহমেদ লিখেছে, আসলে মানুষ কেন যেমন হয় আমি জানি না, আসলে জীবন মানে যুদ্ধ, আর জীবনের যুদ্ধে যে জয়ী হতে পারে সেই আসল মানুষ। দোয়া করি আল্লাহ তোমার ভালো করুন, প্লিজ 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 আমার লেখাটি পড়বেন। সাব্বির আহমেদ অনেক ধন্যবাদ। শানু সুমন লিখেছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সেটাই বলতে চাই যে মানুষ আসলে, আজকে ডালিয়ার স্টোরি শুনে অনেকেই ডালিয়াকে গালমন্দ করেছেন, অনেকেই ডালিয়াকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছেন, বেশিরভাগই মানে একদম বলতে পারি 90% বাজে কথা লিখেছেন, কিন্তু সবাইকে বলতে চাই যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে পরের যে গল্পটা আসবে সেটা ডালিয়ার চেয়েও অনেক অনেক বড় ধরনের ভুল। তারা যে আসলে এই ভুলটা বুঝতে পেরে আমাদের এখানে সেই জিনিসগুলো শেয়ার করে যান, এবং এখানে যে কত লাখো মানুষের উপকার তারা করেন, কারণ ডালিয়ার বয়সটা যদি আমরা চিন্তা করতাম যে সে কত বছর বয়সে ভুলগুলো করছে, ডালিয়ার জীবনে যদি এরকম নির্মম একটা অতীত না থাকতো তাহলে কি নিজে নিজে সে সিদ্ধান্ত নিত হৃদয়ের মতো ছেলেটাকে বেছে নিতে, যেখানে তার মা ঘরের মধ্যে তার একটা মামতো ছেলেকে, কি বলে, মামতো ভাইকে এনে বসিয়ে রেখেছে যে তার সাথে জোর করে বিয়ে দিয়ে দেবে, না করলে গলায় ফাঁসি নিয়ে নেবে। এই অ্যানালাইসিসগুলো যদি আমরা নিজের জায়গাটা থেকে করি তাহলে ডালিয়া যে ভুলটা করেছে সেই ভুলের জন্য শুধুমাত্র কি ডালিয়া দায়ী, এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় আসা উচিত ছিল। কেউই, মানে বেশিরভাগ লোকই, বিশেষ করে আমি বলতে পারি, ফেসবুকটা দেখলে আমরা বুঝবেন ওই কমেন্টসের জায়গাগুলো, বেশিরভাগ লোকই আমরা সেই কাজটা করিনি। আমার মনে হয় হ্যালো 8920 শ্রোতা যারা, তারা একটু গভীরভাবে চিন্তা করবেন গল্পগুলো, কারণ এই গল্পগুলো কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে, অনেক অনেকভাবে আলোচনা করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই করে তারপর এখানে নিয়ে আসা হয়। শহীদুল ইসলাম লিখেছে যে, মিডিয়ার কিছু ব্যক্তি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য
কৌশলে মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করে। আমি বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি। ওয়াকেল পাবেল লিখেছে, ভুল ভুল ভুল, এত ভুলে ভরা জীবন কিভাবে হয়, বুঝলাম সে পরিস্থিতির শিকার তাই বলে এত কিছু। হায়দারের লিখেছে, ডালিয়াকে অধিকাংশ শ্রোতাই দোষী ভাবছে, কিন্তু সে হয়তো সরল মনে বিশ্বাস করেছে ওই ছেলেটিকে এবং ছেলেটার মনেই ছিল কুয়াশা। মেয়েদের জন্য বলতে চাই, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। আর ইমন এল পারফেক্ট আমাদেরকে লিখেছে যে, ডালিয়াকে ধন্যবাদ জানাই তার ঘটনা শেয়ার করবার জন্য। টু সে দ্য ট্রুথ, এইরকম ঘটনা বলার সাহস অনেকেরই নাই যে ডালিয়ার মাঝে আছে, হয়তো এই ঘটনা থেকে অনেকেই শিক্ষা নিতে পারবে। থ্যাংকস টু এবিসি রেডিও, থ্যাংকস টু ডালিয়া। মুহিব আরকেবি আমাদেরকে লিখেছে, কিপ্রিয়া ব্রো, এই টাইপের গল্প না নাই হ্যালো 8920 এর জন্য বেটার, পুরোই ফালতু ব্রো। রাত জায়গা যে এই ধরনের আজাইরা প্যাচাল ভালো লাগে না। আই হেট টু নাইট স্টোরি, হোল স্টোরি ইজ ডিসকাস্টিং ব্রো, প্লিজ বি কেয়ারফুল অন স্টোরি সিলেক্টিং। মুহিব আরকেবি, আপনার মন্তব্যের জন্য আপনাকে আমি শ্রদ্ধা জানাই এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, তবে আপনার সাথে আমি একেবারেই একমত নই। কাজী কবি মাহমুদ লিখেছে, প্লিজ বাজে কমেন্টস কেউ করবেন না, এরকম অনেকেই করেছেন আজকে, আশা করি তারা কালকে ভালো করে চিন্তা করবেন এবং গল্পটা আপনারা ইচ্ছে করলে কালকে সকালবেলায় ডাউনলোড করে আবার শুনবেন। আশা করি আমাদের যদি ডাউনলোড করতে চান তাহলে এই পেজটি থেকে ডাউনলোড করতে পারবেন, facebook.com/hello8920। একে রিটন লিখেছে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, মেয়েটা যদি পতিতালয়েরও হয় তাহলে তাতেও ভালো কজ, তার কথায় হাজারো মেয়েরা সচেতন হবে। ঠিক এটাই আমার থিমটা ছিল। জাকির হোসেন লিখেছে, কিপ্রিয়া ভাই, এই শহরে এইরকম অসংখ্য ঘটনা ঘটে এবং ঘটেই চলেছে প্রতিনিয়ত, হৃদয়ের মতো অনেক কুলাঙ্গার এই শহরে কীট পতঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে আর এভাবেই ডালিয়ার মতো মেয়েরা নিজেদের বোকামির টেনে টেনে চলেছে প্রতিনিয়ত, কেউ না কেউ কষ্ট হচ্ছে এবং কারো না কারো জীবন নষ্ট হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য। অ্যাটলিস্ট আপনারা শোর শেষ পর্যন্ত ছিলেন, কি ধরনের অনুভূতি ছিল সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা শোর সাথে ছিলেন, আপনারা শোর সাথে সবসময় থাকবেন এবং হ্যালো 8920 মূলত আপনাদেরই অনুষ্ঠান। গত পর্বে আমাদের এখানে এসেছিল বাবু, বাবু তার জীবনের গল্প বলে যাওয়ার পর আমরা অসংখ্য ফোন কল পেয়েছি, অসংখ্য কমেন্টস পেয়েছি। আমরা অনুষ্ঠান শেষ করব বাবুর কমেন্টসগুলো দিয়ে, বাবুকে নিয়ে যে এসব মন্তব্য আমরা ফোনে পেয়েছি তার কিছু অংশ শুনে। আর একই সাথে আমি একটু বলতে চাই, হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, এখানে কোনো সিলেবাস নেই, যে কোনো বিষয়ের উপর এসে আপনি আপনার জীবনের গল্প বলে যেতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি বলার পর আপনি যে ঘটনাটি বলতে চান সেটা ছোট্ট করে বলবেন এবং তারপর বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর যারা ফেসবুকে আমাদের মেম্বার হননি এখনো তারা মেম্বার হয়ে যাবেন, কারণ ওখান থেকেও আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসতে পারেন, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তোমাদের ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এবিসি রেডিওর সাথেই থাকুন।
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, রংপুর থেকে বলছিলাম। গত বুধবারে বাবুর যে ঘটনা শুনলেন খুব দুঃখ লাগলো আমার, এত কিছু করার পরেও একটি মেয়ে তাকে কি করে ছেড়ে গেল, এবং আমার একটি কথা, বাবু যেন সবকিছু ভুলে গিয়ে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে পুনরায় লেখাপড়া শুরু করে, তাতে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই সঠিক সিদ্ধান্ত হবে, ওদিকে তাকালে জীবনটা বিপন্ন হয়ে যাবে।
আমি কামরান পারভেজ গাজীপুর থেকে বলি। আমি বাবুর খুব কাছে একজন ফ্রেন্ড, বাবুর সাথে যখন বাড়ি ছেড়ে পালিয়ে যায় আমি কিন্তু তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছি, অনেকবার না করছি, তারা যেন বাড়ি ছেড়ে পালিয়ে না যায়। তারপরও সাথী এবং বাবু কেউ আমার কাছে নেন, সাথীর বাবা বাবুর বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলার আসামি কিন্তু ছিলাম আমি। আমি তো জীবনে কোনোদিন বিছানা ছাড়া ঘুমাইতে পারিনি, আর আমাকে বাধ্য হয়ে সাথীর বাবার মামলার কারণে আমাকে আখ্যাতের ভিতরে থাকতে দিচ্ছে যে বাবু অর ফ্যামিলি আমাকে দায়ী করে। এখানে আমার কি ধুষ, আমরা ফ্রেন্ড সার্কেল এবারে কি আমরা শুধু কি অসৎ পরামর্শদাতা কিতেই, আপনি তাদের ফ্যামিলির উদ্দেশ্যে কিছু বলবেন, ভালো থাকেন, আল্লাহ।
আমি বলতে চাচ্ছিলাম যে বাবু ভাই যে মানে মেয়েটা বলছে যে নাবালিকা, কিন্তু নাবালিকা মানে আমি আমার ছোট বোন নিয়ে এই সমস্যাটা পড়ছিলাম, কিন্তু যখন মেয়ে কোর্টে সাক্ষী দিচ্ছে মেয়ের নিজের ইচ্ছা গেছে, তখন আমরা কোর্টে মানে হেরে গেছি। ওই যে মামলা করছে বাপ করে আর কিন্তু আবার কোর্টে উঠতো, ঠিক আছে হাজির হইতো, সবকিছু সত্য সবকিছু করতো, মেয়ের জবান মধ্যে তারা নিত, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা হইতো না। যাক মানুষের জীবনে এটা হইতেই পারে, যেহেতু গেছে গা ঠিক আছে, তার আশা করি এখন কি হবে, যদি ভাগ্য থাকবে তাহলে তো আসবেই। ধন্যবাদ।
আমি সোহাগ সৈয়দপুর থেকে বলছি, আমার সেল নাম্বারটি হলো। আমার অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, আর বিগত দিনে যেই হ্যালো 8920 যেই ভাইয়া আসছিল আমি তাকে জানাই যে সে আর কখনোই তার লাভাকে গ্রহণ না করুক, এটা সেজন্য আমি তাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাবো যদি সে তার লাভাকে না গ্রহণ করে। আর দ্বিতীয়ত, যেহেতু তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই তার ওই ব্যাপারে আর না আগানোই ভালো হবে, যেহেতু সে এখন পড়ালেখা পুনরায় স্টার্ট করছে। আর যাই হয়েছে, সব অতীতের ঘটনা মাটির চাপা দেওয়া এখন যদি পারে নিজের জীবনটাকে আরো সুন্দর ভাবে গড়ে তুলবে।
আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার টেলিফোন নাম্বার ডেলিভারি গত সপ্তাহে যে কাইন্ডার, আমি তার জন্য শুধু এতটুকু রিকোয়েস্ট করবো সে যেন পড়াশোনা করে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে, যাদের জন্য আজকে এত মানে তার বাপ মা দিতে চায় না, মানে তাদের জন্য দেখাই দিতে পারে যে ছেলে দেখা না, ছেলে কিছু করে দেখাইতে পারে বা কাজ করে দেখাইতে পারে, তার জন্য আমার শুভকামনা রইল, সে যেন সুন্দরভাবে পড়াশোনা করে স্টবিশ হয়ে যান, তাদের দেখাইতে পারে যে সে এখন বেকার না, সে এখন অবলম্বী।
আমার নাম চানমিয়া, গেছি সপ্তাহে যে অনুষ্ঠানটা হয়েছে যার জীবন কাহিনী শুনলাম, তার নিজের কারণে সে ভুলের কারণে সে এতটা বসতেছে, তার পরিবার সহ সবসময় তাকে তার ভুলের কারণে এতটা দুঃখ পেতেছে, সে যদি চিন্তা করে কাজ করতো তাহলে এগুলি তার ভাগ্য করতো না। আর প্রেম কখনো বাধাগ্রস্ত মানে না, প্রেম তো মনে অজান্ত হয়ে যায়, কিন্তু তখন চিন্তা করা উচিত ছিল যে আমি কদ্দূর যাইতেছি, কিভাবে চলবে আমার, এই যাবে চিন্তা করলে এরকম সবার ভোগান্তি হতো না, নিজের কষ্ট হতো।
This track was downloaded from FusionBD.com.